Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যা কিছু পুরাতন তাই আমাদের সবচেয়ে বেশি প্রিয়, তবুও আমরা প্রস্তুত 25কে বিদায় জানাতে। আমরা সবাই ভীষণ স্মৃতি কাতর হয়ে বাঁচতে ভালোবাসি, তাই যে বছরকে বিদায় দিচ্ছি তা হারিয়ে যাবে না কোনোদিনই। নতুন বছরের প্রতিটি দিনেই তা ফিরে আসবে স্মৃতি হয়ে, অভিজ্ঞতা হয়ে। আজকে আমাদের বছরের শেষ স্টুডিও সেশন। ধন্যবাদ যারা আমাদের সাড়া দিয়েছেন। আমাদের গেস্টের কাছে যাব, তবে তার আগে একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। ওই যে বলেছিলাম, যা কিছু পুরাতন তাই আমাদের প্রিয়। আমরা আগের ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই, আগের ফরম্যাট চাই, তাই সেই আগের মতো করে শুরু করা একটা ইমেল দিয়ে। চলুন শুরু করা যাক। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে একটা নতুন ঘটনায় যাব। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ক্ষয় নাই যার ক্ষয় নাই। ভূত ডট কম কে আমাদের সকলের মনে জায়গা করে দেওয়ার জন্য প্রিয় রাসেল ভাইয়ের তুলনা নাই, ক্ষয় নাই, ক্ষয় নাই। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। তবুও আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রায় 3 মাস ধরে আমার ফোনের নোটপ্যাডে আসামির মতো অবহেলায় পড়ে আছে এই হাড় হিম করা সত্য ঘটনাটি। যাই হোক, আমার পরিচয়টা দেয়া হোক। আমি মোহাম্মদ আতিকুর রহমান ইরফান, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি যে ভূত ডট কমের একজন অসম্ভব পাগল শ্রোতা সেটা বলার কোনো অবকাশ রাখে না। যদিও 2019 সালে আমি আপনাকে প্রথম শুনি, আমার হৃদয়ে স্থান করে নেয় ভূত FM। আমার পার্সোনালি কোনো ফোন না থাকায় লাইভে বা নিয়মিত ভূত ডট কম শোনা হয় না, তবে যখনই আমার বড় ভাইয়ের বা অন্য কারো ফোন হাতে পাই তখনই ভূত ডট কম শুনতে শুরু করি। এজন্য অবশ্য অনেকের কাছ থেকে বকাবকিও কম শুনতে হয় না। আমি প্রিয় অনুষ্ঠান ভূত ডট কমে ঘটনা পাঠানোর জন্য 2019 সাল থেকেই ব্যস্ত, তবে তেমন কোনো ঘটনা হাতে না থাকায় পাঠানো হয়নি। সাম্প্রতিক সময়ে 2023 সালে রমজান মাসে ঘটে যাওয়া একটা ভৌতিক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হই আমি। ঘটনাটি আমি আর আমার এক দুঃসম্পর্কের ভাতিজা জিহাদ ইসলামের সাথে ঘটে যাওয়া কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার সম্মিলিত রূপ। ঘটনাটি আপনি নিজের মুখে পড়ে শোনালে অত্যন্ত খুশি হব। ঘটনাটি সিলেক্ট হোক আর না হোক তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা জেনে খুশি হব যে ঘটনাটি আপনি নিশ্চয়ই একবার হলেও পড়বেন। কি পড়বেন না? যাই হোক, ঘটনায় যাওয়ার আগে বলি, আমার বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার আশেপাশের কোন একটি গ্রামে। শ্রদ্ধেয় রাসেল ভাই, বানানে ভুল, অতিরিক্ত শব্দ চয়ন আর বাক্যের ভুল প্রয়োগের জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশি কথা না বলে ঘটনায় প্রবেশ করা যাক। প্রিয় শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন যে রমজান মাসের শেষের 10 দিন প্রতিটা জামে মসজিদে ইহতেকাফ করা হয়। তো এবারে রমজান মাসে আমি আর আমার দুঃসম্পর্কের এক ভাতিজা নিয়ত করি যে আমরা করব। আমরা যথানিয়মেই রমজান মাসের শেষ 10 দিনের অর্থাৎ নাজাতের প্রথম দিন রোজ বুধবার 12/4/2023 তারিখে বাদ আসর আমাদের গ্রামের মসজিদে চলে আসি। আমার ভাতিজা আর আমার ইহতেকাফের প্রধান উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ হলেও মসজিদের জিন দেখার, প্রবল আগ্রহ ছিল। বলে রাখা ভালো, আমাদের সাথে মধ্যবয়স্ক একজন মুরব্বী লোকও ছিলেন। যাই হোক, আমাদের মসজিদের বর্ণনা একটু দেয়া যাক। আমাদের মসজিদটি লোকালয় থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে নির্মাণ করা হয়েছিল। মসজিদটি আমাদের কয়েকটা এলাকার মধ্যে একটা বড় মসজিদ, যেটি 8% জমির ওপর নির্মিত। বলে রাখা ভালো, নবনির্মিত একতলা বিশিষ্ট এই মসজিদটি শুধুমাত্র পশ্চিম দিক বাদ দিয়ে বাকি তিন দিকেই কবরস্থানে ঘেরা। মসজিদে প্রথম দিনে আমাদের সাথে তেমন কিছু ঘটেনি বা আমরা তেমন কোনো প্যারানর্মাল কিছুর সম্মুখীন হইনি। তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন রাতের বেলায় জিহাদ এবং আমি ঈশার নামাজ আদায় করে তারাবি পড়ে ঘুমোতে যাওয়ার সময় জিন নিয়ে আলাপ আলোচনা করি। আলোচনার এক পর্যায়ে জিহাদ আমাকে বলে, মসজিদে নাকি জিন থাকে, সেই ছোটবেলা থেকে শুনছি। কই, আমরা তো কিছু দেখলাম না, মনে হয় এই মসজিদে কিছু নেই। এরকম কিছু কথা বলে আমরা দুজন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে হাসাহাসি করছিলাম। আমাদের কথা শুনে মুরব্বী লোকটা জিহাদকে বলল, দাদু ভাই, ওদেরকে নিয়ে এভাবে এই ফাজলামি করাটা ঠিক না, ওরা সবসময় আমাদের দেখছে, সুতরাং এমন কিছু করো না বা বলো না যাতে ওরা তোমাদের ক্ষতি করে বসে। তার কথা শুনে আমরা দুজনেই ঘুমোতে চলে যাই। ঘুম থেকে উঠে সেহেরির আগে আমরা প্রতিদিনের মতো সেদিনও নফল নামাজ পড়ে যখন সেহেরি খেতে যাব, ঠিক তখন লক্ষ্য করি একটা কালো রঙের বেড়াল মসজিদের ডান পাশ থেকে অস্বাভাবিকভাবে গোঙানির শব্দ করছে। গোঙানির শব্দটা কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করছে। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে অন্ধকারের মাঝ যেন একটু বেশি অন্ধকার। বিড়ালটিকে দেখে জিহাদ বলল, এটাই মনে হয় জিন রে, বিড়ালের রূপ নিয়ে আমাদের সাথে সেহেরি করতে আসছে, বলে সে হাসতে লাগল। তারপর আমি জিহাদকে সব কথা বলতে বারণ করে ওকে নিয়ে সেহেরি করতে চলে আসি। কিন্তু এদিকে বিড়ালটির গোঙানির শব্দ ক্রমশ বাড়ছে বই কমছে না। বিড়ালটির গোঙানির শব্দটা অসহ্য পর্যায়ে রূপ নিলে জিহাদ রাগ করেই দস্তরখানা থেকে উঠে বিড়ালটির উদ্দেশ্যে একটা ইটের টুকরো ছুড়ে মারে। ইটের টুকরোটি বিড়ালটির চোখ বরাবর আঘাত করে। তারপর বিড়ালটি কাতরাতে কাতরাতে ওখান থেকে চলে যায়। তারপর আমরা সেহেরি শেষ করে দেখি ঘড়িতে সময় 3:35। বলে রাখা ভালো, মুরব্বী ভদ্রলোক বয়স্ক লোকটা আমাদের এই ঘটনা সম্পর্কে কিচ্ছু জানেন না, কারণ তিনি ওই সময় নামাজ পড়ছিলেন। পরে আমি তাকে বলতে চাইলে জিহাদ আমাকে বারণ করে, আমি কিছু বলিনি। যাই হোক, এভাবেই আমাদের সেদিনের রাত কেটে যায়। এই ঘটনার পরের দিন জোহরের নামাজের সময় আমাদের সাথে থাকা মুরব্বী লোকটা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতা এমন পর্যায়ে যায় যে তাকে আর সেখানে রাখা সম্ভব হয় না। মাগরিবের নামাজ শেষে ইমামের কথা মতো বাসায় নিয়ে যাওয়া হয়। এখন মসজিদের এই এতেকাফে শুধুমাত্র আমরা দুজন আছি। সমাজের লোকজনদের মধ্যে কেউ আমাদের সাথে এতেকাফে থাকতে রাজি না হলে মসজিদের মুয়াজ্জিন আমাদের বলেন, বাবা তোমরা কি থাকতে পারবে? আমরা ভাঙা ভাঙা কণ্ঠে বলি, না না, কোনো সমস্যা নেই আমাদের থাকতে। আমাদের কথা মতোই সবশেষে আমরা দুজনই থেকে গেলাম। যদিও একটু ভয় ভয় লাগছিল, ভাবছিলাম এই সুযোগে যদি জিন দেখার ইচ্ছেটা পূরণ হয়ে যায় মন্দ হয় না, যে কারণে এই ভয়কে ক্ষণিকের জন্য আমরা জয় করে নিলাম। বলে রাখি, আমার ভাতিজা জিহাদ একটু ভীতু প্রকৃতির, আর আমি তার মতো অতটা ভীতু নই, তবে অতটা সাহসীও নই। যাই হোক, ঘটনায় ফেরা যাক। সেদিন রাতের বেলা ঈশার নামাজ আর তারাবির নামাজ শেষে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাই। রাত 12:35 আমার প্রচণ্ড গরমের কারণে ঘুম ভেঙে যায়। বুঝতে পারলাম ইলেকট্রিসিটি চলে গেছে। তবে এদিকে জিহাদ দিব্যি ঘুমিয়ে, চারদিকে কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে। এর মাঝে আমি শুনতে পাই মসজিদের এক পাশ থেকে হাঁটাহাঁটি করার শব্দ আসছে। শব্দটা অনেকটা শুকনো পাতার উপরে হাঁটলে যেমন হয় তেমন। আমি স্বাভাবিকভাবেই নেই, তবে অস্বাভাবিক কিছু আমার মাথাতেই আসেনি। ভেবেছিলাম গ্রামের কোনো লোক হয়তো বা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে বাইরে বাতাসের জন্য বের হয়েছে। কিন্তু ক্ষণিকের মধ্যেই শব্দটা যেন পরিবর্তিত হয়ে অন্য একটা রূপ ধারণ করল। আমি শুনতে পাই এমন একটা শব্দ, মনে হচ্ছে একটা মুরগি তার কতগুলো বাচ্চা নিয়ে মসজিদের পূর্ব থেকে পশ্চিম দিকে এই একই পথে ঘোরাঘুরি করছে। বুঝতে পারলাম সামথিং ইজ রং হিয়ার, ঘটনা স্বাভাবিক নয়। আমি তৎক্ষণাৎ নিজের শরীর বন্ধ করে নেই, তারপর জিহাদকে ডাকি। ঘুম থেকে উঠে এরকম পরিস্থিতি দেখে জিহাদ অনেকটা ভয় পেয়ে যায়। এত রাতে মুরগি আসবে কোথেকে? একথা ভেবে আমরা দুজনেই ভয়ে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করি। এদিকে ইলেকট্রিসিটি নেই, অসহ্য গরম, অন্যদিকে ভয়, দুটো মিলেই আমাদের গা ঘেমে প্রায় গোসল করা শেষ। যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানিতে তারপর ইলেকট্রিসিটি চলে আসলে পরিস্থিতি শান্ত হয়, আল্লাহর শুকর আদায় করে আমরা ঘুমিয়ে যাই। ঘটনা এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু না, আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। রাত 3টার দিকে আমার ঘুম ভাঙে জিহাদের চিৎকারে। আমি দেখলাম জিহাদ মসজিদের দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। মসজিদে রাখা জগ থেকে পানি নিয়ে তার চোখে ছেটালে তার সেন্স ফিরে আসে। তারপর ওর সাথে কি হয়েছে জানতে চাইলে জিহাদ আমাকে যেভাবে বলে আমি ঠিক ওর ভাষাতেই বলছি, কাকু, রাতে দুজন ঘুমানোর পর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম এবং সেজন্য আমার ঘুম ভাঙে। আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু মসজিদের বাইরে থেকে কল ছাড়ার শব্দ শুনে ভাবলাম মসজিদের মুয়াজ্জিন হয়তো এসেছে, তাই আর তোমাকে ডাক দেইনি। তখন ঘড়িতে কয়টা বাজে আমি লক্ষ্যও করিনি। তারপর বিছানা থেকে উঠে যখন মসজিদের দরজার কাছে গেলাম, তখন দেখলাম কলপারে কেউ নেই। আমি দেখলাম মসজিদের সামনে একটা কবরের পাশে সাদা কাপড় পরা ধোঁয়াটে আবছা একটা অবয়ব দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখ দুটো জলজল করছে, মনে হয় আমি তার কোনো বড় ক্ষতি করে ফেলেছি। এমন অবস্থায় যখনই পেছন ফিরে ডাকতে যাব, ঠিক তখনই প্রচণ্ড জোরে আমার গালে একটা থাপ্পড় অনুভব করি। তারপর আর কিছু মনে নেই। জিহাদের কাছ থেকে সব শুনে আমি ভাবলাম আমাদের দুজনকে এভাবে একা মসজিদে থাকতে দেওয়া একদমই উচিত হয়নি, এসব ঘটনা কাউকে জানাতে হবে। ভাবলাম গ্রামের মসজিদের ইমামকে সবকিছু জানাবো। তারপরে কয়েকটা দিন আমাদের সাথে তেমন কিছুই ঘটেনি, যে কারণে আমরা ঘটনাগুলো প্রায় ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের সাথে হয়তো বা আর কিছু ঘটবে না, তাই আর কাউকে এসব বিষয় নিয়ে জানানোর প্রয়োজন মনে করিনি। মনে মনে পরিকল্পনা করেছিলাম এসব ঘটনা ভূত.কম এ পাঠাবো। এটা ভেবে আমরা দুজন অনেক খুশি হচ্ছিলাম, কিন্তু আমাদের জন্য জীবনের সবচাইতে বড় টুইস্ট তখনও বাকি। সেদিন রাতে ঘটনার 4-5 দিন পর যথারীতি আমরা এশার নামাজ ও তারাবির নামাজ আদায় করে খাবার খেয়ে লালাতুল কদরের নামাজ আদায় করে ঘুমিয়ে যাই। বলে রাখা ভালো, আমাদের মসজিদে অন্য সব জামে মসজিদের মতোই একটা লাশ বহনের খাটিয়া ছিল, যে খাটিয়ায় করে গ্রামে যে সমস্ত লোক মারা যেত তাদেরকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হতো। আমাদের মসজিদের খাটিয়াটি অন্য সময় মসজিদের ভেতরেই থাকত, কিন্তু রাতে খাটিয়াটি দেখে আমাদের ভয় লাগত বিধায় মসজিদের কমিটি আমাদের কথা মতো খাটিয়াটি মসজিদের বাইরের বারান্দায় ঝুলিয়ে রেখেছিল। যাই হোক, ঘটনায় আসি। রাত 2:07 জিহাদ আর আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হই। মসজিদের বারান্দায় ঝুলিয়ে রাখা লাশ বহন করা খাটিয়াটি দেখি। খাটিয়ার উপর চোখ যেতেই আমরা যা দেখি সেই মুহূর্তে তা আমাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না। জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর দৃশ্যটা হয়তো আমরা সেখানেই দেখি। আমরা দেখি খাটিয়ার ওপর একটা সদ্য কাফনে মোড়ানো লাশ, যার মাথার দিক থেকে তাজা রক্ত পড়ছে। এটা দেখে আমার সুস্থ মস্তিষ্ক তখন কেমন যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মনে হচ্ছিল আমরা যেন একটা ঘোরের মধ্যে আছি, হৃৎপিণ্ডটা যেন এখনই বেরিয়ে আসবে। ভয় কাকে বলে ওই মুহূর্তে আমরা বুঝতে পেরেছিলাম, শরীরটা যেন থ বনে গেছে। এখান থেকে যে দৌড়ে পালিয়ে যাব সেটাও করতে পারছি না। শেষ পর্যন্ত থাকলেই হয়তো ভালো হতো, কিন্তু না, আমাদের জন্য আরো কিছু বাকি ছিল। আমি পেছন ফিরে দেখলাম জিহাদ চোখ উল্টে জিহ্বা বের করে ফ্লোরে পড়ে আছে। জীবনে প্রথম এমন দৃশ্য দেখে ভাবছি আমি কেন জ্ঞান হারাচ্ছি না। তখন সুরা পড়া তো দূরে থাক, ঠোঁটও নাড়াতে পারছি না। এদিকে খাটিয়ার দিকে তাকিয়ে দেখি খাটিয়ার লাশটি উঠে বসে আছে। আমি এত ভয় আর কখনো পাইনি, আমার সরল মস্তিষ্কের নিউরন এই ভয় সহ্য করতে পারেনি। তারপর আমার আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। কয়েক মুহূর্ত পরেই নিজেকে আমি মসজিদের ভেতরে নিজের বিছানাতে আবিষ্কার করি। নিজেকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছিল। মনে পড়ল আমি তো মসজিদের বারান্দায় ছিলাম, তাহলে আমি মসজিদের ভেতরে কিভাবে আসলাম? হঠাৎ মনে পড়ল, এ কি জিহাদ, কই জিহাদ তোমার পাশে নেই, তাহলে জিহাদ কোথায়? দৌড়ে বারান্দায় গেলাম, না, জিহাদ নেই ওখানে। মসজিদের বাইরে দৃষ্টি দিতেই দেখলাম মসজিদের সামনে একটা কবরের ওপর জিহাদ পড়ে আছে। ভাবলাম এটা সত্যি জিহাদ তো নাকি অন্য কেউ? মনের মধ্যে সমস্ত প্রশ্ন ঘোরাঘুরি করছিল, তাই ভয়ে ভয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে বুঝলাম এটা অন্য কিছু না, এটা সত্যি জিহাদ। দেখলাম ওর সেন্স নেই, ওকে ওই অবস্থায় কাঁধে করে মসজিদের ভেতরে নিয়ে এসে একটা গ্লাস থেকে পানি নিয়ে ছেটানোর পরেও জিয়াদের সেন্স আসছিল না। ভয়ে আরেকবার অন্তরটা কেঁপে উঠল। নিঃশ্বাস তো ঠিকই চালু আছে, তাহলে জ্ঞান ফিরছে না কেন? তারপর আবার গ্লাস থেকে পানি নিয়ে কোরআনের কিছু আয়াত পড়ে ফুঁ দিয়ে জিহাদের চোখে মুখে ছিটিয়ে দিতেই আল্লাহর রহমতে ওর জ্ঞান ফেরে। তারপর ওকে নিয়ে মসজিদের ভেতরে যখন আসি, তখন ঘড়িতে সময় 3:10। জিহাদের শরীরে হালকা জ্বর, তবে সকালের পর তা ভালো হয়ে যায়। আমাদের সাথে ঘটে যাওয়া কাহিনী কাউকে বললে কোনো সুরাহা হবে না, আর তাছাড়া তাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখার জন্য হয়তো আমাদের উল্টো আরো বকাবকি শুনতে হবে। ভাবলাম আর মাত্র 2 দিন বা 2-1 রাত থাকলে আমরা মসজিদ থেকে বাসায় যাব, সেজন্য কাউকে সব বিষয়ে জানাবো না। আমরা দুজনে এর আগে প্রায় সবসময় জিনভূত নিয়ে আলোচনা করতাম, কিন্তু এখন প্রায় সব সময় আমরা চুপচাপ থাকি। বিশেষ করে জিন নিয়ে জিহাদের যে আগ্রহটা ছিল সেটা একেবারে শেষ। সব সময় ও ভীত সন্ত্রস্ত থাকত। রাতে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আমরা আল্লাহর নাম নিতাম প্রায় সব সময়, আর বলতাম বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আমাদের সাথে তেমন কিছু যেন আর না হয়। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু জিহাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল, এটা কে জানত? এই ঘটনার পরে বৃহস্পতিবার রাত্রে আমরা আরো জানতে পারলাম যে এবারে রোজা 29টি হবে, তার মানে আমাদের দেশে ঈদুল ফিতর হবে শনিবারে। নিউজটা শুনে আমার মনের মধ্যে কিছুটা আনন্দ অনুভব করি। আর আজকে আমাদের এখানে শেষ রাত, অর্থাৎ শুক্রবার বাদ মাগরিব আমরা মসজিদ থেকে বের হব। যাই হোক, ঘটনায় আসা যাক। বৃহস্পতিবার রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি জিহাদকে বলি, আচ্ছা তুই কি একটা বিষয় লক্ষ্য করেছিস? যেদিন তুই বিড়ালটাকে ইট ছুঁড়ে মেরেছিলি সেদিন থেকে কিন্তু আমাদের সাথে এইসব ঘটনা ঘটছে। বিড়ালটাকে ওভাবে মারা তোমার ঠিক হয়নি। আমার কথা শুনে জিহাদ বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, সত্যি কাজটা আমার উচিত হয়নি, না জানি এর জন্য আমাকে আরো কত কিছু সহ্য করতে হবে। কথা বলা শেষে আমরা ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার খানিকক্ষণ পরে পেটে ব্যথা করার কারণে আমার ঘুম ভেঙে যায়, আর প্রচণ্ড পানির পিপাসাও পেয়েছিল। ভাবলাম জিহাদকে ঘুম থেকে ডেকে পানি আনতে পাঠাই। পাশ থেকে যখনই জিহাদকে ডাকতে যাব ঠিক তখনই আমার পাশে দেখলাম জিহাদ নেই, হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু আমাদের মাঝে কথা হয়েছিল রাতে বাইরে যাওয়ার প্রয়োজন হলে আমরা একে অপরকে সঙ্গে নিয়ে যাব। তাহলে জিহাদ আমাকে না ডেকেই বাইরে গেল কেন? মনে মনে একটা ভয় কাজ করছিল। আচ্ছা জিহাদে কিছু হলো না তো? আমি আর দেরি না করে মসজিদের বাইরে চলে গেলাম। প্রথমে টয়লেটের দিকে লক্ষ্য করে দেখলাম সেখানে কেউ নেই, টয়লেটের লাইট অফ। তাহলে জিহাদ কই? পেছন ফিরে দেখি কলপারের একটু দূরেই কবরের ওপর জিহাদ সেন্সলেস হয়ে পড়ে আছে। এইটা সেই কবর যে কবরে আগের ঘটনার রাতে জিহাদ অজ্ঞান অবস্থায় ছিল। আমি আজকে ভয় না করেই বুকে সাহস সঞ্চার করে কবরের কাছে গেলাম, তারপর ওকে নিয়ে মসজিদে আসলাম। এখানে বলে রাখি, এর আগের রাত্রে আমি জিহাদকে কাঁধে করে কবর থেকে মসজিদে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি ওকে কাঁধে নিয়ে এত দূরে থাক, ওর শরীরটা এত ভারী মনে হচ্ছিল কোলেও তুলতে পারিনি। যাই হোক, জিহাদকে আমি অতি কষ্টে মসজিদে নিয়ে আসলাম। তারপর যথা নিয়মে ওর চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালাম। পরিস্থিতি শান্ত হলে আমি ওর কাছ থেকে জানতে চাইলাম কবরটার ওপরে কিভাবে গেল। তারপর জিহাদ আমাকে একটা লোমহর্ষক ঘটনার বর্ণনা দিল। আমি রাতে ঘুমানোর পর যখন আমার ঘুম ভাঙে, তখন আমি লক্ষ্য করি আমি ঘাসের ওপর শুয়ে আছি। আমি কোথায় আছি সেটা দেখার জন্য তড়িঘড়ি করে উঠে বসি। আমার কলিজাটা ধুক করে ওঠে যখন দেখলাম আমি কবরের ওপরে বসে আছি, আর আমার পাশেই বসে আছে সেদিনের সেই সাদা কাফনের কাপড় পরা ধোঁয়াটে অবয়বটি। আমার আত্মাটা যেন দেহ ছেড়ে বের হয়ে আসবে, দেখলাম এটি আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিচ্ছে, আর আমাকে লক্ষ্য করে বলছে, কিরে মারবি না, মার আমাকে। মুহূর্তের মধ্যেই সেই অবয়বটি প্রচণ্ড রাগ নিয়ে আমার গলা চেপে ধরে। আমার গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করি, আর আমার মনে হতে থাকে আমি হয়তো আর বাঁচব না, আজকেই আমার শেষ দিন, আম্মুর কাছে এভাবেই হয়তো আমিও চলে যাব। প্রার্থনা করেছিলাম আল্লাহ আমাকে বাঁচাক, এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই, একসময় জ্ঞান হারিয়ে ফেলি। জিহাদের কথাগুলো শুনে আমার শরীর থরথর করে কেঁপে ওঠে। তারপর আমরা লক্ষ্য করি সেহেরির সময় হয়ে গেছে। আমরা সেহেরি শেষে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি। সেদিন আর কোরআন তেলাওয়াত করিনি। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি জিহাদের গায়ে প্রচণ্ড জ্বর। আমি দেরি না করে প্রতিবেশী এক ছোট ভাইয়ের মাধ্যমে জিহাদের আব্বুকে ডেকে আনি। জিহাদের আব্বু তার ছেলের জ্বর আসার কারণ জানতে চাইলে আমি তাকে এ ব্যাপারে কিছু বলিনি। বেলা 12টার দিকে জিহাদের অবস্থার অবনতি দেখে জিহাদকে বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর আমি একাই মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হই। আল্লাহর রহমতে তিন দিনের মাথায় জিহাদ অনেকটা সুস্থ হয় আলহামদুলিল্লাহ। আর তারপর থেকে এখন পর্যন্ত আমার এবং জিহাদের সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটেনি। ঘটনা সিলেক্টেড হলে জিহাদ এবং আমি অনেক খুশি হব। শ্রদ্ধেয় রাসেল ভাই ও শ্রোতাদের প্রতি অনেক ভালোবাসা। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনা সিলেক্টেড হলে তাকে জানানোর অনুরোধ জানিয়েছেন এবং সঙ্গে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আতিকুর রহমান ইরফান, আপনি রংপুর গাইবান্ধা থেকে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা আমরা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা বছর চলে যাচ্ছে আমাদের কাছ থেকে এবং নতুন আরেকটা বছর করা নাচ্ছে আমাদের দরজায়। পুরো বছরে আমরা অনেক কিছুই প্রত্যাশা করেছিলাম, হয়তো সবকিছু হয়তো আমরা অর্জন করতে পারিনি, সবকিছু হয়তো আমরা পাইনি, কিন্তু পুরনো বছর থেকে আমরা সবসময় শিক্ষা নিতে পারি এবং সামনের বছরে যেই প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে সেই শিক্ষাটা কাজে লাগাতে পারি। আপনাদের সবার চাওয়া পূর্ণ হোক সেই প্রত্যাশায় শুরু করছি আমাদের বছরের শেষ স্টুডিও এপিসোড এবং আশা করছি যে আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এনজয় করবেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা অতিথিরা, তাদের সবাইকেই আপনারা চেনেন। আরেকজন আছেন রাস্তায়, তিনি এখনো আসবেন কিনা আমরা ঠিক বুঝতে পারছি না, তবে যদি আসেন তাহলে তো খুব ভালো কথা, আর যদি না আসেন তাহলে আমরা যে কয়জন আছি সেই কয়জন মিলেই আপনাদের ঘটনা উপহার দেওয়ার চেষ্টা করব। প্রথমেই এই মুহূর্তে ময়মনসিংহ থেকে আমাদের স্টুডিওতে প্রথমবারের মতো স্টোরি শেয়ার করতে এসেছেন সিফাত আলম, আমরা তার কাছে যাব। এবং সিফাত আলম, আপনার ঘটনা শুরুর আগে একটু জানতে চাই যে এই জার্নিটা কেমন ছিল, কেমন লাগলো আপনার এসে এবং স্টুডিওতে আজকে প্রথমবারের মতো ঘটনা বলতে পেরে আপনার কেমন লাগছে?
আসসালামু আলাইকুম ভাইয়া, ইনশাল্লাহ ভালো আছি। তো আজকের এই জার্নিটা আসলে বেশ এনজয়েবল ছিল। যখন ফার্স্ট টাইম জানতে পারলাম যে প্রথমবারের মতো স্টুডিওতে এসে স্টোরি শেয়ার করতে পারবো, সেটার অনুভূতিটা আসলে আলাদা ছিল। তো যখন বাসা থেকে রওনা দিই তখন মানে আলাদা ধরনের একটা আনন্দ কাজ করছিল মনের ভেতরে, যে না ফার্স্ট টাইম আজকে গিয়ে লিসেনারদের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারবো। তো বেশ ভালোই লাগছে ভাইয়া।
অলরাইট, তাহলে আমরা ঘটনায় চলে যাই। শুধু আমাকে একটু বলেন যে এই ঘটনাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কিভাবে পেলেন এবং কি নিয়ে ঘটনা?
এই ঘটনাটি আসলে একজন ডাক্তারের ঘটনা। তো ঘটনাটি আমার এক ফ্রেন্ডের মা আমার সাথে শেয়ার করেছেন। মূলত ঘটনাটি আমার ফ্রেন্ডের মায়ের চাচার সাথে ঘটা। তো উনি ঘটনাটি শেয়ার করেছিলেন আমার সাথে, মানে ফ্রেন্ডের মায়ের মাধ্যমে। তো আজকে আমি এই ঘটনাটি শেয়ার করব। এটা অনেকটা ব্ল্যাক ম্যাজিক টাইপেরও ঘটনা, প্লাস হচ্ছে এখানে মানে ডাক্তারেরও বেশ ভূমিকা রয়েছে।
ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপনার ঘটনায় চলে যাই। চলুন আমরা টানা আপনার ঘটনাটা শুনি।
জি, তো আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। তো আজকের ঘটনাটি একজন ডাক্তারকে নিয়ে মূলত। তো ডাক্তারের নাম আমি সরাসরি এখানে শেয়ার করতে পারছি না, তো বোঝার সুবিধার্থে আমি ডাক্তারের ছদ্মনাম হিসেবে আমির হোসেন ব্যবহার করতে পারি। তো আমির হোসেন সাহেব একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। উনি একটা গ্রামে বেশ কিছুদিন যাবৎ ডাক্তারি প্র্যাকটিস করতেন এবং উনি একটা সময় চিন্তা করেছিলেন যে উনি নিজের একটা মানে মেডিকেল সেন্টার দিবেন, যেখানে তিনি গ্রামের মানুষকে ফ্রিতে চিকিৎসা করাতে পারেন। তো সেই মোটিভে উনি একটি মানে হসপিটাল দেওয়ার জন্য সেখানে আর কি থাকা শুরু করেন। তো সেখানে যেহেতু তিনি ফ্যামিলি ছাড়াই থাকতেন, তাই সেখানে তিনি একটা ফ্যামিলির সাথে মানে গ্রাম্য একটি ফ্যামিলির সাথে থাকা শুরু করেন। তারাই হচ্ছে তার খাবার দাবার বা থাকার যাবতীয় দায়িত্ব নিয়ে নেয়। তো এই অবস্থায় ওনাদের বাসায় তখন ছোট একটা টেলিফোন ছিল। এটা আমি মানে খুব বেশি আগে স্টোরি যে বলছি সেটা না, মোটামুটি খুব রিসেন্টও বলা যাবে না বা খুব বেশি পুরাতনও না। তো তাদের বাসায় একটা টেলিফোন ছিল, তারা বেশ ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো ওই টেলিফোনে আসলে সাধারণত মানে ওনার যারা ভাড়াটি আছে তাদের তো সাধারণত এরকম নিয়ম থাকে না যে তারা কল মেক করতে পারবে বা ধরতে পারবে এরকম, বাট ওইখানে বাড়িওয়ালা ভালো থাকায় উনি মানে অনুমতি দিয়েছিলেন যে ওনার জন্য যদি কোনো কল আসে, যেহেতু উনি একজন ডাক্তার এবং মানব সেবাই তার ধর্ম, তাই ওনার কাছে কল আসলে উনি সেটা রিসিভ করতে পারবেন। তো ওনার কাছে একদিন একটা কল আসে রাতের বেলা, তখন মোটামুটি শীতকাল পড়েছিল। তো কল আসায় একটা পাশের গ্রাম থেকে কল আসে, তো ওই কলে ওনাকে জানানো হয় যে একজন রোগী খুব অসুস্থ অবস্থায় আছেন, মানে প্রায় তার হচ্ছে যান যায় যায় এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় ডাক্তারকে জানানো হয় এবং ডাক্তার মানে যাদের বাসায় থাকতেন বাড়িওয়ালার সাথে যোগাযোগ করেন। বাড়িওয়ালাকে উনি বলেন যে চাচা আমার তো এখন আসলে একটা পাশের গ্রামে যেতে হবে, তো সেক্ষেত্রে এখানে একজন রোগীর মানে জীবন মরণের ব্যাপার, তো আমার এখন রাত অনেক হয়েছে, তো আমি কি যাব কিনা। তো চাচা বলেন যে এটা তো আসলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে লাভ নেই, যেহেতু তুমি ডাক্তার তো তুমিই তো বুঝতে পারছো তুমি যাবে কিনা। তখন সে চিন্তা করলো যেহেতু আমি মেডিকেল প্রফেশনে আছি তো মানুষের যান বাঁচানোই আমার কাজ, তো আমি যাব। এই কথা বলে উনি মানে ওনার স্কুটার স্টার্ট দেন। তো উনি যাওয়ার আগে দিয়ে ওনার যে ভাড়াটি মানে বাড়িওয়ালার সাথে থাকতেন উনি ওনাকে বলেন যে সাবধানে যেও, যেহেতু মানে এরকম একটা দিন এবং অনেক রাত হয়ে গিয়েছে আর আজকে অমাবস্যার রাত, তো রাস্তায় ভয় টয় পেও না, যদি কিছু দেখো তারপরও অ্যাভয়েড করে চলে যেও। তো এই কথা বলার পর উনি বলেন যে চাচা আমি তো মানে ডাক্তার, বিজ্ঞান মনস্ক মানুষ, তো আমি সাধারণত এই ধরনের ভূত প্রেত বা জিন ভূতে আমি বিশ্বাস করি না। তো উনি এই কথা বলে বেরিয়ে পড়েন। উনি বের হওয়ার পরে চিন্তা করতে থাকেন আচ্ছা আমাকে যিনি ফোন দিলেন উনি তো বললেন পাশের গ্রামে যেতে হবে, কিন্তু ওনার এক্সাক্ট লোকেশন বা ঠিকানা কোনো কিছুই তো আমাকে দেননি, তাহলে আমি যাই কিভাবে। এটা চিন্তা করতে করতে উনি আবার এটাও চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে যেতে থাকি, যেহেতু গ্রামের রাস্তা তো হয়তোবা কেউ না কেউ দাঁড়িয়েই থাকবে, হয়তোবা গ্রামে ঢোকার মুখে হয়তোবা দেখলে চিনতে পারবো। তো উনি ওনার মতো রওনা দেন, রওনা দিয়ে গ্রামের মানে মেঠো পথ দিয়ে উনি যেতে থাকেন। তো যেতে যেতে এক সময় হয় কি বেশ ওই গ্রামের কাছাকাছি এসে যখন তিনি পড়েন তখন তিনি বেশ কয়েকবার বাইক দাঁড় করিয়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে থাকেন। রাস্তায় কিছু কিছু মানুষ ছিল যারা রাতে হাটবার করে হাট থেকে ফিরছিল, তারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতে থাকেন এখানে কি এমন কেউ আছে যাদের বাসায় টেলিফোন আছে, তো আমাকে ফোন করেছিলাম আমি ডাক্তার যাচ্ছি আর কি তাদের বাসায় একটা ইমার্জেন্সিতে। তো গ্রামের বেশিরভাগ মানুষ ওরকম ভাবে কোনো তথ্য দিতে পারে না। তো কিছুদূর যাওয়ার পরে উনি দেখেন রাস্তার এক পাশে একটা মানে ঝুপড়ির মতো একটা জায়গায় এক লোক দাঁড়িয়ে আছে। তো উনার কাছে যাওয়ার পরপরই উনি নিজে থেকেই বলেন ডাক্তার। এই কথা বলার পরেই উনি বুঝতে পারেন যে না এই লোকই হয়তো আমাকে ফোন দিয়েছিল। তো উনাকে স্কুটারের পেছনে বসিয়ে নিয়ে উনি যেতে থাকেন আর কি। যেতে যেতে উনি প্রশ্ন করেন যে আচ্ছা আপনি কি ফোন দিয়েছিলেন আমাকে? তখন বলে যে না আমি ফোন দিইনি, আমি হচ্ছি ওনাদের বাসার কাজের লোক, উনি মানে আমার মালিক আপনাকে ফোন দিয়েছিল। তো আমি বাসায় যাই, বাসায় যাবার পর দেখি বাসাটা বেশ বড় এবং তখনই সেটা দোচালার মতো বাসা ছিল। তো বাসার ভেতরে ঢুকে দেখি একটা মানে রকিং চেয়ার যেটা বলি আমরা, সেই রকিং চেয়ারে একজন মানে মোটামুটি বয়স্ক একজন ব্যক্তি বসা। তা আমি ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে সালাম দিলাম। কৌশল বিনিময় করার পর উনি বললেন যে রোগী হচ্ছে আমার ছেলে, আমি আপনাকে ফোন দিয়েছিলাম ডাক্তার সাহেব এত রাতে আমার বাসায় আসার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না এলে যে কি করতাম আসলে, মানে নানাভাবে তাকে আর কি ধন্যবাদ দিতে থাকে। তো উনি যখন মানে রোগীর রুমে প্রবেশ করেন, মানে বাড়ি মানে যিনি ফোন দিয়েছিলেন তার ছেলে রুমে যখন প্রবেশ করেন, তখন দেখেন একটা ছেলে মানে তার শরীরের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ বলতে সে তার মনে হচ্ছে দেখে যে তার শরীরে হাড্ডি ছাড়া আর কোনো কিছুই নেই, মানে হাড্ডির একটা মানে রক্ত মাংস থাকলে মানুষের শরীরটা যেরকম দেখা যায় তার শরীরটা সাধারণত সেরকম ছিল না, মনে হচ্ছিল হাড্ডির উপরে জাস্ট চামড়া বসিয়ে রাখা হয়েছে, এরকম শুকনো একজন মানুষ ছিল সে। তো সে অবস্থায় তাকে দেখে উনি চেক করেন, স্টেথোস্কোপ লাগান, লাগানোর পর উনি দেখেন যে তার হার্টবিটটাও মানে বেশ দুর্বল, মানে সেকেন্ডে যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না। তো যেহেতু সেরকম হচ্ছে না উনি বেশ টেনশনে পড়ে যান আর হাত দিয়ে দেখেন ওনার গায়ে প্রচন্ড জ্বর। তো উনি থার্মোমিটার দিয়ে তারপর জ্বর মাপেন, দেখেন যে নর্মাল যে রেঞ্জ থাকে জ্বরের তার থেকেও বেশ হাই জ্বরটা, এবং এই অবস্থায় থাকলে উনি টেনশন করতে থাকেন যে যদি পেশেন্ট এই অবস্থায় আর বেশিক্ষণ থাকে তাহলে হয়তোবা সে আর সার্ভাইভ করবে না। তো উনি ফার্স্টে যে জিনিসটা খেয়াল করেন চেক করতে গিয়ে দেখেন যে ছেলেটার মাথায় কপালের ওই জায়গাটায় বেশ মানে ছাইটাই লাগানো। উনি তখন মানে ছেলের বাবাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এখানে ছাই লাগানো কেন? ছাই কেন লাগিয়েছেন আপনারা ওকে? পরে মানে বাবা বলেন যে এখানে আসলে ওর সমস্যাগুলো যে শুধু মেডিকেল ট্রিটমেন্টের সমস্যা সেটা না, ওর আরো সমস্যা আছে। এই জন্য আমাদের বাসায় হুজুর এসেছিল, হুজুর আসার পরে হুজুরের পরামর্শে আর কি ওর মাথায় এরকম ছাই দেওয়া হয়েছে। তো এই কথা শুনে ডাক্তার সাহেব কিছুটা রেগেই যান। উনি চিন্তা করেন এই সময় এসে মানুষ মানে এই ধরনের কুসংস্কারে কিভাবে বিশ্বাস করে, তো ডাক্তারি চিকিৎসা না করে এইগুলো করছে। তো উনি রেগে গিয়ে বলেন যে না, আপনারা তো কাজটা ঠিক করেন নাই, আপনাদের তো আরো আগেই ডাকা উচিত ছিল ডাক্তারকে, নইলে যদি এখন কিছু হয়ে যায় তাহলে দোষ টাকার হবে। তো এই কথা বলে উনি চিকিৎসা শুরু করেন, মানে ছেলের বাবা হচ্ছে ডাক্তার হাতে পায়ে ধরার চেষ্টা করতে থাকেন প্রায়। তো ডাক্তার চিকিৎসা শুরু করেন, চিকিৎসা শুরু করে এক পর্যায়ে তিনি বলেন ওকে যদি এভাবে আজকে আমি বাসায় চিকিৎসা করি, আমি হয়তোবা সামান্য কিছু ওষুধ খাওয়াতে পারবো প্লাস একটা ইঞ্জেকশন দিতে পারবো, এতে কিছুক্ষণের জন্য হয়তোবা ওর আরাম হলেও হতে পারে, বাট এটা তার লং টার্ম সলিউশন হচ্ছে না। এভাবে যদি সে থাকে তাহলে সে সার্ভাইভ করার সম্ভাবনা খুবই কম। তো তিনি তখন বলেন যে আমি একটা ওষুধ দিচ্ছি, যেহেতু তার এই অবস্থা সে তো খেতে পারবে না ওষুধটা, একটু পানি নিয়ে আসুন, আমি পানির মধ্যে গুলিয়ে ওষুধটা ওকে খাওয়াচ্ছি। তো এই কথা বলে তাকে ওষুধটা খাওয়ানো হয় পানির মধ্যে গুলিয়ে এবং ইঞ্জেকশন দেওয়া হয়। দেওয়ার কিছুক্ষণ পর ডাক্তার অবজার্ভ করতে থাকেন এবং দেখেন যে পরিস্থিতি খুব একটা যে উন্নতি হলো সেটা না, মোটামুটি এক দেড় ঘন্টা পার হয়ে গেল, তারপরেও তার অবস্থা যেরকম ছিল হালকা একটু হয়তোবা হার্টবিটের যে রিদমটা থাকে সেটা একটু একটু নর্মালের দিকে এগোচ্ছে, কিন্তু খুব মানে খুব বড় ধরনের যে কোনো অ্যাচিভমেন্ট ছিল সেটা এরকমও কিছু না। তো সেক্ষেত্রে ডাক্তার বলেন যে না, ওকে আসলে কোনো একটা হসপিটালেই নিয়ে যেতে হবে, কারণ এইখানে যেরকম ট্রিটমেন্ট ওর দরকার সেটা করা আমার পক্ষে পসিবল না। তো এই কথা বলে যখন তিনি বাবাকে বলেন যে না, তাহলে আপনার ছেলেকে আমি ডাক্তারের কাছে মানে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছি, তখন মানে ছেলের বাবা বেশ কিছুটা ইতস্তত বোধ করেন। উনি বলেন যে না, আজকে রাতটা ওকে বাসা থেকে বের করে নেওয়া যাবে না। তো তখন উনি জিজ্ঞেস করেন, নেওয়া যাবে না মানে আপনার কাছে কি মানে আপনার ছেলের জীবন কি গুরুত্বপূর্ণ না? তখন তিনি বলেন যে আমার ছেলের জীবন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেজন্যই আমি বলছি ওকে এখান থেকে আজকে বের করা যাবে না, কারণ যেই হুজুর ও ট্রিটমেন্ট করছে ওই হুজুর পাশের গ্রামে গিয়েছে তার মানে ট্রিটমেন্টের কিছু কাজের জন্য, এবং তিনি একদম আমাকে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন আজকের দিনটা এবং আজকের রাতটা যেহেতু একটা অমাবস্যা রাত, তো আজকের রাতে তাকে কোনো অবস্থাতেই বাইরে বের করা যাবে না। তো যেহেতু বাইরে বের করতে পারবেন না, তাই চিকিৎসা যা করার আপনাকে এখানেই করতে হবে, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, আপনি যেটাই করেন অসুবিধা নাই, ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, এটাই হচ্ছে মেইন কথা। তো ডাক্তার তখন বলেন যে যদি আপনি চান যে আপনার ছেলে বেঁচে থাকুক তাহলে ওকে অবশ্যই হসপিটালাইজ করতেই হবে, এটি হচ্ছে একমাত্র ওয়ে, এছাড়া আর কোনো ওয়ে নেই বর্তমানে। তো তখন লোকটা বেশ রেগে যান, উনি রেগে গিয়ে বলেন আপনাকে বললাম না ওকে মানে বাইরে নিয়ে যাওয়া যাবে না আজকে, আপনি এখানেই যা পারেন করেন, মানে ধমকে সুরে নিয়ে বলতে শুরু করেন। তারপর বলেন যে আচ্ছা আসলে ব্যাপারটা কি হয়েছে আমাকে বলবেন, আপনি এত রেগে যাচ্ছেন কেন? তো তখন বলে যে আমার বাসায় বেশ বড় ধরনের সমস্যা আছে, আমার বাসায় একটা না দুইটা না তিনটা না, আমার বাসায় পাঁচ পাঁচটা কালো জাদু করা আছে এবং পাঁচ পাঁচটা পিশাচ পাঠানো আছে আমাদের বাসায়। তো আমার ছেলেকে আমি যদি বের করি এখান থেকে তাহলে ওর মৃত্যু প্রায় নিশ্চিত, হুজুর যেটা বলেছেন সে অনুযায়ী, এবং আমি এই রিস্ক নিতে চাই না, তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি ওকে বাইরে বের করা ছাড়া যা কিছু করতে চান আপনি করতে পারেন। তখন ডাক্তার বলেন যে আপনি এটা কি বলছেন, এরকমও কি হয় নাকি? তখন সে বলে যে হ্যাঁ এরকম হয়, আমরা অনেক কিছুই জানি না যে হয়, কিন্তু আসলে সেগুলো হয়। তখন ডাক্তার বলেন যে আপনার সাথে কি এরকম এরকম কিছু হয়েছে নাকি যে আপনি এত শিওর হয়ে কথাগুলো বলছেন? তো তখন ছেলের বাবা বলে যে হ্যাঁ, আমার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে এবং আমার স্ত্রী মারা যাবার আগে তার লক্ষণগুলো আমি আপনাকে শর্টকাটেই বলি। উনি মারা যাওয়ার আগে উনারও আমার ছেলের মতো এরকম জ্বর ছিল এবং উনি প্রায় সময় খুব চিৎকার দিয়ে উঠতেন, বলতেন পাঁচটা পাঁচ রকমের মহিলা তার আশেপাশে এসে বসে থাকে, রাতের বেলা দিনের বেলাও বসে থাকে, রাতের বেলা বসে থাকে, বসে থেকে তার হাতে আঁচড় দেয়, তার গায়ের বিভিন্ন জায়গায় আঁচড় দেয়, তাকে নিয়ে টানাটানি করে এবং এমন করুণ সুরে কাঁদে মনে হয় যে তাদের হয়তোবা আশেপাশের বা তাদের খুবই নিকট কোনো আত্মীয় ইন্তেকাল করেছে। এমন করুণভাবে কাঁদে তারা এবং তাদের এই কান্নার আওয়াজ ঘন্টার পর ঘন্টা চলতে থাকে এবং সেই কান্নার আওয়াজ থামে না। এভাবে করতে করতে আমার স্ত্রী একরকম প্রায় পাগলই হয়ে গিয়েছিল এবং তাদের এক একজনের যে বর্ণনা আমার স্ত্রী দিয়েছিল সে বর্ণনা অনুযায়ী যদি আমি আপনাকে সবকিছু বলতে যাই তাহলে হয়তো আপনি চিকিৎসা করা ছাড়াই এখান থেকে চলেও যেতে পারেন, তাই আমি সেই বিষয়ে যাব না আজকে। আপনি যেভাবে পারেন আমার ছেলেটা চিকিৎসা করেন। তো ডাক্তার সাহেব যেহেতু দেখেন যে ছেলের বাবা একেবারে অপারক ছেলেকে বের করার জন্য, তো তিনি বলেন ঠিক আছে তাহলে আমি ইয়াতে করে স্কুটারে করে একটু দেখি যে আর কোনো বড় ডাক্তার বা কোনো ইকুইপমেন্টস পাই কিনা আপনার ছেলে চিকিৎসা করার জন্য, আমি একটু সেদিকে যাই। তো তখন ছেলের বাবা বলেন যে ঠিক আছে আপনি যেহেতু যেতে চাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যান, আপনি চেষ্টা করেন, আমি এখানেই থাকি, আমার ছেলেকে বের না করে আপনি যা করতেছেন করেন। তো তখন ডাক্তার সাহেব তার স্কুটারে চড়ে বের হওয়ার চেষ্টা করেন। তখন বাড়ির যে কাজের ছেলে আছে সে বলতে থাকে যে স্যার আমি কি আপনার সাথে যাব, কারণ রাস্তায় যে অন্ধকার এই অবস্থা আপনি একা একা যাবেন ভয় পাবেন না তো। তখন ডাক্তার বলেন যে না আমি ভয় পাবো না, আপনি গেলেই বরঞ্চ আমার অসুবিধা, কারণ আমি যদি ভালো ডাক্তার পাই এবং ইকুইপমেন্টস পাই তাহলে আমার তো স্কুটারে করে তাকে নিয়ে আসতে হবে, আপনাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমি তাকে কিভাবে নিয়ে আসবো। এই কথা বলে উনি বের হয়ে পড়েন। তো উনি বের হওয়ার পর মানে উনি যাচ্ছেন শহরের দিকে ডাক্তার আনার জন্য এবং যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটা মোড় পড়ে। তো সেই মোড়গুলোর কাছাকাছি গিয়ে একটা মোড়ের সামনে গিয়ে তিনি দেখেন যে তার বাইকটা স্লাইটলি স্লো হয়ে যাচ্ছে। উনি ঠিকঠাক মতো গিয়ারে প্রেস করছেন কিন্তু সেটা স্লোলি কাজ করছে, মানে খুব যে মানে স্পিডে চলছে সেরকম না, মানে ওনার যেরকম এক্সপেক্টেড একটা স্পিড থাকার কথা সেই স্পিডটা উনি পাচ্ছেন না। উনি আশপাশটা ভালো মতো দেখেন, বাইকের হলদেটে যে আলোটা ছিল সেটাতে উনি দেখতে পান একটা বড় গাছের পাশে একটা মহিলা দাঁড়ানো এবং মহিলাটার পরনে শাড়িটা উনি আবছা আলোয় যতটুকু দেখেন সেটা হচ্ছে বেশ ফাটা ফাটা শাড়ি, শাড়ির বিভিন্ন জায়গায় ছেঁড়া, দেখে মনে হচ্ছে উনি কোনো ভিখারি টাইপের মহিলা। কিন্তু ওনার চোখ দুটো আবার খুবই অস্বাভাবিক রকমের, বড় বড় চোখ এবং চোখগুলো দেখে মনে হচ্ছে যেন রক্ত উঠে এসেছে চোখের মধ্যে, এরকম লাল একটা চোখ যতটুকু উনি বাইকের আলোতে দেখেছিলেন তিনি ততটুকুই বললেন। তো এই দৃশ্য দেখে উনি কিছুটা ভয় পান। উনি ভয় পাওয়ার পর সেখান থেকে খুব দ্রুত বাইক ছুটিয়ে সামনের দিকে চলে যান এবং খেয়াল করতে থাকেন পিছন থেকে ওই মহিলা তার দিকে এগিয়ে আসছে এবং হাত দিয়ে ইশারা করে তাকে ডাকছে। তো উনি প্রায় বাইক মানে কন্ট্রোল হারিয়ে যাওয়ার অবস্থা উনি কিছুক্ষণ থামেন, থামার পর আবার বাইক চালাতে শুরু করেন। তো কিছু দূর যাওয়ার পর আরেক জায়গায় গিয়ে তার বাইকের এই অবস্থা হয়। উনি এখানেও একটা মহিলাকে দেখেন কিন্তু এই মহিলাটা আগের মহিলাটা ছিল না, উনার যে ফেস ছিল সেটা ছিল বেশ অন্যরকম। তার ফেসের বিভিন্ন জায়গায় মানে কাটা ছেঁড়া করা, মনে হয় যে তার ফেসে কোনো সমস্যা হয়েছিল যার জন্য হয়তো বা ওনার বেশ বড় ধরনের কয়েকটা সার্জারি হয়েছিল এরকম মনে হচ্ছিল। আর তার চোখ জোড়ে ছিল আগের মতোই বেশ বড় বড় এবং তার মুখে ছিল অস্বাভাবিক একরকমের হাসি, যে হাসিটা যে কারো আত্মা শুকিয়ে দিতে খুবই মানে সহজেই শুকিয়ে দিতে পারে এরকম একটা অবস্থা ছিল। তো এটা দেখেও উনি পাশ কাটিয়ে চলে যান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে। এরপর কিছু দূর উনি যান, যাওয়ার পর মানে হুট করে দেখেন যে এবার বাইকের স্পিড স্লো হয়নি কিন্তু উনি দেখতে পান মানে শুনতে পান একটা আবছা কান্নার আওয়াজ উনার কানে কোত্থেকে জেনে আসতে থাকে। তো উনি চিন্তা করেন আমি কি দেখবো যে কোথাও কারো সাহায্যের প্রয়োজন কিনা, যেহেতু রাতের বেলা কেউ হয়তো বা কোথাও পড়ে টরে গিয়ে কান্নাকাটি করছে, একটু চেক করে আসি। তো উনি চেক করার জন্য বাইক থেকে নামেন, নামার পরে দেখেন যে ঝোপের আড়ালে এক বিশাল লম্বা একটা মহিলা দাঁড়ানো, মানে উনি এত লম্বা যে উনার পুরো বডিটা বাইকের লাইটটা কভার করতে পারছে না, বেশ দূর থেকেই কভার করতে পারছে না। ওনার বডির মানে লোয়ার অংশটা কিছুটা দেখা যাচ্ছে কিন্তু বাকি অংশটুকু তেমন একটা দেখা যাচ্ছে না। তার হাতটা দেখা যাচ্ছে, হাতের নখগুলো বেশ বড় বড় এবং বেশ আঁকা বাঁকা। উনার মানে অ্যাপিয়ারেন্সটা এরকম ছিল যে উনি গাছের একটা ডাল ধরে অনেকটা উল্টোভাবে ঝুলে আছে এরকম একটা অবস্থা ছিল। আর তখনই উনি দেখতে পান যে বাকি যে মহিলাগুলো আছে তারাও মানে বাকি যে আরো দুইজনের সাথে তার দেখা হয়েছিল তাদেরকে উনি দেখতে পান যে পেছন থেকে তারাও এসে তাকে ডাকছে। এবং এবার সাথে আরেকটা মহিলাকে দেখতে পান যে যাকে তিনি আগে দেখেননি, এই মহিলাটা ছিল আবার অন্য মহিলা। ওনার গায়ের পোশাক ছিল প্রচন্ড মানে ময়লায় ভরা, মনে হচ্ছে উনি খুব ময়লা কোন একটা জায়গা থেকে উঠে এসেছে। ওনার হাতের নখও অনেক বড় বড় ছিল এবং মানে তার অবস্থাটা এরকম ছিল যে তার মাথাটা মানে কেমন যেন ছিল, না পুরোপুরি মানুষের মতো দেখা যাচ্ছে, এক সাইড থেকে এক এক রকম দেখা যাচ্ছে। মানে উনি যখন ঘাটটা ঘোরাচ্ছিলেন ওনার দিকে মানে ডাক্তারের দিকে তখন বেশ মটমট করে একটা সাউন্ড হচ্ছিল, যে সাউন্ডে মানে ডাক্তার সাহেব প্রচন্ড ভয় পেয়ে যান। তো উনি এরপর সেখান থেকে কোন রকমের বাইক ছুটিয়ে বের হয়ে যান। বের হয়ে যাবার পর কিছুক্ষণ পর যখন তিনি হসপিটালে ঠিক কাছাকাছি পৌঁছে যান তখন আরেক মহিলার সাথে তার দেখা হয়। এই মহিলাটা ছিল বেশ ছোট এবং তার উচ্চতা ছিল 4 ফিটের মতো হয়তো বা হবে, এবং তার শরীরটা ছিল বেশ অদ্ভুত। তার শরীরের বিভিন্ন জায়গায় ভয়ানক রকমের বড় বড় ফোড়া, মানে এরকম ফোড়া যে কেউ দেখলেও মানে তার গায়ে শিউরে উঠতে পারে, এরকম একটা বাজে অবস্থা ছিল তার। তো এই অবস্থা দেখে উনি আরো ভয় পান, এবং এই মহিলাটাও মাথা ঘুরিয়ে যখন তার দিকে তাকাচ্ছিল তখন একটা মটমট করে শব্দ হচ্ছিল মানে হাড়ের। তো উনি বেশ ভয় পেয়ে যান, ভয় পেয়ে উনি সেদিন আর মানে হসপিটালে যেতেই পারলেন না। উনি হসপিটালে না গিয়ে চিন্তা করলেন যে আজ যে অবস্থা শুরু হয়েছে এভাবে যদি যেতে থাকি সামনে তাহলে আমারই হয়তো বা জীবন নষ্ট হয়ে যেতে পারে, আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না। এই চিন্তা করে উনি ব্যাক এসে যান। উনি যখন ব্যাক আসতে থাকেন তখন উনি দেখেন পেছন থেকে এই 5টা মহিলাই তাকে ফলো করছে, এবং একটা মহিলা তাকে মাথা নেড়ে মানে না সূচক একটা ইঙ্গিত দিচ্ছে। হয়তোবা তিনি বোঝাতে চেয়েছিলেন, মানে ডাক্তার সাহেব যেরকম বর্ণনা দিয়েছিলেন তার বর্ণনা অনুযায়ী যদি বলি তাহলে বলতে হবে সে বলেছিল যে এই ছেলের পেছনে সময় নষ্ট করে বা তার জন্য কোনো কিছু করে কোনো লাভ হবে না, তার থেকে আপনি ফিরে যান, এই ধরনের কোনো একটা হয়তোবা এটা ডাক্তারের ভাষ্য মতে যে তার কাছে এটি মনে হয়েছিল। তো এই অবস্থায় উনি যখন ফিরে আসেন, উনি ফিরে আসার পর দেখতে পান যে বাড়িতে উনি গিয়েছিলেন সেই বাড়ির পাশে একটা বিশাল বড় নিম গাছ ছিল। তো ওই নিম গাছের আড়ালে উনি দেখতে পান এক মহিলা মতো একটা মানে কিছু একটা বসা। উনি শুরুতে বসা অবস্থায় তাকে দেখেনি, উনি শুরুতে খেয়াল করেছিলেন যেটা সেটা ছিল একটা আওয়াজ, চুরির ঝনঝন একটা আওয়াজ উনি খেয়াল করেছিলেন। তো ওই আওয়াজটা পাওয়ার পর তিনি যখন আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করলেন তখন তিনি দেখলেন যে এক মহিলা বসে আছে। সেই মহিলা মানে কিছুটা কান্না কান্না গলায় বলছে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, এরকম করে করে মানে ডাক্তারের কাছে বেশ আকুতি মিনতি করছে। তখন উনি বুঝতে পারেন আসলে এই মহিলাটা কে। উনি তখন চিন্তা করতে থাকে, আচ্ছা এই বাড়িওয়ালা যার কাছে আমি আসলাম, যে বাড়ির মালিক যার ছেলের চিকিৎসা করতে আমি আসলাম, তার ওয়াইফ তো মারা গেছে, তাহলে এখানে এই মহিলাটাকে যে রীতিমতো আমাকে বারবার আমার ছেলে করছে, এবং যেই রুমটায় তার মানে ওই ছেলেটা চিকিৎসা তিনি করতে গিয়েছিলেন সেই রুমের দিকে হাত দিয়ে ইশারা করে বলছে আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে বাঁচান, এরকম করছে। আর হচ্ছে মানে সজোরে একটু পর পর মানে খুব চিৎকার করে কান্নাকাটি করছে, যা শুনে আর কি উনি সেখানে কিছুক্ষণ ঠিকঠাক আর থাকতে পারলেন না। উনি চিন্তা করলেন যে না আসলে আজকে আমার যে পরিস্থিতি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে হয় আমি স্বপ্ন দেখছি না হলে হয়তো আমি কিছু খেয়ে পড়ে আছি, এরকম চিন্তাভাবনা করছিলেন তিনি। তো তিনি এই অবস্থা কোন রকমের পাশ কাটিয়ে উনি মানে ছেলেটার কাছে আবার যাওয়ার জন্য রেডি হন। তো ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পর উনি দেখতে পান ছেলের বাবা নিচে মানে ওই রকিং চেয়ারটা আবার বসা অবস্থায় আছে। তো উনি তাকে জিজ্ঞাসা করেন যে ছেলের কি অবস্থা, আমি তো ডাক্তার পেলাম না, রাস্তায় অনেক কাহিনী হয়েছে। উনি ছেলের বাবাকে সবকিছু খুলে বলেন। তখন ছেলের বাবা বলেন, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বাসায় একটা না দুইটা না পাঁচটা কালো জাদু করা আছে। এই পাঁচটা কালো জাদুর পাঁচটা পিশাচ আমার পুরো ফ্যামিলির উপরে লেগে আছে। তখন তিনি বলতে শুরু করেন, আমার ছেলের অবস্থা কিভাবে হলো আমি আপনাকে বলি। আমার ছেলে কিছুদিন আগে রাস্তায় বেরিয়েছিল এবং সে সাইকেল চালা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার পাটা কিছুটা মচকে যায়। তো পা মচকে যাওয়ার পর তাকে যখন থেকে বাসায় আনি তখন থেকে সে আমার স্ত্রীর মতোই কথা বলতে শুরু করে। সে বলে সে পাঁচটা অন্য ভিন্ন অবয়বের নারী দেখে এবং তাদের প্রত্যেকের চেহারা হচ্ছে খুবই বিচ্ছিরি টাইপের চেহারা, যেই চেহারা দেখে যে কেউ ভয় পেতে বাধ্য, এরকম একটা অবস্থা। এবং তাদের প্রত্যেকের শারীরিক গঠনও আলাদা, কেউ অনেক লম্বা, কেউ আবার অনেক খাটো, কারো আবার শরীরে বিভিন্ন ক্ষতের দাগ আছে, কারো মুখে কাটার দাগ আছে, আবার কারো শাড়ি পরার ধরন অন্যরকম, কারো আবার দাঁতগুলো বড় বড়, কারো চোখ লাল, এরকম অবস্থায় ও বলতো। এবং বলতো যে ওরা আমার কাছে আসে, কাছে এসে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধরে হচ্ছে খামছায় সেখানে আঁচড় দেয়, এবং সেই আঁচড়ের দাগগুলো আপনি আমার ছেলের শরীরে দেখতে পারবেন, সে আঁচড়ের দাগ আছে তার শরীরে, এবং এরকম করে। এবং ছেলে বলতো যে আমার চারপাশে বসে তারা মানে আমাকে একটা মিডিলে রেখে আমাকে সার্কেল করে তারা বসতো, 5 জন মানে পেন্টাগন টাইপের কিছু একটা বানাতো নিজেরা আমাকে মাঝখানে বসিয়ে, আর এমন সজোরে কাঁদতো মনে হতো তাদের খুব নিকটাত্মীয় কিছুক্ষণ আগে এই মাত্র হয়তো মারা গিয়েছে, এত সজোরে কান্নাকাটি করত, এরকম অবস্থা। তো ডাক্তার সাহেব তখন বলেন যে আমি আসলে একটা কথা আপনাকে বলি, আমি যখন ব্যাক করছিলাম তখন আপনার বাসার কাছে এসে আমি একটা জিনিস দেখি যেটা আপনার একটা কথার সাথে মিলে গেছে। আমি দেখলাম 5টা মহিলা ঠিক সেরকম যেরকম আপনি আপনার ছেলে বলেছে সেরকম একটা ছোট বাচ্চাকে কোথা থেকে যেন টেনে নিয়ে যাচ্ছে একটা ঝোপের পাশ থেকে। টেনে নিয়ে গিয়ে কিছুক্ষণ আমি মানে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে যাওয়ার জিনিসটা দেখলাম। এরকম না যে আমি স্বেচ্ছায় জিনিসটা দেখছি, একটা মানুষ রাতের বেলা এই জিনিস যখন দেখবে অবশ্যই সে ভয় পাবে, সেখান থেকে চলে যাবে। কিন্তু আমার অবস্থাটা এমন ছিল যে আমি মন্ত্রমুগ্ধের মতো সেটা দেখছি। আমি দাঁড়িয়ে দেখলাম সেই পাঁচটা মহিলা একটা বাচ্চার লাশ মাঝখানে রেখে তারা তার চারপাশে গোল হয়ে বসলো, বসে তার শরীরে বিভিন্ন অঙ্গ ধরে টানাটানি করছে। কেউ হাত ধরে টানছে, কেউ মাথা ধরে টানছে, কেউ পা ধরে টানছে, কেউ কান ধরে টানছে, কেউ আবার মাথা চুল ধরে টানছে, এরকম অবস্থা, এবং প্রচন্ড বিলাপ করে কান্নাকাটি করছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওনারা যে বিলাপ করে কান্নাকাটি করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কান্নার যে সাউন্ড সেটা আমার কানে আসছে না। আমি কোনো কান্নার সাউন্ড পাইনি, আমি শুধু দেখেছি তাদেরকে বসে থাকতে, তাদেরকে কান্নাকাটি করতে, কিন্তু কোনো সাউন্ড আমি পাইনি। তো তখন ছেলের বাবা ছেলের রুমে যান, বলেন যে আপনি এখানে বসেন আমি আসছি। ছেলের রুমে যান, ছেলের রুমের থেকে আসার পর দেখা যায় যে তার মুখ বেশ ভার, চোখ কান্না কান্না। তখন তিনি বলেন, ডাক্তার সাহেব আপনি তো এলেন কিন্তু বড্ড দেরি করে ফেললেন, আমার ছেলেটা মনে হয় আর দুনিয়াতে নেই। তো ডাক্তার সাহেব এই কথা শুনে তড়িঘড়ি করে আর কোনো কথা না বলেই ছেলে রুমে চলে গেলেন। ছেলে রুমে গিয়ে ছেলের বুকে স্টেথোস্কোপ লাগিয়ে উনি চেক করতে থাকতেন যে কোনো পালস আছে কিনা, কিন্তু আনফরচুনেটলি উনি কোনো পালস পাননি এবং ছেলেটি আসলেই সেই সময় মানে ডেড হিসেবে ডিক্লেয়ার করে দেন তিনি। তো এরপর উনি চিন্তা করতে থাকেন যে আসলে এটা আমার সাথে কি হলো, যে মানুষ আমি বিজ্ঞান মনস্ক মানুষ, এরকম একজন মানুষ আমি তো বিলিভই করতাম না যে এরকম কিছু আসলে হয়, কিন্তু এরকম আমার সাথে হলো। এই চিন্তা করতে করতে তিনি বাসা থেকে বের হতে থাকেন। বের হওয়ার সময় তিনি খেয়াল করেন আবার সেই মহিলা, যে মহিলাটা কিছুক্ষণ আগে আমার ছেলে বলে নিম গাছের পাশ থেকে কান্নাকাটি করছিল, সে এখনো কান্নাকাটি করতেই আছে, কিন্তু এবারে তার কান্নার বা তার কথা বলার কোনো সাউন্ড ডাক্তারের কানে আর আসছে না। তো উনি যখন চলে যাবেন তখন বাড়ির যে মানে দারোয়ান ছিল বা ওই কাজের লোক ছিল, সে বলে যে স্যার আজকে রাতটা এখানে থেকে যান, আজকে বের হওয়াটা খুবই আপনার জন্য বিপজ্জনক হবে। আজকে মানে আমাদের যে হুজুর এসেছিলেন উনি বলেছিলেন এই বাসায় বড় ধরনের কালো জাদু করা হয়েছে, এবং এই বাসা থেকে আজকে রাতে কেউ যদি বের হয় তাহলে তার জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তাই আজকে রাতটা আপনি এখানে থেকে যান। এই কথা মানে কাজের লোকটা বলছে কিন্তু ডাক্তার সাহেব তেমন একটা শুনছে না। তিনি বলেন যে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমার আশেপাশে কি ঘটছে না ঘটছে আমার কোনো কিছু জ্ঞান নেই, আমি শুধু দেখতে পাচ্ছি সেই মহিলা কান্নাকাটি করছে এবং সেই মহিলার পেছনে সেই পাঁচজন মহিলা দাঁড়িয়ে আছে, এবং সেই পাঁচজন মহিলা আমার দিকে হাত দিয়ে বারবার ইশারায় আমাকে ডাকছে যেন আমি তাদের কাছে যাই। কিন্তু আমি প্রচন্ড ভয়ে আর এদিক সেদিক তাকাতেও পারি না, কোনো কথাও বলতে পারি না। তারপর হঠাৎ করে কাজের লোকটা আমার কানে কাছে এসে ফিসফিস করে বলে, স্যার দুনিয়াতে অনেক কিছু আছে যেটা মানুষ বিশ্বাস করে না, কিন্তু আপনি হয়তো এখন করছেন, কারণ আপনি যা দেখছেন আমার মনে হয় আমিও সেটাই দেখছি। তো ডাক্তার সাহেব তখন বলেন, তার এই কথা শুনে মানে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়, মানে যেই জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা সেও দেখছে। আমি জাস্ট কিছুক্ষণ তার দিকে তাকিয়ে মানে চুপচাপ তাকিয়ে রইলাম যে আমি কি বলবো এখন বা কি করতে পারি আমি। কিন্তু সেদিন আমার আর সেখান থেকে ফেরা হয়নি। তো না ফিরে সেদিন ডাক্তার সাহেব পরের দিন সকালে ফিরে আসেন। ফিরে আসার পর ওনারও বেশ শারীরিক অবনতি হয়, ওনার শরীরে বিভিন্ন জায়গায় যেরকম উনি দেখেছেন একটা মহিলাকে যে শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া, ওনার শরীরেও বিভিন্ন জায়গায় ফোড়া উঠতে শুরু করে এবং বেশ বড় টাইপের ফোড়া, যেগুলো মানে বিষফোড়া বলে থাকে মানুষ নর্মালি। তো এই অবস্থা হয় ওনার, উনি বেশ কিছুদিন মানে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 বছর উনি এই রোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে ওই গ্রামে তিনি আর থাকতেও পারেননি, এবং উনি চিন্তা করেছিলেন যে গ্রামে আমি একটা মানে মেডিকেল সেন্টার খুলবো যেখানে আমি ফ্রিতে চিকিৎসা করাবো, যেটা উনি আগেই আমাকে বলেছিলেন। তো উনি পরবর্তীতে সেটাও করতে পারেননি, কারণ ওনার মনে একটা ভয় ঢুকে পড়েছিল যে গ্রামে এই ধরনের ঘটনা যেহেতু ঘটে আর আমি চাক্ষুষ প্রমাণ, তাই আমি গ্রামে আর কোনোদিনও যাবো না, এরকম একটা ভয় তার ভিতরে ঢুকে পড়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। তো এটুকুই তো ভাইয়া আজকের ঘটনা, যেতে এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।
না, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবং আমি আশা করছি যে যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। এবং মানে একটা সময় মনে হয়েছিল যে ঘটনাটা মনে হয় গতানুগতিক কিছু একটা, লাশ খাওয়ার মতো বা এরকম কিছু একটা, বা সেটা না, একটু অন্যরকম। তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এখন মানে আপনার মানে আজকে তো এই ঘটনাটা আপনি সংগ্রহ করেছেন যার কাছ থেকে, সেটাও আপনি বলেছেন। তো এমনিতেই বিভিন্ন ঘটনা যখন আমরা শেয়ার করি তখন তো আসলে নানান রকমের কমেন্ট আমাদের আসে। আপনার ঘটনা নিয়ে কারো যদি কোনো সন্দেহের অবকাশ থাকে সেই জায়গায় আপনি আসলে আমাদের লিসনারদের উপরে বা লিসনারদের প্রতি কি বলতে চান?
আমি আসলে মানে এটা আসলে একটা সত্যি কথা, আমি মাঝে মাঝেই এই ধরনের কিছু প্রশ্নের সম্মুখীন হই। আমাকে অনেকে বলেন যে ঘটনাটিকে আসলে সত্যি কিনা। এখন আমি আমার দিক থেকে যদি বলি, এটার লায়াবিলিটি সম্পূর্ণ আমি নিতেও পারি না, কারণ যেখানে ঘটনাটা ঘটেছে, যার সাথে ঘটেছে, প্রত্যক্ষদর্শী তো সে, এটা তো বেটার আনসার সে আমার থেকে দিতে পারবে, আমি তো বলতে পারি না। তো যেহেতু তারা বারবার আমাদেরকে মেকশিওর করছেন যে না ঘটনাটা সত্যি এবং যার সাথে ঘটেছে তিনি বেশ কিছু আলামতও দেখাচ্ছেন, যেমন আমি এইমাত্র যার ঘটনাটা বললাম তার আলামত স্বরূপ, তার সাথে আমি আমার তো দেখা হয়নি কিন্তু তার শরীরে যে ঘাগুলো হয়েছিল সেগুলোর ছবি কিন্তু আমি দেখেছি, সেগুলো ছবি আমি দেখেছি এবং তার যে অবস্থা হয়েছিল এবং পোস্ট মেডিকেলের পরবর্তীতে যে রিপোর্টগুলো এসেছিল সেগুলো কাইন্ড অফ আমাকে দেখানো হয়েছে। তো আসলে জিনিসটা এরকম না যে আমার সাথে হয়েছে অন্য কারোর সাথে হবে না বা আমার সাথে হয়নি জন্য আমি বিশ্বাস করব না, জিনিসটা এরকম না। এটা আসলে লিসেনারদের উপরেই, কেউ বিশ্বাস করবেন বা কেউ করবেন না, তো এটা তাদের উপরেই। যেহেতু আমি সম্পূর্ণরূপে প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে ছিলাম না, তো এটা আসলে আমি জোর দিয়ে বলতে পারবো না। আমি যেরকম এটা বলতে পারবো না যে ঘটনাটা অথেন্টিক নয়, আমি সেরকম এটাও 100% বলতে পারবো না যে এটা অথেন্টিক। বাট যারা আমাদেরকে দিচ্ছেন, যারা শেয়ার করছেন স্টোরি, তারা বারবার এটাই বলছেন যে না স্টোরিটা অথেন্টিক। তো সেই বিশ্বাস থেকে আসলে আমাদের স্টোরিগুলো শেয়ার করা।
থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে রাকিবের কাছে যাব, আর বাই দিস টাইম আমি একটু আপনাদেরকে বলি যে সেটা হচ্ছে যে আমরা একদম বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে ভূত ডট কম পূর্ণ করবে তার 6 বছর, এবং একটা লম্বা জার্নি আসলে সে, মানে আমরা সেই 2020-এর 14 ফেব্রুয়ারি শুরু করেছিলাম আমাদের এই পথ চলা, এবং তারপরে একটি দুইটি করে 6টি বছরে এসেছি আমরা, এবং সামনে আরো অনেক দূর এগিয়ে যাবার প্রত্যাশা। আর আমরা চাই যে এই বার্থডেতে আমরা আসলে 2 মিলিয়নের বিশাল পরিবার হতে, এই চাওয়াটা অনেক বড় একটা চাওয়া, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে এই চাওয়াটা মানে বড় হলেও এটা হচ্ছে অ্যাচিভ করা যায় হয়তো যদি সবাই মিলে। অনেকেই আমাদের এখন শুনছেন যারা হচ্ছে আসলে এই যে শুনছেন কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো কথাই নাই। আমরা 1 মিলিয়নের সময় দেখেছিলাম, যখন আমরা ভেবেছিলাম যে আমাদের 1 মিলিয়ন হবে তার অনেক আগেই আমরা আসলে 1 মিলিয়নে পৌঁছে গিয়েছিলাম শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনি আমাদের এই লিঙ্কটা শেয়ার করেছিলেন আপনার ফেসবুক থেকে আপনার বন্ধু বান্ধবদের সাথে নানাভাবে। তো সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিব নিশ্চয় এসে পৌঁছেছে। রাকিব, কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে এবং কি অনুভূতি আপনার যদি একটু বলতেন?
ধন্যবাদ রাসেল ভাইয়া, অনেকদিন পর স্টুডিওতে আসলাম, আজকে খুব ভালোই লাগছে। আগে মোটামুটি রেগুলার আসা হতো, তো এখন বিভিন্ন কাজের জন্য আসলে রেগুলার আসা হয় না।
না ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা সরাসরি ঘটনায় চলে যাই, এবং রাকিব যদি একটু আমাকে বলতেন, রাকিব আপনি কোথা থেকে আজকে এসেছেন, মানে আপনি কি এখন ঢাকায় আছেন না ঢাকার বাইরে আছেন, সেটা একটু সবার সাথে শেয়ার করেন, কারণ আপনাকে অনেকদিন পরে ইনফ্যাক্ট মানুষজন শুনছে, সুতরাং আপনার মাঝখান দিয়ে একটা বেশ ঝড়ঝাপটা গিয়েছে আমরা সবাই জানি, এবং আমরা সবাই তখন দোয়া করেছিলাম আপনার জন্য, এবং আমরা চেয়েছিলাম যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থভাবে এই শোক কাটিয়ে উঠে ফিরে আসুন। তো আপনি আজকে মানে গত সপ্তাহে গতবার যখন আমরা স্টুডিও সেশন করি সেটাতে আপনি যে উপস্থিত হতে পারলেন না তার একটা কারণও ছিল আমরা সবাই জানি। তো মানে সবকিছু মিলিয়ে আপনি এখন কোথায় আছেন, কি অবস্থা সব যদি একটু বলতেন?
আমি ভাই এখন বর্তমানে হচ্ছে ঢাকায় আছি, ঢাকায় বসুন্ধরে আমি এখন থাকি, আমি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আজকে স্টুডিওতে এসেছি।
ওকে, আমরা আপনার ঘটনায় যাব। এই ঘটনাটা যেটা আপনি আজকে শোনাবেন, এই ঘটনাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন যদি একটু আমাদের বলতেন, এবং তারপরে আমরা ঘটনায় যাব। ইনফ্যাক্ট আপনার কাছে আগে জেনে নিতে চাই যে কিভাবে সংগ্রহ করলেন এই ঘটনাটা, এই জানি মানে এই কথাগুলো অনেকে শুনতে চান বা খুব পছন্দ করেন, যার জন্য আপনাকে জিজ্ঞেস করা।
আচ্ছা জি ভাই, আমি ভাই ঘটনাটি আমার গ্রামের বাড়িতে রংপুর বদরগঞ্জে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে কালেক্ট করেছি। আমি কয়েক মাস আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন ওকে মানে ওর সাথে কথা বলতেছিলাম এমনিতে ভৌতিক কিছু ব্যাপার নিয়ে, তখন ও বলতেছিল যে আমার হচ্ছে এক পরিচিতর একটা ঘটনা আছে, এই ঘটনাটা আমি তোমার সাথে একটু শেয়ার করি, তোমায় শুনলে হয়তো তোমার ভালো লাগতে পারে। পরে গল্পটা শুনলাম, তো গল্পটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে।
রাকিব আর একটা প্রশ্ন করি, আপনি আজকে মোটমাট কয়টা ঘটনা বলবেন?
আজকে ভাই আমি একটা ঘটনাই বলবো, আপনার হচ্ছে আমার কাছে একটা ঘটনাই এখন আজকে আপাতত আছে।
কোনো সমস্যা নাই, চলেন আমরা শুরু করি তাহলে।
ধন্যবাদ আসিফ ভাইয়া। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটি মূলত আমি আমার এক বন্ধুর কাছ থেকে কালেক্ট করেছি। ঘটনাটি মূলত 1990 সালের দিকে ঘটনা, এটা হচ্ছে রংপুর জেলার বদরগঞ্জ থানার একটি ঘটনা। তো ঘটনাটি যে মূল চরিত্র ওনার নাম হচ্ছে সেলিম মিয়া, উনি পেশায় একজন ভ্যান চালক। ওনার ভ্যান চালার পাশাপাশি ওনার একটা শখ আছে, সেটা হচ্ছে ওনার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওই ফ্রেন্ড সার্কেল নিয়ে ওরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে ওরা হচ্ছে মাছ মারে বসিতে, আর সাথে হচ্ছে ওই জায়গায় নাইট স্টে করে ওরা একটা পিকনিকের মতো উপভোগ করে। তো ওদের হচ্ছে হুট করে একসময় ওদের যে গ্রুপ সার্কেলটা আছে, এই সার্কেলের একজনের ফরিদপুরে একটা কাজ পড়ে যায় যে ফরিদপুরে যাওয়ার দরকার। তো ওরা ভাবে যে আমরা তো এখনো ফরিদপুরে যাইনি, তো আমরা ফরিদপুরে যাই। ফরিদপুরে গিয়ে হচ্ছে আমরা কাজটাও শেষ করলাম, সাথে হচ্ছে আমরা ওখানে নাইট স্টে করলাম কোন নদীর পাশে। তো ফরিদপুরে ওরা সেই হিসেব করে ওরা ফরিদপুরে যায়। যাওয়ার পর ওদের কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। তো বিকেলের দিকে ওরা ওই এলাকার স্থানীয় লোকদের কাছে মানে সোর্সিং করে যে এখানে কোন নদী আছে কিনা বা মাছ ধরা যাবে কিনা। তো সোর্সিং করতে করতে একজন বলে যে হ্যাঁ, এখানে একটা শ্মশানঘাট আছে, শ্মশানঘাটের পাশে একটা বাগান আছে, এই বাগানে আপনারা চাইলে এখানে স্টে করতে পারবেন, সাথে হচ্ছে মাছও ধরতে পারবেন। তো ওরা বলে যে সেক্ষেত্রে কি আমাদের কোনো পারমিশন লাগবে? তো বললো যে হ্যাঁ, পারমিশন লাগবে, ওখানকার যে শ্মশানঘাটে যারা দায়িত্বরত আছে ওদের সাথে কথাবার্তা বললেই হবে। তো ওরা পরবর্তীতে ওই শ্মশানঘাটে যায়, যেতে যেতে প্রায় রাত হয়ে যায়। তো শ্মশানঘাটে যাওয়ার পর ওরা যখন শ্মশানঘাটের ভিতরে প্রবেশ করে বেশ কয়েকজনকেই ডাকাডাকি করে, বাট কেউ ওভাবে সাড়া দেয় না। তারপর এক পর্যায়ে ওরা দেখে যে পাশে একটা ছোট্ট কুঠির ঘর আছে, সেখানে তান্ত্রিক টাইপের একজন লোক বসে আছে, তান্ত্রিক বা ফকির। উনি বসে মানে ধ্যানে যেরকম মানুষ বসে থাকে ওরকম বসে আছে। তো বেশ কয়েকজন ওনাকে যখন ডাকাডাকি করে উনি খুব একটা রেসপন্স করে না। সেক্ষেত্রে তখন পরবর্তীতে সেলিম মিয়া, উনি একটু মানে রাগী মানুষ, একটুতে রাগ হয়ে যায়। তো উনি একটু উঁচু গলায় ওনাকে ডাক দেয়। তো যখন একটু উঁচু গলায় ডাক দেয় তখন ওই তান্ত্রিক সাহেব পিছনে ওদের দিকে তাকায়, প্লাস একটু রাগান্বিত ভাবে তাকায়, মানে ওদের উপর রাগ হয়। তো ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আমরা অন্য শহর থেকে এসেছি, তো আপনাদের এখানে পাশে একটা বাগান আছে, এখানে আমরা আজকে থাকতে চাচ্ছি, এখানে আমরা রাতে থাকবো, পরের দিন সকালে চলে যাব। কিন্তু ওনারা যতই কথাবার্তা বলে তান্ত্রিক সাহেব ওনার কথার কোনো অ্যান্সার দেয় না। তো পরবর্তীতে ওই সেলিম মিয়া একটু রাগ হয়ে যায়, রাগ হয়ে বলে যে এসব আলতু ফালতু লোকের সাথে কথা বলার দরকার নেই, আমরা চলে যাই, পরবর্তীতে দেখা যাক, যদি কেউ কোন নিষেধ করে পরে দেখা যাবে। তো ওরা যখন ওখান থেকে ব্যাক করে, ব্যাক করার পরও মানে হুট করে সেলিম মিয়ার একটু মনে হয় যে দেখি একটু পিছনে তাকায় দেখি যে কি অবস্থা এখন। তো উনি যখন পিছনে তাকায় তখন দেখে যে ওই তান্ত্রিক সাহেব এখনো ওনার দিকে সে এক পলক ভাবে রাগান্বিত ভাবে তাকায় আছে, প্লাস মনে হচ্ছে যে ওনার আশেপাশে আরো কিছু লোকজন আছে যেটা ওরা যখন এর আগে ছিল তখন কাউকে দেখেনি। তো ওরা যখন ওই বাগানে যায়, বাগানে গিয়ে ওদের সবকিছু প্রসেসিং করে, প্রসেসিং করার এক পর্যায়ে হুট করে সেলিম মিয়ার পায়ের সামনে একটা কিছু একটা পড়ে, উপর থেকে পড়ে যায়। তো ওদের কাছে ওই সময় শুধুমাত্র হারিকেন আর হচ্ছে টর্চ লাইট ছিল। তো টর্চ লাইট দিয়ে যখন ওই জায়গাটাতে ওরা লাইট হচ্ছে দেয়, দেওয়ার পর দেখতে পায় যে একটা পুতুল, যে পুতুলটার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে পিন দিয়ে সূচানো। তো পুতুলটা সেলিম মিয়া হাতে নেয়, হাতে নিয়ে ওনার কাছে একটু মানে গরম ফিল মনে হয়, যেরকম একটা জীবিত মানুষকে স্পর্শ করলে যেরকম একটু উষ্ণ লাগে তার শরীরটা, সেম ওইরকম পুতুলটা একটু উষ্ণ উষ্ণ ওনার কাছে লাগতেছিল। তো ওনার কাছে এটা কনফিউশন লাগতেছিল যে আসলে উনি এটা পাচ্ছে কিনা। তো ওনার ফ্রেন্ডদেরকেও দেওয়া হয়, তো ওনার ফ্রেন্ডরাও দেখে যে না, সেম প্রবলেমটাই হচ্ছে যে পুতুলটা একটু গরম। তো ও পরবর্তীতে বলা হয় যে এটা পুতুলটা হচ্ছে ফালাই দাও, এটা নিয়ে আমাদের মাথা ঘামার কোনো দরকার নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরা যে জায়গায় ছিল সেই জায়গায় আশেপাশে কোনো লোকালয় ছিল না, কারণ এক পাশে ছিল হচ্ছে শ্মশানঘাট, আরেক পাশে হচ্ছে নদী, আর নদীর ওই পাশে পুরাটাই হচ্ছে চরের মতো। তো কোনো লোকজন মানে এমন না যে কেউ হচ্ছে পাশের বাড়ি থেকে পুতুলটা ফালাই দেবে, এরকম কোনো অপশন নেই। তো এর কিছুক্ষণ পর ওদের হচ্ছে একটা বৃষ্টির মতো হয়, প্রায় 2-3 সেকেন্ড, মাঝে মাঝে আমাদের যেরকম দেখা যাচ্ছে হুট করে রোদ আসে, বাট হুট করে একটা 2-3 সেকেন্ডে বৃষ্টি হয়ে গেল, এরকম প্রায় কিন্তু আমাদের দেশেও হয়। তো এরকম একটা বৃষ্টির মধ্যে ওদের মধ্যে একটা হয়ে যায়, মানে 2 সেকেন্ডের মধ্যে একটা বৃষ্টি হয়ে যায়। তো ওরা আসলে মানে গা মুছার জন্য ব্যাগ থেকে কিছু একটা বের করার জন্য যখন লাইটটা অন করে, টর্চ লাইট যখন অন করে, তখন দেখে যে সেলিম সাহেব যেহেতু সাদা শার্ট পরা ছিল, ওই সেলিম মিয়ার গায়ে লাল লাল পানির একটা সোপ মানে রক্তের মতো একটা দাগ, এবং এটা প্রত্যেকেরই মানে শরীরে এই মানে লাল লাল রক্তের সোপটা হচ্ছে ওরা দেখতে পারে। তো দেখার পর ওরা কিছুটা ভয় পেয়ে যায়, ওরা তখন বলে যে আমরা আসলে চলে যাই, কিন্তু সেলিমিয়া বলে যে এত কষ্ট করে আসলাম, দরকার পড়লে আমরা আরো ঘন্টাখানিক থাকি, তারপর না আমরা চলে যাব। তো এর কিছুক্ষণ পর আরেকটা ঘটনা, যেটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, যে সেটা হচ্ছে ওরা সবাই বড়শি দিয়ে মাছ মারতেছিল। প্রত্যেকেরই যখন মাছ হচ্ছে বড়শি থেকে উঠানো হয়, মাছটা হচ্ছে জ্যান্ত থাকে, বাট সেলিমিয়া যে মাছগুলা ওনার বড়শিতে গাঁথে, মানে মাছগুলা উনি উঠায়, প্রত্যেকটা মাছ হচ্ছে থেতলানো অথবা হচ্ছে মাছের অর্ধেক অংশ নেই। এখন এখানে আসলে মরা মাছ তো কখনো বড়শিতে আসলে ওইভাবে মানে থাকার কথা না, সেটা নিয়েও একটু মোটামুটি ভালোই অবাক হয়। তো এটাতে আসলে সেলিমিয়া তখন একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ওদের বন্ধু বান্ধবদের বলে যে আসলে এখানে ব্যাপারটা আমাকে তো সুবিধা লাগতেছে না, চলো আমরা এখান থেকে মুভ করি। তো ওরা তখন বন্ধুরা বলে যে ঠিক আছে আমরা আরেকটু থাকি, থেকে না হয় চলে যাব। তো সেলিমিয়ার কি যেন মনে হয় উনি একটু পিছনে শ্মশানের দিকে তাকায়। তো শ্মশানের দিকে উনি যখন তাকায়, তখন উনি দেখে যে দূরে একটা বট গাছ, এই বট গাছের উপরে ওই তান্ত্রিক সাহেব হচ্ছে বসে আছে এবং ওই সেম রাগান্বিত ভাবে ওনার দিকে তাকিয়ে আছে। তো এইটা দেখে উনি আসলে একটু ভয় পায়, কিন্তু ওনার ফ্রেন্ড সার্কেলকে আর কোনো কিছু বলে না। এর কিছুক্ষণ পর উনি দেখে যে জায়গায় ওরা পুতুলটা ফেলে দিয়েছিল যে নদীতে, সেইখানে একটা সাদা কি যেন একটা বড় ভাসমান হয়ে আছে। তো ওনার বন্ধু বান্ধবরা সবাই কিউরিওসিটি নিয়ে যখন ওই জিনিসটা দেখতে যায়, দেখতে গিয়ে উনি দেখতে পারে যে এটা আসলে একটা ডেড বডি, এবং এই ডেড বডিটা হচ্ছে সেলিমিয়ান ডেড বডি। তো এটা দেখার সাথে সাথে ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়, ওরা সাথে সাথে ওখান থেকে মানে যত দ্রুত সম্ভব দৌড় দিয়ে ওরা পালানোর চেষ্টা করে। তো রাস্তায় যখন ওরা দৌড়াচ্ছিল, স্থানীয় লোকজন ওদেরকে থামিয়ে জিজ্ঞেস করে যে আপনাদের কি হয়েছে, আপনারা এভাবে দৌড়াচ্ছেন কেন। তো পরবর্তীতে ওরা যখন স্থানীয় লোকজনকে সবকিছু খুলে বলে, তখন বলে যে আপনারা ওই তান্ত্রিকের সাথে যে খারাপ ব্যবহার করেছেন, এটা আপনাদের জন্য মোটেও ঠিক হয়নি, কারণ এই লোকটা হচ্ছে খুবই আমাদের গ্রামে একজন খারাপ লোক, উনি সবসময় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে, এবং ওনার সাথে যদি কারো কোনো ঝামেলা হয় তাহলে উনি কারো না কারো ক্ষতি করবে এবং খুব বাজেভাবে ক্ষতি করে। তো তারপর ওরা সারা রাত স্টেশনে থাকে, থেকে পরদিন সকালে ট্রেন নিয়ে ওরা যখন বাড়ির দিকে ব্যাক করে, ফ্যামিলির লোকজনকে সবাইকে জানায়। তো পরবর্তীতে ফ্যামিলির লোকজন বলে যে তোমারা ওই ফরিদপুরের দিকে যাওয়ার দরকার নেই, আর যা হয়ে গেছে এটা ভুলে যাও। তারপর রাসেল ভাই ঠিক ওই দিন রাতে ওনার সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, উনি ঘুমিয়ে আসে, হুট করে উনি স্বপ্নে দেখে যে ওনার বালিশের দুই পাশে দুই হাত ভর করে ওই তান্ত্রিক ওনার দিকে খুব বাজেভাবে তাকিয়ে আছে, ওই সেম ওই রাগান্বিত ভাবে। তো এটা উনি স্বপ্নে দেখে ওনার ঘুম ভেঙে যায়। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওনার যখন ঘুম ভেঙে যায়, উনি দেখে যে আসলে সত্যি সত্যিই ওই তান্ত্রিক ওনার সামনে ওইভাবে দুই হাত বালিশের দুই পাশে হাত দিয়ে ওই ওনার দিকে ওইভাবে রাগান্বিত ভাবে থেকে মানে তাকায় আছে। তো এটা দেখার সাথে সাথে আসলে মানে উনি খুব ভয় পেয়ে চিল্লাচিল্লি করে। তো পরবর্তীতে ওনার ওয়াইফ, ওনার মা বাবা সবাই বাসায় চলে আসেন, ঘটনাটা শেয়ার করে। করার পর ওরা ভাবে যে ঠিক আছে, তোমার আমরা কোনো হুজুর বা কোনো হচ্ছে ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া এনে বা তাবিজ টাবিজ দিয়ে তোমার এটা ব্যবস্থা করবো। তো এরপর আসলে ওনার অনেক ট্রিটমেন্ট করা হয়, বাট কোনো লাভে হচ্ছিল না। সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছিল যে উনি প্রতিদিন রাতে ওই তান্ত্রিককে দেখতো এই সেম ভাবে, যে এরকম খুব বাজে ভাবে ওনার দিকে তাকিয়ে আছে, এবং ওনার সাথে কিছু পিশাচ টাইপের বা খুব দেখতে অদ্ভুত বা খুব মানে দেখতে খুব কুৎসিত কিছু লোকজন থাকতো, যেটা ওনার এক পর্যায়ে এমন হয়ে যায় উনি সারা রাত ঘুমাতে পারতো না, উনি দিনের বেলা হচ্ছে ঘুমাইতো। তো এটার জন্য ওনার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, উনি যে ভ্যানের যে কাজ করতো সেটা উনি আর কন্টিনিউ করতে পারতেছিল না। তো উনি পরবর্তীতে প্ল্যান করে যে উনি রাতে হচ্ছে ভ্যান চালাবে আর দিনের বেলা ঘুমাবে, যেহেতু দিনের বেলা উনি এসব আজে বাদে উনি স্বপ্ন দেখে না, উনি রাতে দেখে। তো উনি রাতেই হচ্ছে এরকম ভ্যান চলা শুরু করে। তো একদিন উনি মূলত হচ্ছে বদ্রগঞ্জে একটা ঢাকা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে উনি লোকজন প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা করতো। তো একদিন ওই গাড়িটা বিলম্ব হয়, গাড়িটা আসে না, কাউন্টার থেকে বলা হয় যে গাড়ি আজকে রাতে আর আসবে না, কালকে সকালে আসবে, রাস্তায় অনেক জ্যাম। তো এরপর উনি যখন বাসার দিকে ব্যাক করতেছিল ভ্যান নিয়ে, হুট করে রাস্তায় দুইটা লোক ওনাকে হচ্ছে থামায় বলে যে এরকম আমরা হচ্ছে এক জায়গায় যাব, আমাদের সাথে একজন একটা লাশ আছে, এই লাশটা নিয়ে যেতে হবে। তো উনি কোনোভাবে রাজি হচ্ছে আমার ওই জায়গায় যাওয়া কোনোভাবে সম্ভব না। তো এরপর হচ্ছে যেটা ওনারা করে সেটা হচ্ছে যে সেলিম মিয়াকে একটু টাকার লোভ দেখায়, বলে যে তোমাকে 500 টাকা দেওয়া হবে, তুমি আমাদের সাথে চলো। তো কিছুটা টাকার লোভ দেখিয়েই, মানে লোভে পড়েই উনি আসলে মানে রাজি হয় যে ঠিক আছে, যেহেতু টাকা দিবে, ওই সময় 500 টাকা আসলে অনেক টাকা। উনি ওই লাশটাকে উঠায় সাথে দুজন লোক সহ, উনি ওই ওনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ওনারা রওনা দেয়। ওনারা যখন রাস্তায় যায়, তারপর সেলিম সাহেব কিছুটা ভয় পায়, এই জন্য মানে পিছনে যে প্যাসেঞ্জার ছিল দুজন, ওদের সাথে কথা বলার জন্য একটু আগ্রহ হয়, মানে ওদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করে। বাট সেলিম মিয়া যদি 4-5টা কথা ওদেরকে জিজ্ঞেস করে, ওরা একটা কথা উত্তর দেয়। তো কিছুক্ষণ পর ওদের কাছে কেন জানি সেলিম মিয়ার কাছে মনে হচ্ছিল যে যে দুইটা লোক মানে সেলিম মিয়ার সাথে কমিউনিকেশন করেছিল বা কথা বলেছিল, সেই দুইটা লোকের ভয়েস ওনার কাছে সেম মনে হচ্ছে না, কারণ ভয়েসটা অনেক মোটা মনে হচ্ছে। তো এরপর উনি যখন পিছনের দিকে তাকায়, সেলিম সাহেবের হচ্ছে ওনার ভ্যানের যে লোকজন ছিল লাশ সহ, পিছনে তাকিয়ে উনি আসলে অনেক ভয় পেয়ে যায়। উনি দেখে যে যে লাশটা ভ্যানে উঠানো হয়েছিল, সেই লাশটা আসলে ওই হচ্ছে যে ফকির তান্ত্রিক তার লাশ, এবং উনি বসে আছে এবং সেম ওইভাবে খুব রাগান্বিত ভাবে ওনার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার সাথে সাথে আসলে উনি সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর দিন সকালে উনি নিজেকে বাসায় ওনার বাসায় হচ্ছে উনি দেখতে পারে। তারপর উনি ফ্যামিলির লোকজন সবাইকে এটা জিজ্ঞেস করে। তো এরপর হুট করে ওনার যে ফ্রেন্ড সার্কেলটা, যারা সবাই মিলে ফরিদপুর গিয়েছিল, একটা ফ্রেন্ড সার্কেল ওনাদের বাসায় এসে জানায় যে যে তান্ত্রিকটা হচ্ছে ওদের একটু ঝামেলা করেছিল বা সেলিম মিয়ার উপর অনেক রাগ হয়েছিল, উনি গতকাল রাতে মারা গেছে। এটা আসলে শোনার পর সেলিম মিয়া অনেকটা ভয় পেয়ে যায় যে আসলে উনি গতকাল রাতে মারা গেছে, আবার আমি দেখলাম যে আমার ভ্যানে উনি লাশ হয়েছিল। তো এটার পর আসলে উনি আরো অনেক ঘাবড়িয়ে যায়। আর এরপর যে ব্যাপারটা হয়, তার কিছুদিনের মধ্যেই সেলিম মিয়া একটু পাগল হয়ে যায়। উনি উদ্ভট আচরণ করে, ওনাকে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ওই ফরিদপুরের যেই ইয়ার যে নদীটা ছিল ওখানে সবসময় হচ্ছে ওনাকে দেখা যেত। তারপর এরপর একদিন হুট করেই ওই নদীতেই উনি আসলে মানে সুইসাইড করে। বাট কিভাবে মারা গেছে না মারা গেছে এটা আসলে পরবর্তীতে কেউ আর আসলে জানতে পারে না। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ রাকিব, আপনার ঘটনা শুনলাম এবং মাঝখানে আমাদের একটু ঝামেলা হয়েছিল, যাই হোক সবকিছু মিলিয়ে ভালো লেগেছে আপনার ঘটনা। এবং আপনি সবসময় চমৎকার বলেন, খুব চমৎকার ভাবে গুছিয়ে ঘটনা বলতে পারেন বলেই লিসনাররা আপনাকে অনেক পছন্দ করে। এবং আপনি অনেক দিন পরে আসলেন, আপনি আবারও আসবেন সেই প্রত্যাশা রাখবো এবং আশা করছি
ইনশাআল্লাহ।
তো আমার মনে হয় যে আপনি মাঝে মাঝে আমাদের সাথে উপস্থিত হবেন। রাকিব, যদি লিসনারদের উদ্দেশ্যে মানে আপনার কিছু বলার থাকে, তারপরে আমরা পরবর্তী ঘটনায় যাবো আর কি।
লিসেনারদেরকে উদ্দেশ্যে আমার একটাই থাকবে, সেটা হচ্ছে ওরা সবসময় আমাদের সাথে ছিল, ইনশাল্লাহ থাকবে। আর লিসেনারদের আমি একটাই রিকোয়েস্ট করবো যে আপনারাও আমাদেরকে গল্প শেয়ার করবেন, কারণ আপনারা যদি গল্প শেয়ার করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আরো নতুন নতুন গল্প পাবো, কারণ এই এই গল্পটা হচ্ছে এই স্টুডিওটা হচ্ছে আপনাদের। তো আমাদেরকে নতুন নতুন গল্প শেয়ার করবেন আর ভুট.কম এর সাথে সবসময় থাকবেন।
অনেক ধন্যবাদ রাকিব, আপনি কষ্ট করে এসেছেন এবং রাতের বেলা আসলে স্টুডিওতে আসা। আমরা কোভিড এর আগে সবাই খুব মানে কি বলবো যে খুব আগ্রহের সাথে আসতেন, কিন্তু কোভিড পরবর্তী সময় আমি দেখেছি যে অনেকেই আসলে ঠিক মিটিং থেকে শুরু করে সবকিছুই অনলাইনে সেরে ফেলতে চান, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা অব্যাহত রাখতে পেরেছি এবং প্রত্যেক মাসে যে একবার করে আসছি এটা একটা বিশাল ব্যাপার আসলে। এবং সবাই চেয়েছিলেন যে ভূত.কম আবারও ঠিক আগের মতো স্টুডিও সেশন নিয়ে ফিরে আসুক, এবং সেই কারণে গত সপ্তাহে একজন আমাকে বলছিলেন যে প্রবাবলি তিনি আসলে জিনিসটাকে একটু মানে কি বলবো যে বুঝতে হয়তো সমস্যা হয়েছিল। তিনি বলছিলেন গত সপ্তাহে, গতবার যখন আমরা স্টুডিও সেশনটা প্রচার করলাম তখন একজন বলছিলেন যে অডিও ক্লিপ মানে ভেবেছিলেন তিনি সবকিছু, এটা অডিও ক্লিপ না, এটা একেবারে স্টুডিওতে এসে সবাই ঘটনা শেয়ার করছেন, সুতরাং কোনোভাবে এটা অডিও ক্লিপ না। এবং এবং কি বলবো যে সবাইকে কষ্ট করে আসতে হয়েছে এবং আমরা সেই ছবিগুলো পাবলিশ করেছিলাম, আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন তাহলে ডেফিনেটলি দেখতে পারবেন। সেই সাথে বলি আমাদের যে ফেসবুক পেজ আছে www.facebook.com/rasel.sadhin, সেখানে গিয়েও কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের যা ইচ্ছা বলতে, যে সমস্ত চাওয়া পাওয়া সবকিছু সম্পর্কে। আমরা চলে যাব সাবিত আলমের কাছে, তবে তার আগে আমরা একটু বলি যে সাবিত আলম আসার আগে আমি একটু বলি যে আমরা সবাই জানেন যে একটা বড় লক্ষ্য নিয়ে আসলে এগিয়ে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে 6 বছর পূর্তিতে আমরা হতে চাই 2 মিলিয়নের, অর্থাৎ 2 মিলিয়নের একটা বিরাট পরিবার। খুবই ইম্পসিবল একটা টাস্ক, আমরা একা কোনোভাবেই পারবো না, কিন্তু যতটা এগিয়ে যাওয়া যায় আমরা আসলে চাই সেই লক্ষ্যে পৌঁছাতে। আমি ভেবেছিলাম আসলে যে 1 মিলিয়নের সময় সবাই যেরকম মানে উঠে পড়ে লেগেছিলেন আমরা না চাইতেই, এবারও নিশ্চয়ই এরকম অনেকে উঠে পড়ে লাগবেন, এবং তাই আসলেই তাই অনেকেই সাহায্য করছেন, অনেকেই হেল্প করছেন, আমাদের সাবস্ক্রাইব করছেন, এবং আমি দেখুন যে খুব দ্রুত মানে আমাদের সেই সাবস্ক্রিপশনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই নিজেরাও খেয়াল করবেন বিভিন্ন মানুষজন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিন্তু শেয়ার করছেন আমাদের চ্যানেলটিকে, এই জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর সেই সাথে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই যারাই ভূত.com শোনেন বা যে কোনো হরর শো শোনেন, সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা এই বছরের শেষে এসে। এবং হরর শো শোনাটা বড় কথা, কোথায় শুনছেন এটা বড় কথা না, সব জায়গাতেই শুনতে পারেন, আপনি যেখানে খুশি সেখানে শুনতে পারেন, এইটা কোনো বড় কথা না। বড় কথাটা হচ্ছে আপনি মানে ভয়ের ঘটনা শুনেন, এটা একটা বিরাট আসলে আমাদের জন্য ভালো লাগা। আর আমি এখন চলে যাব সাবিত আলমের কাছে। সাবিত আলম নিশ্চয়ই আজকে মানে জার্নি করে এসেছেন, একটু টায়ার্ডও, তারপরেও তিনি তার ঘটনা শেয়ার করবেন। সাবিত আলম, আপনি যে ময়মনসিং থেকে ঢাকাতে আসলেন, এবং আপনার কি মানে আসতে খারাপ লেগেছে বা আপনার মানে কি বলবো যে দূরে সাধারণত কেউ আসতে চান না, এরকম একটা শোকে কেন্দ্র করে দূর থেকে ময়মনসিং থেকে ঢাকায় চলে আসা, এটা আসলে খুব মানে কি বলবো যে রেগুলার কেস না, তো আপনাকে আসলে কি ইন্সপায়ার করলো, কেন আপনি আসলে যখন শুনলেন তখনই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং আজকে আপনি ঢাকায়?
আসসালামু আলাইকুম। আমি ভাইয়া শুরুতেই বলতে চাচ্ছিলাম যে আমি যে আজকে আসলাম এটার মেইন ইন্সপিরেশন যারা ভূত.com শুনে তারা, এবং ভূত.com এর যে কোর টিম তারা, কারণ যারা স্টোরি শুনছেন তারা যদি না চান তাহলে আসলে কোনো পয়েন্ট মেক করে না। আর আপনারা মানে ভূত.com টিম আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার কারণে এটা আসলে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স, প্রথমবারের মতো আমি স্টুডিওতে আসলাম, সো আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে যে ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটা আমাকে বলেছেন আমার একজন স্টুডেন্টের গার্ডিয়ান, আন্টির নাম হচ্ছে উর্মি এবং যার স্টোরি ওনার নাম হচ্ছে রিমি, আন্টির ছোট বোন। তো মেইন স্টোরিটা ঘটে আজকে থেকে মোটামুটি প্রায় 15-20 বছর আগে। তো ওনারা পরীক্ষা শেষ করে একবার মানে SSC পরীক্ষা শেষ করে ওনারা গ্রামের বাড়িতে বেড়াতে যান, ওনার দাদু বাড়িতে। তো দাদু বাড়িতে যাবার পরে ওখানে বিভিন্ন টাইপের মানে তখন ফলমূল বা হচ্ছে ধান কাটার যে একটা সিজন ছিল তখন ওরকম একটা সিজন চলছিল। তো এই টাইমের ভেতরে ওনারা মানে তখন আম পাকার একটা মোটামুটি কাঁচা আম থাকে, তো ওনারা জানতেন যে ধানের যেই বীজগুলি আছে ওগুলো যেই ঘরে স্টোর করে রাখা হয় সেই স্টোর ঘরের ভেতরে যদি আমগুলোকে রেখে দেওয়া হয় সেই আমগুলো পেকে যাবে। মানে গ্রামে গেলে যেরকম একটা ফল খাওয়ার ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা উচ্ছ্বাস থাকে, তো ওনারা রাখলেন সেইভাবে, 3-4 দিন অপেক্ষা করলেন যে ফলটা পাকবে আমরা গিয়ে খেতে যাব। তো যে গোলা মেইনলি ছিল গোলাটা, ওই গোলাতে যেতে হতো সামনে আরেকটা ছোট্ট গোলা পার হয়ে, মোটামুটি মাটির ঘরই সবকিছু তখন। তো 2 দিন পরে যখন রিমিয়া পুষিয়ে জায়গায় গেলেন, তো উনি আম যখন কোড়ানোর জন্য বের করার চেষ্টা করছেন তখন উনি দেখলেন ওনার আশেপাশে 3-4টা শ্যাডো, এবং এই শ্যাডোগুলো অনেকটা স্মোকি টাইপের শ্যাডো, লাইক মানে ধোঁয়া টাইপের, বাট কোন একটা সামান্য পরিমাণ আকৃতি দেখা যাচ্ছে। উনি চিন্তা করলেন যে বাসায় তো এখন কোনো আগুনও জ্বলছে না বা কোনো প্রকার বাহিরে থেকে ধোঁয়াও আসছে না, তাহলে এই শ্যাডো বা স্মোকি ফিগার এখানে কিভাবে আসলো। তো উনি দেখলেন যে সেই শ্যাডোগুলো গ্র্যাজুয়ালি খুবই স্লোলি ওনাদের মানে ওনার কাছে চলে আসার চেষ্টা করছে। তো এটা দেখে উনি মোটামুটি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে উনি জোরে একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে সেখান থেকে মার কাছে চলে গেলেন, ওনার মার কাছে। তো গিয়ে বললেন যে মা আমি ভয় পাইছি, তো বুঝতেছি না কি করব। তো ওনার মা বললেন যে তুমি ভয় পাইছো কি কারণে, তুমি কি কারোর সাথে লড়াই ঝগড়া করছো নাকি? কারণ বিকালে খেলার সময় গ্রামের বাচ্চারা মাঝে মাঝে লড়াই ঝামেলা ঝগড়া করে, এটা স্বাভাবিক। তো উনি ওনার মাকে কিছুই বললেন না তখন ভয়ে। তো উনি চিন্তা করলেন যে যদি মা বিশ্বাস না করে বা এটা হতেও পারে আমার চোখের ভুল হতেই পারে, তো এটা নিয়ে আসলে ভাবার খুব বেশি একটা প্রয়োজন নাই। গেল এতটুকু। 2 দিন পরে উনি আবার গেলেন সেই জায়গায় কৌতূহল বশত, তখন ওনার বড় বোন মানে উর্মি আন্টি যে আছেন যে ঘটনাটা আমাকে বলেছেন, উনি ওনার ছোট বোন রিমিকে সেই জায়গায় দেখে বললেন কি যে রিমি কি ব্যাপার, তুমি এই জায়গায় এই টাইমে কি করছো, তুমি না তোমার আম কুড়িয়ে খেয়ে ফেলছো অলরেডি, সে তুমি এখানে কি করছো? তখন রিমি আপু উত্তর দেয় যে আম তো খাইছি কিন্তু আমি আরো কয়েকটা আম রাখবো আর আমি একটু ভেতরে গিয়ে দেখবো। বিকজ এই জায়গাটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়, মনে হয় আমাকে টানছে এই জায়গাটা। তো উনি ভেতরের দিকে আবার চলে গেলেন, বাট উর্মি আপু মানে উর্মি আন্টি ওনাকে অনেকবার মানা করেছিল যে তুমি যেও না, বাট রিমি আপু তখন বয়স খুবই কম এবং উনি উত্তেজনায় বসে উনি চলে গেলেন সেই জায়গার ভেতরে। একটা গোলার পাশে একটা জানালা ছিল, সেই জানালার ভেতর দিয়ে উনি চলে গেলেন। তো যাওয়ার পরে উনি দেখলেন, উনি যখন লাফ দিলেন আর কি, তখন ফ্লোরে পড়ার সাথে সাথে ওনার হাতের মধ্যে ধানের অনেকগুলি বীজ লেগে গেছে। তো এই বীজগুলো লেগে যাওয়ার কারণে উনি যখন উঠলেন তখন ওগুলো উনি ঝাড়ার চেষ্টা করছেন, কিন্তু হাত থেকে সহজে ছুটছিল না। তো উনি দেখলেন সামনে ওই যে শ্যাডোগুলি বা স্মোকি ফিগারগুলি, ওগুলো আবার উনি দেখতে পাচ্ছিলেন। তো এই টাইম উনি কি করলেন, ভয়ে কি করলেন, এক মোট ধান তুলে সেই শ্যাডোর দিকে জোরে নিক্ষেপ করলেন। এবং হঠাৎ করে তখন উনি দেখলেন যে ওখানে একটা বিড়াল, সাদা কালো টাইপের একটা বাচ্চা বিড়াল। তো বিড়ালটার গায়ে লাগার কারণে বিড়ালটা জোরে চিৎকার দিয়ে উঠল, বাট শোনা যাচ্ছিল কোনো মানুষের বাচ্চা জোরে চিৎকার করে কান্নাকাটি করছে। উনি ভয়ে সেখান থেকে দৌড়ে বেরোয় আসলেন। বেরোয় আসার পরে উনি ওনার মানে দাদু বাড়িতে যে গিয়েছিলেন, দাদুর সাথে কথা বললেন যে দাদু আমি তো এরকম এরকম জিনিসপত্র দেখলাম। তো দাদু তখন বলল কি যে কোথায়, উনি বললেন যে ওই যে ধানের গোলার ওই দিকে রুমটাতে। দাদু ওনার দাদু বললেন যে তোমাদেরকে তো অনেকবার মানা করেছি দাদু ভাই যে এরকম জায়গায় তোমরা সাধারণত মেইনলি একা একা কখনোই যাবা না, বাট তারপরও যেহেতু তোমরা গেলা কথা শুনলা না, তো দেখে কি করা যায়, আসলে এরকম সমস্যা তো আমি কখনো শুনি নাই। হঠাৎ করে কি হলো, মানে উর্মিয়াপুর আম্মু চলে আসলেন এবং জিজ্ঞেস করতে থাকলেন যে ওই গোলার ঘর থেকে এত জোরে কে চিৎকার করছে, কে কান্নাকাটি করছে। তখন ওনার দাদু বললেন কি যে বৌমা তুমিও কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছ। এই কথাটা বলার সাথে সাথে কান্নাকাটির স্বর যেন সব জায়গায় ছড়িয়ে পড়ল, মানে দূর থেকে কেউ জোরে করুণ স্বরে কান্নাকাটি করছে এটা শোনা যাচ্ছিল। তো এরপরে হঠাৎ করে কি হলো, ওই ধানের যে গোলা সেই গোলার যে লক মানে কাঠের দরজা, ছিপ দেওয়া দরজা, ওই ছিপের মধ্যে কড়া নাড়ার শব্দ জোরে জোরে, মানে এত জোরে কড়া নাড়ছে যে মনে হয় কেউ খুব বেশি ক্রোধান্বিত হয়ে গেছে, অনেক রেগে গিয়ে কড়া নাড়ছে। তখন ওনার দাদু বললেন যে এটা হয়তো বা মানুষ টাইপের কোনো প্রবলেম না, সো আমাদেরকে মেবি অন্য কিছু করতে হবে, মেবি রিমির মাধ্যমে এরকম বড় কোনো একটা ভুল হয়েছে যেটা আসলে আমরা জানি না, আর ওই গোলার ঘরটা সবসময় খালিই থাকে, শুধুমাত্র ধান তোলার টাইমে আমরা ওই জায়গায় যাই, নর্মালি ওইখানে আমরা কেউ যাই না, সো ওইখানে যদি কোনো ইতিহাস থাকে সেটা আমি আসলে জানি না। তবে আমার বাবা মানে দাদু বলছেন যে ওনার বাবা ওনাকে মানা করেছিলেন ওই পার্টিকুলার রুম মানে গোলার পাশে যে রুমটা আছে ওখানে না যেতে, কিন্তু কেন মানা করেছিলেন সেটা উনি জানেন না। তো সেদিন মোটামুটি গেল, ওনারা এই চিৎকার চেঁচামেচি শুনেই থাকলেন। তো পরের দিন একটা হুজুর আনা হলো সেই জায়গায়, মানে স্থানীয় মসজিদের ইমাম সাহেব। তো ইমাম সাহেব বললেন যে ও যে ধানের গোলাটা মানে ধানের যে হাতের মুঠো করে নিয়ে ধান মানে নিক্ষেপ করেছিল সেটা আসলে লেগেছিল কোনো একটা জিনের বাচ্চার গায়ে, এবং বাচ্চার গায়ে লাগার কারণে সেই জিনটা মানে কষ্ট পেয়েছে এবং কোনো একটা ক্ষতি তার হয়েছে, এন্ড তার যে ফ্যামিলি মেম্বার্স তার মা বাবা বা আদার্স যারা আছে ওরা বদলা নেওয়ার চেষ্টা করবে এখন। তো এই কথা শোনার সাথে সাথে ওইখানে নকের মতো একটা সাউন্ড, হালকা একদম হালকা নক। তো হুজুর ওনার দাদুকে মানে রিমিয়াপুর দাদুকে বললেন যে আপনি গিয়ে একটু কথা বলেন, জাস্ট এতটুকু বলেন যে ভুল হয়েছে আপনাদের ক্ষমা চেয়ে নেন। তো ওনার দাদু সেখানে গেলেন, গিয়ে বললেন যে দেখেন আপনি যেই আসেন বাইরে মানে ভেতরে, আমি আসলে সত্যি কথা বলি আমার নাতনির মাধ্যমে ভুল হয়েছে, আপনার ওনার ওরে ক্ষমা করে দেন, আশা করি এইখানে আর কেউ কখনো আসবে না, আমি মানা করে দিতেছি সবাইকে এখানে কেউ আসবে না, আপনারা এখানে থাকলে থাকেন। এরপরে দরজাটা এমন জোরে আবার শব্দ হলো, একটা পাটাতন দরজার খুলে পড়ে গেল, মনে হচ্ছে কেউ খুব ক্রোধে ভেতর থেকে দরজাটাকে লাথি দিয়ে ভেঙে ফেলেছে। কিন্তু ভেতরে যখন দেখা গেল ভেতরে কেউ নেই, একেবারে এম্পটি মানে ব্ল্যাঙ্ক একটা স্পেস, কোনো মানুষের কোনো চিহ্ন নেই। হুজুর পরে বললেন যে এটা আসলে আপনারা তো ক্ষমা চাইলেন, কোরআন খানি করান বা হচ্ছে মিলাদ মাহফিল দেন, কোরআন খতম করান, সমাধান হতে পারে। তো এরপরে ওনারা কোরআন খতম করালেন, তারপরে মাহফিল করালেন, অনেক কিছুই করালেন, বাট ওনাদেরকে রেকমেন্ড করা হলো, উর্মি আন্টি এবং রিমাপুকে রেকমেন্ড করা হলো ওনারা যেন গ্রামের বাড়ি থেকে শহরে চলে যায়, এখানে যেন না থাকে। তো ওনারা চলে আসার পরে কোরআন খানি সব কিছুই কমপ্লিট হলো, ইভেন ওনাদেরকে ওই যারা ঘরের ভিতরে অন্য জগতের যেই জিনিসগুলি ছিল ওনাদেরকে বিভিন্ন টাইপের খাসি এগুলো অফার করা হয়, মানে উৎসর্গ বা স্যাক্রিফাইস আর কি যেটাকে বলা হয়। তো এর তিন দিন পরে দাদুর যেই খাসির যে খামার ছিল সেই খামারের ভিতর থেকে তিনটা খাসি এবং তিনটার কালার ছিল সাদা কালো। এই তিনটা খাসিকে সেই রুমের মানে সেই গোলার পাশের রুমে রুমের সামনে দরজার সামনে আর কি মৃত অবস্থায় পাওয়া যায়, এবং এমন ভাবে পাওয়া যায় যেন ওদের গলায় দড়িটা কেউ এত জোরে চাপ দিয়েছে চোকিং এর কারণে ওরা মারা গেছে এবং গলার মধ্যে স্পষ্ট দড়ির দাগ। তো এই ঘটনা এখানেই শেষ হয়ে যাওয়ার মতো, কিন্তু এরপরে রিমা আপু তার বাসায় বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করতে স্টার্ট করলো। তো ওনাদের বাসাটা ছিল মেইনলি তখন আমলে দুইতলা বাসা ছিল, ওনারা দুইতলায় থাকতেন কিন্তু কোনো রেলিং ছিল না, এমন ভাবের বাসা যে সামনে থেকে যদি কেউ বের হয় একটু পা হড়কে যায় তাহলে হয়তোবা রেলিং না থাকার কারণে পড়ে ব্যথা পেতে পারে, এরকম একটা বাসা। তো তখন আবার ওনার বড় বোনের মানে উর্মি আন্টির কিছু মানে মেডিকেল ট্রিটমেন্ট চলছিল, কারণ ওনার কিছু প্রবলেমের কারণে ট্রিটমেন্ট চলছিল। তো ওই টাইমে রিমা আন্টি হঠাৎ করে মানে রিমা আপু হঠাৎ করে দেখতে থাকেন রাতের বেলা ওনার রুমের চারপাশে দুইটা টিকটিকি সবসময় মানে একটা লাইন ধরে ঘুরে বেড়ায় এবং নির্দিষ্ট একটা সার্কেলিক ওয়েতে ঘুরে বেড়ায়, যেমন আমাদের মাথার উপরে যেমন ফ্যান ঘুরে ওরকম টাইপের মাথার উপরে বসে আছে মানে দাঁড়িয়ে আছে এবং চারপাশে সার্কেল করে ঘুরছে দুইটা টিকটিকি, খুবই আনইউজুয়াল লাগে ওনার কাছে। তো উনি ওনার বড় বোনকে বিষয়টা জানান, ওনার বড় বোন বেশি একটা পাত্তা দেয় না, বলে যে তুমি এগুলো নিয়ে বেশি একটা চিন্তা করো না, কারণ টিকটিকি তো বাসায় থাকতেই পারে, এইটা নিয়ে এত ভাবার কিছু নেই, সো ডোন্ট বদার। তো আস্তে আস্তে প্রবলেমটা এরকম স্টার্ট হলো, উনি ঘরের ভেতরে আস্তে আস্তে কারো প্রেজেন্স পাওয়া স্টার্ট করলেন। তো উনি মাঝখানে দেখতে থাকলেন যে ওনার পরিবারের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলি নিয়ে মানে কেউ কিছু একটা দেখেছে বা কেউ কিছু দেখেনি এই টাইপের বিষয়গুলো নিয়ে তাদের বাসায় ঝগড়া স্টার্ট হয় ওনাদের মা বাবার মধ্যে। ওনার মা একটা কথা বলেন যে আমি এখানে এটা দেখেছি, বাসায় প্রবলেম আছে, হয়তো বা আমাদের কোনো হুজুর ডাকা দরকার, কিন্তু হাজবেন্ড এটা বিশ্বাস করেন না, মানে রিমাপুর বাবা এটা বিশ্বাস করেন না। এই কনফ্লিক্টের কারণে হাজবেন্ডের এখন আলাদা থাকতে শুরু করে, সেই ক্ষেত্রে রিমা আপু থাকা শুরু করেন ওনার বাবার সাথে এবং ওনার বড় বোন উর্মিয়া আন্টি থাকা শুরু করে ওনার মার সাথে ডিফারেন্ট প্লেসে। তো এর মাঝখানে ওনার বাবা যখন সকালবেলা চাকরিতে যান কাজ করতে, তখন উনি মানে ঘুমের মধ্যে বিভিন্ন টাইপের ড্রিম দেখা স্টার্ট করলেন, যে ওই টিকটিকিগুলো হয়তোবা মানে টেলিপ্যাথির মাধ্যমে তাদের সাথে মানে ওনার সাথে কথা বলছে, লাইক তুই যে কাজটা করেছিস এটা ভালো করিসনি, এটার ফল তোকে ভোগ করতে হবে, ভোগ দিয়ে কোনো কাজ হবে না, এই টাইপের খুবই ডিপ ভারি এবং মাল্টিপল ভোকাল ভয়েসে কথাবার্তাগুলো মানে ওনার সাথে বলা হয়। এরপর একদিন রাতের বেলা ওনার আব্বুর অফিসের কারণে একটা ট্রিপ ছিল, একটু বাইরে যেতে হবে শহরের দুই দিনের জন্য। তো উনি যখন দুই দিনের জন্য বাহিরে গেলেন তখন রিমা আপু ওনার আম্মুকে কল করলেন যে আম্মু তুমি যদি আমার সাথে এসে একটু থাকো আমার একটু ভালো লাগবে, আই উইল ফিল বেটার। কিন্তু উনি বললেন যে তোমার বড় বোনের তো শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, টিউমারের প্রবলেম ছিল ওনার কোমরের দিকে, তো এই কারণে অপারেশন করার দরকার এবং ওনার প্রপার কেয়ার দরকার। তো আন্টি তখন মানে ওনার আম্মু তখন আসতে পারেন নাই, তো উনি রাত্রেবেলা একা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে উনি দেখলেন ওনার যেই বারান্দার ডোর, ডোরটা ক্র্যাক করে আস্তে আস্তে মানে কটকট একটা শব্দ করে ডোরটা খুলে গেল। তো ডোরটা খুলে যাওয়ার পরে উনি দেখলেন যে সেই টাইপের স্মোকি শ্যাডোস যেগুলো উনি সেই গ্রামে দেখেছিলেন, দুইটা শ্যাডো এরকম করে রুমের মধ্যে ঢুকলো, এবং ঢোকার পরে উনি দেখলেন যে একটা শ্যাডো ওনার বিছানার পাশে এসে দাঁড়ালো এবং একটা শ্যাডো একবার ওনার মুখের কাছে চলে আসলো, এবং তখন উনি দেখলেন যে ওই একটা শ্যাডো যে তার মুখের সামনে আসলো ওই শ্যাডোর চেহারার এক সাইডে বা চোখের সাইডে লাল রক্তের মতো, এবং ওটা রিমাপুর গলায় চাপ দিয়ে বলতেছে যে আমার চোখে তুই আঘাত করছিস, এটা আমার জন্য তেজাব ছিল, তো এই তেজাবে আমার মুখ পুড়ে গেছে, এখন এটার ফল তুই ভোগ করবি, আজীবন আমৃত্যু। তো ওনার ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভেঙে হঠাৎ করে দেখেন যে উনি ওনার বাসার গলির পাশের একটা পরিত্যক্ত জায়গায় পড়ে আছেন। তো উনি মোটামুটি অবাক হয়ে যান যে কি ব্যাপার, আমি এই জায়গায় কখন আসলাম, এখানে তো আমার থাকার কথা না, আমি এখানে কিভাবে আসলাম। এই চিন্তা করতে করতে উনি দেখলেন মানে যখন উঠতে চাইলেন তখন দেখলেন ওনার গায়ে কোনো শক্তি নেই, ওনার পায়ে জখম, হাতে জখম, পিঠে জখম, সারা শরীরে জখম। তো আশেপাশে ওই টাইমে তখন মোটামুটি ফজরের আজান তো হয়ে গেছে এবং বাসার গলির পাশেই যেহেতু জায়গা, দুই একজন মুরব্বী মুসল্লি তাকে দেখে চিনে ফেলেছিলেন এবং ওনারা বললেন যে মা তুমি এইখানে এই সময় কি করছো। উনি বললেন যে আমি আসলে হয়তোবা ঘুমের ঘরে চলে আসছি স্লিপ ওয়াকিং এর মাধ্যমে, আমি আসলে জানি না কারণ আমার বাবাও তো ঘরে নাই। তো বাসা থেকে খুব বেশি একটা দূরে না হয় এই কথাটা মুরব্বীদের কাছে মোটামুটি কনভিনিয়েন্ট লাগে, তো ওনারা সবাই মিলে ধরে আপুকে বাসায় নিয়ে চলে যান। এবং উনি যখন বাসায় গেলেন তখন ওনাদের পাশের বাসায় একটা আন্টি ছিল, যে আন্টির কাজ ছিল এই দুইটা দিন রিমা আপুকে কিছু খাবার রান্না করে দেওয়া। তো এই আন্টি দরজা নক করলেন, রিমা আপু তখন মোটামুটি ফ্রেশ হয়ে একটু চলাফেরার শক্তি পেলেন এবং উনি দরজা খুলে দেখলেন আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বললেন যে কি ব্যাপার রিমা, তুমি শুনলাম সকালবেলা নাকি ওই জায়গায় ওরকম ভাবে পড়েছিল। উনি বললেন আন্টি ভেতরে আসেন কথা বলি। তো উনি আন্টিকে সবকিছুই খুলে বলার চেষ্টা করছিলেন, বললেন যে আন্টি আমার তো এরকম এরকম প্রবলেম, বাট হঠাৎ করে ওনার আন্টি ওনাকে থামিয়ে দিলেন, বলে কি দাঁড়াও। তো উনি বললেন জি আন্টি বলেন। পরে বলে কি যে আন্টি বলতেছে তোমার এত বড় সাহস হয় কিভাবে, তুমি একা একা ওইখানে কেন গেলা, তুমি জানো না ওই জায়গাটা আমাদের ছিল, তুমি ভুল করেছ এবং এটার মাশুল তোমাকে দিতে হবে। এবং খুবই মানে বাজ খায় একটা গলায় লাইক অর্ডার করতেছে ওনাকে যে কেন গেছো, শাস্তি এবার পেতে হবে। মানে খুবই মানে জাঁকজমকপূর্ণ একটা ভয়েসে খুবই ভারী ভাবে সে কথাটা বলল। তো এই কথা বলে আন্টি সেখান থেকে চলে গেল। দুই মিনিট পরে আবার সেই দরজার মধ্যে নক। তো এবার যখন উনি দরজা খুললেন দেখলেন আন্টি আবার দাঁড়িয়েছে এবং হাতে বিরিয়ানির প্লেট। উনি তখন বললেন আন্টি আপনি না একটু আগে এখান থেকে গেলেন। আন্টি তখন একটা হাসি মুখে ধমক দিয়ে বললেন যে ধুর পাগলি আমি কখন আসলাম, আমি না বিরিয়ানি রান্না করতেছিলাম, নাও বিরিয়ানি খাও। বিরিয়ানির প্লেটটা দিয়ে আন্টি চলে গেলেন। তো আপু চিন্তা করতেছে আমার কি মানে সিভিয়ার হ্যালুসিনেশন হচ্ছে না কি, আমি তো আসলে বুঝতে পারছি না আমার কি করা উচিত। উনি তখন বিরিয়ানি খেয়ে থেকে ওনার আম্মুকে ফোন করলেন। আম্মুকে উনি কথা বলতেই যাবেন তখন উনি শুনতে পারলেন দরজায় আবার নক। তো উনি আম্মুকে করা ফোনটা কেটে দিলেন। তো ফোন কেটে দেওয়ার পরে মানে ল্যান্ডলাইনের ফোন আর কি, তখন তো আসলে মুঠোফোনের যুগ ছিল না, ল্যান্ডলাইনের কানেকশন ছিল। তো ল্যান্ডলাইনে উনি ফোনটা কেটে বাহিরের দিকে আবার গেলেন গেট খুলতে। গেট খুলে দেখেন এবার আন্টির যেই মানে মেয়ে আফরিন আপু, ওই আফরিন আপু বাহিরে দাঁড়িয়ে। তো আফরিন আপু মানে উর্মিয়া মানে রিমি আপুকে জিজ্ঞেস করলেন যে তুমি কি খাওয়া দাওয়া করতেছো, আম্মু খাবার কি আর পাঠাবে নাকি বাইরে থেকে কিনে আনছো। উনি তখন বললেন যে আমি বাইরে থেকে খাবার কেন কিনে আনবো, আপনার আম্মু আমাকে খাবার দিয়ে গেল, আন্টি তো আসছিল একটু আগে। তো আফরিন আপু একটু ধমক দিলেন এবার যে তুমি কি পাগল হয়েছো নাকি, আম্মু তো অসুস্থ, আম্মু তো রান্নাই করতে পারেনি আজকে, এই কারণে তোমাকে বলতে আসছিলাম যে আম্মু খাবার পাঠাবে রান্না করবে নাকি আমরা বাইরে গিয়ে খাবো। উনি তখন মোটামুটি ভালো কনফিউজ যে এটা কি হচ্ছে, আন্টি আসলো কথা বললো খাবার দিয়ে গেল এখন আবার বলতেছে খাবার দেয় নাই। তো উনি মুখের উপরে আফরিন আপুর মুখের উপরে দরজাটা বন্ধ করে রুমে আসলেন এবং বিরিয়ানিটার সামনে দেখুন আর খেলেন না, উনি এটাকে একটা ট্র্যাশ ক্যানে ফেলে দিলেন। এবং এরপর ওনার আম্মুকে ফোন করলেন ল্যান্ডলাইনে। ফোন করার পরে বলতেছে যে আম্মু আমার তো এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমি আসলে কি করতে পারি, আমি আসলে বুঝতেছি না কিছু, তো আমাকে একটু হেল্প করো। তো ওনার আম্মু বলতেছে কি যে তুমি কি পাগল হইছো। এরপরে রিমা আপু একটু অবাক হয়ে যায়, আমি আম্মুকে এই কথা বললাম, আম্মু আমাকে পাগল হইছি কিনা এটা কেন বললো। তখন আন্টিকে যখন জিজ্ঞেস করলেন যে আম্মু তুমি এই কথা কেন বললা, তখন আন্টি বলতেছে যে তুমি জানো না আমি তোমার আব্বুর সাথে তোমার বোনকে নিয়ে হাসপাতালে আসছি, কালকে রাত্রেবেলা না কথা হইল, এখন কিভাবে আসবো, কি কথা বলো এগুলা, এগুলো তো আমি জানতাম। তখন রিমা আপু বলে কি যে আব্বু আর তুমি একসাথে কি করতেছো। তখন রিমা মানে রিমা আপুর আম্মু বলে যে আব্বু আর আমি একসাথে কি করতেছি, মানে তুমি কি বলো এই ধরনের কথাবার্তা, তোমার আব্বু আর আমি তো একসাথেই থাকি, কেন তোমার আব্বু তোমাকে বলে আসেনি যে উনি তোমার বোনকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে আব্বু তো আমাকে বললো যে আব্বু ট্রিপে যাচ্ছে, বিজনেস ট্রিপ বা মানে অফিসের কোনো একটা অফিসিয়াল কাজে, তো কি ব্যাপার বুঝতে পারছি না। তো উনি মোটামুটি ভালো কনফিউজড হয়ে ফোনটা কেটে দিলেন এবং ভাবতে শুরু করলেন যে আমার সাথে আসলে কি হচ্ছে। এরপর উনি ডক্টরের কাছে গেলেন। সেই দিনই ডক্টর বলল যে আপনার হয়তো বা সিভিয়ার কোনো একটা মেন্টাল কন্ডিশন আছে, সো আমরা এটাকে চেক করবো অ্যান্ড কিছু টেস্ট করব। তো সেদিনই টেস্ট করা হলো এবং টেস্ট করার পরে মোটামুটি ওনার সব রিপোর্টই নর্মাল। বাট তারপরেও ডাক্তার বলল যে যেহেতু আপনি বললেন যে আপনার প্যারেন্টস মোটামুটি একটা সেপারেশনের পর্যায়ে, সো এইটার একটা নেগেটিভ ডিপ্রেসিভ ইফেক্ট আপনার উপরে হয়তো বা পড়তে পারে, সো সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু অ্যান্টি ডিপ্রেসিং পিলস এবং অ্যান্টি অ্যাংজাইটি পিল আমি আপনাকে দিচ্ছি, এটা কন্টিনিউ করে আপনি দেখেন। তো সেই ক্ষেত্রে উনি এই জিনিসগুলো কন্টিনিউ করতে থাকলেন। মোটামুটি এক দেড় সপ্তাহ পার হলো, ওনার মা বাবা দুইজনে ঘরে চলে আসলো। উনি দেখতে পারলেন যে ওনার মা বাবা মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়াঝাটি করে, কিন্তু এই যে বিষয়টা যে ওনার মা বাবা আলাদা থাকে, ওনার বোন আলাদা থাকে, এই জিনিসটা আসলে ওনার বিভ্রম নাকি আসলেই হয়েছিল, এইটা উর্মি আপু মানে উর্মি আন্টি আমাকে তখনও এনশিওর করতে পারেননি। কারণ ওনার উর্মি আন্টির ভাষ্য মতে ওনার মা বাবা সেপারেট তো হয়েছিল, বাট এক দুই দিনের জন্য রাগ করে ম্যাক্সিমাম কাপলের মধ্যে এই জিনিসটা হয়, বাট এটা ওরকম কোনো কিছু ছিল না যে একেবারে আলাদা হয়ে গেছে। তো এরপরে উর্মি আন্টি বললেন যে রিমাপুর আরও মাঝখানে কিছু প্রবলেম হওয়া স্টার্ট করে, লাইক উনি পিলসগুলো তো নিচ্ছিলেন কিন্তু ওনার আসলে এই পিলসগুলো নিয়ে কোনো কাজ হচ্ছিল না। উনি সবসময়ই উর্মিয়াপুর কাছে এসে কমপ্লেন্ট করতেন যে আপু আমার রুমের মধ্যে আমি টিকটিকিগুলো আবার দেখতেছি, ওই স্মোকি শ্যাডোগুলো আবার দেখতেছি, এবং দেখো আমার হাতের মধ্যে আমার গায়ের মধ্যে এরকম ধরার ছাপ, সাপের কামড়ের দাগ। এবং উনি দেখাতেনও ওনার হাতের তালুর উপরে, গলার পাশে, তারপরে পিঠে সাপের কামড়ের দাগের মতো দুইটা দাগের মানে দাঁতের দাগ পাওয়া যেত সবসময়, এবং ওখান থেকে রক্ত পর্যন্ত বের হতো। একটা মানুষের গায়ে এরকম দাগ, এটা কতটুকু একটা ভয়ানক অবস্থা সেটা যদি কেউ সরাসরি না দেখে হয়তো বুঝতে পারবে না। তো এই মোমেন্টের পরে আস্তে আস্তে ওনারা কিছুটা রিয়ালাইজ করতে স্টার্ট করেন যে মেবি ওর সাথে কোনো একটা প্রবলেম হচ্ছে। তো আন্টি, যে আন্টি ওনাকে খাবার দিতেন রেগুলার, প্রায় সময় ওনারা বাসায় না থাকলে ওই আন্টির সাথে কথা বলা হলো। আন্টি তখন এতটুকু এনশিওর করলেন যে না, এরকম কোনো ঘটনা হয় নাই রিমার সাথে, এরকম কোনো ঘটনা আমরা ঘটাই নাই বা কেউই ঘটায় নাই। সো ও যেটা বলতেছে এটা মেবি ওর হ্যালুসিনেশন। তো ওনাকে আবার ডাক্তার দেখানো হলো, আবার ট্রিটমেন্ট করানো হলো। এরপরে ওনার আব্বু লাস্ট টাইমে বিশ্বাস করতে বাধ্য হলেন যে আসলেই রিমাপুর সাথে কোনো একটা প্রবলেম হচ্ছে। লাইক একদিন রাতের বেলা সবাই ঘুমাচ্ছেন, ওই টাইমে হঠাৎ করে ওনাদের হাজবেন্ড ওয়াইফের রুমে দরজাটা হঠাৎ করে, ওই যে আগের মতো রিমাপুর দরজা যেভাবে খুলে যায় বারান্দার, ক্র্যাক করে মানে ক্র্যাঙ্কি একটা কটকট শব্দে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পরে উনি দেখলেন দুইটা শ্যাডো স্মোক রুমের ভেতরে এন্ট্রি নিল, এবং উনি দোয়া পড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না। একটা জিনিস মানে একটা শ্যাডো তার পাশে দাঁড়ালো, এবং একটা দাঁড়ালো ওনার ওয়াইফের পাশে মানে উর্মি আন্টির আম্মুর পাশে। দাঁড়ানোর পরে একটা শ্যাডো কি করলো, উর্মিয়াপুর মানে উর্মি আন্টির মার গলা টিপে ধরতেছে, এবং আরেকটা কি করতেছে, কথা বলার চেষ্টা করতেছে, লাইক যে কোনো জায়গায় যেন যাওয়া না হয়। কারণ এতদিনে উর্মি আন্টির আব্বু ডিসাইড করে ফেলেছিলেন যে উনি একটা কবিরাজের কাছে যাবেন বা হুজুরের কাছে যাবেন। তো ওই টাইমে হঠাৎ করে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি চিৎকার শুনে ওনার ঘুমটা ভাঙে, রিমিয়াপুর রুম থেকে চিৎকার আসে। তো গিয়ে দেখেন যে উনি ওনার নিজের চুল টেনে ছিঁড়ছে, এবং পায়ের যে মানে পাতাগুলি মানে নখ, ওনার হাতের নখ দিয়ে পায়ের নখের ভেতরে ঢুকে উনি টান দিয়ে নখ পর্যন্ত উপড়ায় ফেলতেছেন, এবং বলতেছেন যে আমার শরীরে খুব ব্যথা করতেছে, আমার গায়ে মনে হয় অ্যাসিড ফেকে মারছে, আমার খুব কষ্ট হচ্ছে। এবং এটাও দেখতে পারলেন যে ওনার শরীরে সাপের কামড়ের মতো দাগ, গলার মধ্যে দাগ চোকিং এর, গালের মধ্যে চর দেওয়ার দাগ, এবং চোখের এক পাশে রক্ত জমার বাধা। তুমি চিৎকার করতে কথা বলতেছিলেন, ওনাকে যখন ওনার আব্বু বললেন যে রিমি তুমি আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তখন উনি আয়াতুল কুরসি পড়তে পারতেছিলেন না। তো উর্মি আন্টি আমাকে বলে যে রিমি তখন এমন একটা অবস্থায় ছিল, ও খুব লজ্জিত ছিল কারণ ও আয়াতুল কুরসি তখনও মুখস্থ করে নাই, যে দোয়া পারত সেই দোয়া পড়া স্টার্ট করছিল। মোটামুটি ফজর পর্যন্ত এই ঝামেলা চলার পরে উনি কিছুটা স্বাভাবিক হলেন। এরপরে সেদিন একটা হুজুরকে কল করা হয়, স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে আবার কল করা হয়, উনি আসেন। উনি এসে বলেন কি যে এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলি এইখানকার প্রবলেম না, এগুলো সে তার সাথে নিয়ে আসছে, কারণ মাঝখানে ওনারা কয়েকবার বাসা চেঞ্জ করেছিলেন কিন্তু এই প্রবলেমটা তখনও ছিল। সো কেউ হয়তোবা এই প্রবলেমটাকে নিয়ে আসছে বা উনি হয়তোবা নিয়ে আসছেন। এখন মাঝখানে আর কোনো প্রবলেম হয়েছিল কিনা বা এমন কোনো জিন ঘটিত সমস্যা ছিল কিনা এইটা হুজুর জানতে চান। তখন কথায় কথায় উঠে আসে দাদুবাড়ির সেই ইনসিডেন্টের কথা। তো যখন সেই দাদুবাড়ির ইনসিডেন্ট হুজুর জানতে পারে, তখন বলে কি ওইখানে আপনারা যান, আমিও যাই আপনাদের সাথে কথা বলে দেখি। যখন ওনার দাদুর সাথে গ্রামে গিয়ে এই সমস্ত বিষয়ে কথা বলা হয়, তখন ওনার দাদু বলেন কি যে আমি তো আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি একটা জানি না, তবে আমার আব্বু আমাকে সবসময় বলতো যে ওই যে বন্ধ ঘরটা আছে ওইখানে কখনো যাবে না, ওইখানে মাঝে মাঝে খাবার দিবা কিন্তু কখনো যাবে না। আমরা তো আসলে খাবার দিই না কিন্তু ওখানে কখনো যাই না, এখন ওইখানে কি আছে না আছে সেটা তো জানি না। এরপরে ওনারা খুঁজে বের করেন মানে ওনাদের ফ্যামিলির ভেতরে সব থেকে প্রবীণ মানুষ যখন ছিলেন ওনার মানে উর্মি আন্টির দাদুর চাচাতো বোন মানে চাচাতো ভাইয়ের ওয়াইফ, উনি তখন খুবই বৃদ্ধ ছিলেন। ওনার কাছে জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনা সম্পর্কে উনি কিছু জানেন কিনা। উনি তখন বলেন যে রিমাপুর দাদার যে বাবা ছিলেন উনি খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন এবং ওনার সাথে ভালো প্রকৃতির কয়েকজন জিন ছিল। উনি মারা যাওয়ার আগে তাদেরকে বলা হয় যে তোমরা এই রুমের ভেতরে থাকবা, কিন্তু রুম থেকে কখনো বাহিরে যাবে না, কাউকে কখনো বিরক্ত করবে না, যদি কখনো বিরক্ত করো সেটার জন্য তোমরা আল্লাহর কাছে বাধা থাকবা, তোমাদেরকেও কেউ বিরক্ত করবে না। তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়। আর রিমিয়াপু মজার ছলে যখন ওইখানে যান এবং যতক্ষণ না পর্যন্ত ধানগুলি হাতে নিয়ে উনি ছুঁড়ে না মারেন ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু ছুঁড়ে মারাটা ছিল ওনার সব থেকে বড় অপরাধ, কারণ ওই জিনিসটার কারণে সেই একটা জিনের বাচ্চা হয়তো হার্ট হয়ে যায়। তো হুজুর তখন হুজুরকে তখন জিজ্ঞাসা করা হয়, হুজুর সবই তো শুনলেন, এখন এটা কি করা যায় আমাকে একটু বলবেন। তো হুজুর তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে বললেন কি যে আমরা কোরআনখানি আবার করাবো এবং তাদের কাছে অফিসিয়ালি সুন্দর করে আমরা মাফ চাব, তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে যেন আমাদের সাথে এই ধরনের ঘটনা না করা হয়, তারা কি চায় সেটাও জানার চেষ্টা করব। তো ওই টাইমে যখন ওনারা কোরআন খানি করা স্টার্ট করলেন, রিমিয়াপু যেই রুমে ছিলেন ওই রুম থেকে চিৎকারের আওয়াজ আসতেছে বাচ্চাদের। তো যখন রুমের ভেতরে গেলেন তখন দেখলেন যে রিমিয়াপু মোটামুটি পজেসড, ওনার ভেতরে জিনের ভর। হুজুর জিনের সাথে কথা বললেন এবং জিন বলল যে আমাকে আমার ছেলে, আমার ছেলে ওই জায়গায় সবসময় থাকতো এবং ওখানে সে খেলা করত, ও যখন ধানের বীজগুলো ছুঁড়ে মারে, আমার ছেলে ছোট এবং ওর চোখে তখন গিঁথে যায়, বিঁধে যায়, ওগুলি অনেক জোরে ছুঁড়ে মারার কারণে বিঁধে যায়, তো ওর চোখটা নষ্ট হয়ে যায় এবং আমার এই ছেলের চোখের ভরপাই কে করবে, অ্যান্ড আমরা বিশ্বাস করে নাই ফোরা নাই, সো আমি এই মেয়েটাকে বাঁচতে দিব না। হুজুর অনেক তদবির করে বলে যে তোমরা তো ভালো, তোমরা তো ভালোর জন্যই ছিল, তোমরা কেন এমন করবা। পরে বলি আমরা তো ভালো ছিলামই, এখনো ভালো আছি, কিন্তু প্রতিশোধ আমরা নিব। কোনোভাবেই মানলো না, কোনোভাবেই না, অনেক চেষ্টা করা হলো বাট ওই জিনগুলো কখনোই মানলো না। তো হুজুর বললেন যে যদি এভাবে না মানে তাহলে তো আমাদেরই কিছু করতে হবে। তাবিজ কবজ অনেক কিছুই করা হলো, প্রতিদিন মানে ওনাদের বলা হলো যে তোমরা মাংস খাবা না, তোমরা এই টাইপের ডাল খাবা না, তোমরা এই টাইপের মশলা খাবা না, এরকম বিভিন্ন টাইপের জিনিসপত্র। এই জিনিসগুলো করার এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিকঠাক, সবাই ভাবলো সব ঠিকঠাক হয়ে গেছে। তিন চার দিন পর হঠাৎ করে রিমাপু দুপুর বেলার দিকে মানে সবার সাথে বসে বসে পত্রিকা পড়ছিলেন, ওই টাইমে উনি হঠাৎ করে চিৎকার দিয়ে ওনার মাথা ধরে ফেললেন, ধরে বলতেছেন যে ওই যে টিকটিকি আসতেছে, ওই যে ধোঁয়া আসতেছে আমার ভেতরে আসতেছে, আমার খুব কষ্ট হচ্ছে মাথায়। তো হঠাৎ করে ওনার আম্মু দেখলেন যে ওনার নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং কান দিয়ে রক্ত বের হচ্ছে, তো ওনাকে হাসপাতালে নেওয়া হলো। আনফর্চুনেটলি কর্তব্যরত চিকিৎসক ওনাকে তখন মৃত ঘোষণা করে, রাস্তায় আসার পথেই ওনার মৃত্যু হয়ে যায়। তো উর্মি আন্টি এই ঘটনাটি আমাকে বলেছেন এবং বলেছেন যে এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল কোনো ঘটনা নাকি আসলেই কোনো হরর ঘটনা, এই জিনিসটা তোমরা ডিসাইড করো, আর তোমরা যেই জায়গায় শেয়ার করবা ভূত ডট কমের মতো একটা শোতে, এত বড় একটা শোতে, সেই জায়গার মানুষেরাই না হয় ডিসাইড করবে যে আমার বোনের ভুলটা আসলে কি ছিল, বা ওর মৃত্যুটা আসলে কি কোনো প্যারানর্মাল মৃত্যু নাকি ইট ওয়াজ এ ক্লিয়ার কেস অফ মেডিকেল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম অর মেন্টাল ইস্যু। তো এই কথা বলেই উনি আসলে ঘটনাটা শেষ করেছেন। থ্যাংক ইউ সবাইকে,
ধন্যবাদ সাবিত আলম আপনাকেও। যদি হচ্ছে মানে কি বলবো যে বিদায় নেবার আগে আমাদের লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
আমি লিসনারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবসময় ভূত ডট কম এর সাথে যেভাবে ছিলেন সেভাবে এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, বিকজ আপনারাই আমাদের অনুপ্রেরণা এবং আপনারা আছেন বলেই আমরা এতটুকু জার্নি করে আজকে আসতে পারছি এবং ভবিষ্যতেও আপনাদের সকলের সাথেই থাকতে চাই। চাই যে আমরা এত দূরে একটা জার্নি করবো ভূত ডট কম নিয়ে, এই ভৌতিক জগৎটা নিয়ে, এবং এই জার্নিতে আপনারা আমাদের সাথে পার্ট থাকবেন এবং আমরাও সবসময় যেন আপনাদের সাথে পার্ট হিসেবে থাকতে পারি সেই দোয়াই করবেন। থ্যাংক ইউ সবাই।
ওকে, ধন্যবাদ সাবিত আলম, আপনাকে অনেক কষ্ট করে আপনি দূর থেকে এসেছেন এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন, সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া,
আমরা আরো একবার আপনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনারা এনজয় করছেন এবং এখন যেটা করতে চাই আমরা সরাসরি আমরা রোমানকে আমন্ত্রণ জানাতে চাই। এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করব। এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/rasel.shatin, এখানেও আপনারা আশা করছি যে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রোমান। রোমান, কেমন আছেন আপনি? এবং এই মুহূর্তে আপনি তো ঢাকাতেই থাকেন। আগে এক সময় আমার এখনো মনে পড়ছে যে রাজশাহীতে আমরা গিয়েছিলাম এবং সেইখানে গিয়েও আমরা আপনার একটা ঘটনা আমরা ধারণ করেছিলাম এবং সেখানে আপনি একটা রেস্টুরেন্টে বসে আমাকে একটা ঘটনা সরাসরি শুনিয়েছিলেন। তারপরে তো মানে মাঝখানে আপনার একটু ব্যস্ততা বেড়ে গেল, তারপরে আপনি আবারও নিয়মিত হলেন এবং এখন আমি এই মুহূর্তে বলে দিই লিসনার, আমরা কয়েকদিন আগে আসাম থেকে একজন ভদ্রলোক তিনি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, যেই ঘটনা নিয়ে রোমান এখন কাজ করছেন, রেগুলার তার সাথে যোগাযোগ করছেন এবং তার কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করছেন। বিশাল ইতিহাস সেটা এবং এই মাসের মধ্যেই আশা করছি তার এই ঘটনা সংগ্রহ করাটা কমপ্লিট হয়ে যাবে। রোমান, কেমন লাগছে আজকে স্টুডিওতে এসে সবার সাথে? এই যে সাবিত সিফাত, তো প্রথমবারের মতো আমি জানি যে আপনি অনেক ক্লোজ সাবিত সিফাতের সাথে, আজকে প্রথম স্টুডিওতে একসঙ্গে ঘটনা শেয়ার করছেন, কেমন লাগছে?
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে অনেক দিন পরে তাদের সাথে দেখা হলো। সত্যি বলতে মানে তাদের সাথে আমি যতটা ক্লোজ, হয়তোবা ভুট.কম এ আরো যারা আছেন, আমার যারা কলিগ বলবো না, আসলে আমার ভাই, বড় ভাই বা বন্ধু, এরকম মানে তাদের সাথে আমার সম্পর্কটা, তো তাদের মধ্যে আসলে সাবিত সিফাত ভাই খুবই ক্লোজ, তারা দুজনই আমার খুব ক্লোজ। তো অনেকদিন পরে আসলে তাদের সাথে আমার দেখা হয়েছে। আজকে ভূত.কম টিমটা হয়তো ভাই, যে তুষার ভাই নাই আমাদের সাথে আজকে, উনি বাইরে একটা কাজে ব্যস্ত, তো আমরা তাকে মিস করতেছি, বাট যতটুকুই পসিবল হয়েছে আমরা সবাই মিলে একত্রিত হতে পেরেছি, এটা আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে। সো সবাইকে আসলে ধন্যবাদ, এতটা কষ্ট করে তারা এতটা দূর এসছেন, অ্যান্ড আপনাদের সাথে, আমাদের লিসেনারদের সাথে তাদের মূল্যবান সময়গুলো দিচ্ছেন। সো দ্যাটস ভেরি গুড,
থ্যাংক ইউ সো মাচ। রোমান, আজকে যে ঘটনাটা বলবেন, এই ঘটনাটা আপনি কিভাবে সংগ্রহ করেছেন বা কোথা থেকে পেয়েছেন এবং ঘটনাটা কি নিয়ে যদি একটু বলতেন শুরুতে?
আচ্ছা, আমি প্রথমে আসামের ওই বিষয়টা থেকে শুরু করি, যে আসামের যিনি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলেন ওনার নাম হচ্ছে আয়নাল সাহেব। তো মেইনলি শেগুফতা আপু আমাকে এই বিষয়টাতে খুব হেল্প করেছেন এবং আমিও ওনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারব। তো আজকের যে ঘটনাটা, আজকের ঘটনাটা আমি ইমতিয়াজ সাহেব নামে একজনের কাছ থেকে কালেক্ট করেছি এবং ওনার বাসা হচ্ছে চিটাগাং। তো উনি কিছুদিন আগে আমাদেরই আরেকজন মডারেটরের সাথে ঘটনাটা শেয়ার করেছিলেন এবং আমরা ডিসকাস করার পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আজকে তাহলে আমরা এটা অন এয়ার করতে পারি কিনা। তো সেই ভিত্তিতেই আর কি,
তাহলে আমরা শুরু করি আমরা ইমতিয়াজ সাহেবের ঘটনা, যিনি সংগ্রহ করেছেন আপনি এবং যিনি ঘটনাটি শেয়ার করেছেন আপনার সাথে চিটাগং থেকে। তো চলুন আমরা কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই।
ওকে, ঘটনাটা যুদ্ধর সময়ে আর কি, 1971 সালের শুরুর দিকে। ইমতিয়াজ সাহেবের যিনি দাদা ছিলেন, ওনারা মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে ছিলেন যখন যুদ্ধ মানে শুরু হয়নি, ওই মোমেন্টটাতে তারা বেশ ভালো একটা পরিবার মানে বিলং করতেন আর কি। তো যুদ্ধ চলাকালীন তারা আসলে নিজেদের জীবন বাঁচাতেই দেশের বাইরে চলে যান, ভারতে তারা চলে যান এবং ফুল ফ্যামিলি নিয়ে চলে যান। সেখানে তার ওয়াইফ ছিল, তার বাবা মা এবং তিনি নিজে, মানে তার দাদার কথা বলছি আমি। তো তারা ভারত থেকে মোটামুটি যুদ্ধ শেষ হওয়ারও প্রায় বছর খানেক পরে দেশে ফিরে আসেন। সেই সময়টাতে ভারতে যখন তারা ছিলেন, নিজেদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজে তারা যুক্ত ছিলেন এবং আয় রোজগার করেছেন। তো দেশে আসার পরে হয়তোবা সে সময় যে সরকারটা ছিল তাদের কোন একটা ডিলিং ছিল তাদের, হয়তোবা যে ইন্ডিয়া থেকে তারা যে অর্থটা উপার্জন করে এসছে বা তাদের যে সয় সম্পত্তিটা আছে সেটার বিনিময়ে বাংলাদেশে তাদেরকে একটা জায়গা, জমি এবং থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। তো ওনারাও সেই এগ্রিমেন্টে রাজি হয়ে যান এবং সেখানে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা বাড়ি, একটা থাকার জায়গা মেইনলি, জমি জমা, কিছু জমি জমা দেওয়া হয় আর কি, সেই অর্থের বিনিময়ে বা সেই সম্পদের বিনিময়ে। তো পরবর্তীতে তারা সেখানে যান, প্রথমবার যখন সেই বাড়িতে যান তারা দেখতে পান বাড়িটা বেশ বড় একটা বাড়ি, দোতলা একটা বাড়ি, এবং ভেতরে ঢোকার পরেই তারা বুঝতে পারেন যে এই বাড়িতে হয়তোবা হিন্দু কোনো লোক বসবাস করতেন। তো শুরুতে তারা বাড়িতে ভেতরে গিয়ে আসলে স্বাভাবিকভাবে যেরকম ময়লা ধুলো বালি অবস্থায় থাকে, এতদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সরকারিভাবে তাদেরকে সেটা হ্যান্ড ওভার করা হয়। তো তারা মানে প্রথমেই আর কি সেই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগেছেন। এবং তারা যখন দেশে ফিরে আসেন সে সময় আসলে মানে ইমতিয়াজ সাহেবের যিনি দাদা তার মানে মানে বাবা মা আর কি, যাদেরকে নিয়ে তিনি ইন্ডিয়া গিয়েছিলেন, তারা বেঁচে ছিলেন না। তো যখন ফিরে আসেন তখন ইমতিয়াজ সাহেবের দাদা এবং তার দাদি ফিরে আসেন। তো পর যাই হোক, তারা সেগুলো ক্লিন করতে থাকেন এবং বাড়ির উঠোনটাও পরিষ্কার করেন। বাড়িটা বেশ বড় হওয়ার কারণে বাড়ির পেছন সাইডটা মোটামুটি ফাঁকা, অনেকখানি ফাঁকা জায়গা ছিল এবং কিছু গাছগাছালি ওই জায়গাতেই ছিল। তো সবকিছু ক্লিন করার পরে যখন তারা সেই পেছন দিকটাতে যান বাড়ির, তো সেখান থেকে খুব দুর্গন্ধ আসছিল আর কি, অনেক মানে প্রচন্ড রকমের দুর্গন্ধ সেখান থেকে বেরোচ্ছিল। তো তার দাদি শুরুতে সেখানে যান এবং সেগুলো পরিষ্কার করতে থাকেন। বাট কিছুক্ষণ পরেই তার দাদির হচ্ছে মাথা ব্যথা শুরু করে। উনি কিছুক্ষণ সেটা অ্যাভয়েড করেন এবং কাজগুলো করতে থাকেন, বাট প্রচন্ড পরিমাণে যখন সেই ব্যথাটা বেড়ে যায় উনি বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে আসলে আমি একটু অসুস্থ বোধ করছি, আজকে এই কাজগুলো করতে পারবো না, আমি কিছুটা রেস্ট নিই। তো ওনার হাজবেন্ড ওনাকে কিছু ট্রিটমেন্ট দেন, নিজেই কিছু খাবার দাবার নিয়ে আসেন এবং তার হাত পা মাথা সবকিছু টিপে দেন যেন উনি একটু রিল্যাক্স ফিল করেন। তো যাই হোক, ওই দিনের মতো ঘটনা চুকে যায়। অ্যান্ড পরবর্তী দিনে বাড়ির ভেতর থেকে ওনারা বুঝতে পারছিলেন যে বাড়ির পেছন সাইডটা থেকে দুর্গন্ধটা ঘরের ভেতরে ঢুকছে এবং সেটা দিন দিন বাড়ছে। তিনি যখন ওখানে যান, ওখানে দেখেন যে অনেক শুকনো পাতা পড়ে আছে, গতদিন সেটা ছিল না, এবং গাছগুলোর পাতা সেভাবে শুকিয়ে যায়নি যেটা ঝরে পড়বে সেই জায়গাতে, বাট অনেক শুকনো পাতা আছে। উনি ধীরে ধীরে সেটা পরিষ্কার করা শুরু করেন এবং হঠাৎ করেই মানে তিনি তার পায়ের নিচে গরম কিছু অনুভব করেন, মানে মনে হচ্ছিল যে মাটিটা গরম। কখনো এরকম হয় না যে আমরা যখন মাটির চুলোয় রান্না করি এবং তার আশেপাশে যখন আমরা দাঁড়িয়ে থাকি, যদি খালি পায়ে দাঁড়াই আমরা বুঝতে পারি যে মাটির আশেপাশটা একটু গরম হয়ে আছে। তো উনি এরকম ফিল করছিলেন। ধীরে 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 উনি এটা ইগনোর করে নিজের কাজগুলো করতে শুরু করেন এবং সেই যে মাথা ব্যথাটা সেটা আবার নতুন করে চারা দেয়। তো পরবর্তীতে উনি ফিরে আসেন, কিছুক্ষণ রেস্ট করেন এবং মাথা ব্যথাটা কমে যায়। দেন উনি করেন কি, ওনার জুতো জোড়া নিয়ে উনি সেখানে চলে যান এবং জুতো পরে উনি ওনার কাজ শুরু করেন। তো জুতো পরে যখন কাজ করছিলেন, ওনার সেই ফিলিংসটা ছিল না যে গরম অনুভব হচ্ছে বা এরকম কিছু। তো উনি মোটামুটি হালকা পাতলা কাজ করে ধীরে ধীরে মাথা ব্যথাটা যখন বাড়তে শুরু করে উনি আবার ফিরে আসেন। এভাবে মোটামুটি দুই তিন দিন যায় এবং তিন চার দিন পরে চতুর্থ দিন উনি যখন আবার ওই জায়গাতে যান, এবার মনে হচ্ছিল যে মাটির নিচে গরম কেউ কয়লা রেখে দিয়েছে এবং প্রচন্ড রকমের গরম। তো উনি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সেদিন মাথা ব্যথার কোনো সমস্যা হয়নি, বাট উনি অনেকক্ষণ চেষ্টা করার পরে আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। উনি ফিরে আসেন, ঘণ্টাখানেক পরে আবার সেখানে যান এবং প্রচন্ড পরিমাণে গরম তিনি অনুভব করেন, যেটা আসলে পসিবল ছিল না কারণ সেটা ছিল শীতকাল। তো শীতকালে এরকম কিছু অনুভব উনি করবেন সেটা বুঝতে পারেননি এবং উনি আবার সেই জুতো জোড়া নিয়ে এসে ওখানে পরিষ্কার করতে শুরু করেন এবং হুট করে তার মাথা ব্যথা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। মানে সেটা তিনি এক্সপেক্ট করেননি বা বিগত এই তিন চার দিনে তার সেরকম কোনো প্রবলেম হয়নি। উনি ফিরে আসেন, ওনার হাজবেন্ডকে বলেন যে আসলে আমি প্রতিদিনই যখন ওই জায়গাটাতে যাচ্ছি আমার এই ধরনের সমস্যা হচ্ছে এবং আজকে আমি মনে হচ্ছিল যে কয়লার উপরে দাঁড়িয়ে আছি, গরম কয়লা। তো ওনার হাজবেন্ড বলেন যে ঠিক আছে, তাহলে ওই জায়গাটা আপাতত পরিষ্কার করার প্রয়োজন নেই, যতটুকু পরিষ্কার করেছ হয়তোবা চলে যাবে, দুর্গন্ধগুলো চলে যাবে। তো এইভাবে মোটামুটি সপ্তাহখানেক যেতে থাকে এবং মানে মোটামুটি গন্ধগুলো আর ছিল না, দুর্গন্ধগুলো ছিল না। তো উনি এক সপ্তাহ পরে হঠাৎ করে রাতের বেলা, তখন বাড়িতে ওনার হাজবেন্ড ছিলেন না, কোনো একটা কাজে হয়তো বাইরে ছিলেন, তো রাতের বেলা উনি ওনার প্রতিবেশীর হয়তো বাচ্চা ছিল, তারা বাড়িতে এসেছিল, তো তাদেরকে কিছু খেতে দিয়েছেন, তো উনি নিজে থেকে খাইয়ে দিচ্ছেন। এরকম সময় ওনার মনে হচ্ছে বাইরে কেউ খোরাখুরি করছে, কোদাল অথবা হচ্ছে খুরকো যেটাকে বলে গ্রামীণ ভাষাতে, ওইটা দিয়ে খোরাখুরি করছে। উনি আস্তে আস্তে জানালার পাশে গেলেন, দোতলাতে ছিলেন উনি, তো জানালার পাশে গিয়ে উনি দেখলেন যে ওনাদের বাড়ির পেছন সাইডে একটা বড় আম গাছ আছে এবং সেই আম গাছের ওইখানে মানে অন্ধকারের মধ্যে দুই তিনটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। অন্ধকারটা কিরকম, একটা ল্যাম্প অথবা হচ্ছে আমরা গ্রামীণ ভাষায় যেটাকে হারিকেন বলি, একটা হারিকেন ঝুলছে, লণ্ঠন ঝুলছে, বাট ওই যে ছায়াগুলো, ওই ছায়াগুলো ক্লিয়ার না, মানে তাদের কাছে মনে হচ্ছে যে ছায়ার উপরে কোন রকম আলো পড়ছে না, বা পড়লেও সেটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না, এটা কোনো মানুষ নাকি অন্য কিছু। তো উনি অনেকক্ষণ দেখলেন এবং দেখছেন যে ওনারা কিছু খোরাখুরি করছে। তো হুট করেই মাগরিবের আজান দিয়ে দেয় এবং তারপরেই ওনার হাজবেন্ড বাড়িতে ব্যাক করেন এবং তিনি বলেন যে আসলে আমি এরকম এরকম ঘটনার সম্মুখীন হয়েছি যেটা আসলে সম্ভব ছিল না, কারণ বাড়ির সেই পেছন সাইডে যেতে গেলে মেইন গেট দিয়ে ঢুকতে হবে এবং মেইন গেটটা তখন লক ছিল এবং উনার হাজবেন্ড এসে যখন নক করেন তখনই উনি গেটটা খোলেন এবং পুরো ঘটনাটা উনাকে বলেন। তো উনার হাজবেন্ড কিছুটা ভয় পান বাট উনি সেটা শেয়ার করেন না যে পরবর্তীতে যদি উনি মানে উনার ওয়াইফ যদি আবার ভয় পেয়ে যায় সো উনি সেটা স্কিপ করে যান। এভাবে মোটামুটি একদিন দুদিন চলতে থাকে। তিন চার দিন পরে রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছেন এবং উনার হাজবেন্ডের ডাকাডাকিতে উনি ঘুম থেকে ওঠেন। ওঠার পরে উনি দেখেন যে উনার হাজবেন্ড জানালার পাশে দাঁড়িয়ে আছে এবং খুব চিল্লাচিল্লি করছে যে কে ওখানে, আপনারা আমার বাসায় ঢুকলেন কিভাবে, কারা, কি করছেন আপনারা, এই টাইপের কথাবার্তা উনি বলছেন। এবং উনি উঠলেন, ওঠার পরে যখন জানালার কাছে গেলেন দেখছেন যে সেই ছায়া মূর্তিগুলো কিছু একটা খোরাখুরি করছে। তো পরবর্তীতে ওনারা তাড়াতাড়ি বাসা থেকে নেমে পড়লেন। ওনারা বেশ সাহসী ছিলেন, বিশেষ করে হচ্ছে ইমতিয়াজ সাহেবের দাদি, উনি বেশ সাহসী ছিলেন। তো উনি হাতে কিছুটা লাঠি শোটা নিয়ে ওনার হাজবেন্ডকে নিয়ে বেরিয়ে পড়লেন যে আসলে কি আছে আমরা দেখব। এবং ওনারা যখন সিঁড়ি দিয়ে নামছেন ওই টাইমটাতে হচ্ছে আওয়াজটা থেমে গিয়েছে, ঘোরাঘুরির যে আওয়াজটা সেটা থেমে গিয়েছে। তো ওনারা নিচে গিয়ে চেক করলেন বাট সেরকম কিছুই দেখতে পেলেন না। পরবর্তীতে ওনারা চলে আসছেন। তো এই কয়দিনে ওনারা মোটামুটি নিচতলার সবকিছু পরিষ্কার করে ফেলেছেন বাড়ির এবং দোতলার মোটামুটি একটা রুম বাদে সবকিছু পরিষ্কার করে ফেলেছেন। তো ওই রুমটাতে দুপুরবেলা, পরের দিন দুপুরবেলা ওনার হাজবেন্ড এবং উনি গিয়েছেন, সরি, তো যাওয়ার পরে ওনারা পরিষ্কার করছেন, ওনার হাজবেন্ড ঝাড়ু দিচ্ছিলেন এবং উনি হচ্ছে যে আলমারি এবং বাকি যে জিনিসগুলো আছে ওগুলো পরিষ্কার করছিলেন। তো হঠাৎ করে একটা কাঠের আলমারি খোলার পরে উনি দেখলেন যে সেখানে একটা ছোট কাঠের বাক্স রাখা এবং সেই বাক্সের ওপরে কিছু শাড়ি ভাঁজ করে রাখা। তো উনি সেটা হাতে নিলেন, শাড়িগুলো সরালেন এবং সেখানে দেখলেন যে কাঠের বাক্সটার ওপরে একটা কাঁচের টুকরো। তো উনি সেটা হাতে নিলেন এবং বললেন যে ওনার হাজবেন্ডকে দেখালেন যে এই জিনিসটা আমি পেয়েছি, তো এটা কি করব। এবং উনি একটা জিনিস দেখলেন যে উনি বই মানে যে কাঠের বক্সটা ছিল তো সেটা বেশ ভারী। তো উনি সেটা খুললেন, ওনার হাজবেন্ডের সামনেই খুললেন এবং খোলার পরে দেখলেন যে ওর ভেতরে কিছু বই আছে, মানে কিছু বই বলতে দুটো বই আছে এবং সেগুলোর রংটাও কিছুটা কালচে, মানে গা শিমশিম বা গা হিমহিম করার মতো একটা পরিস্থিতি আর কি। উনি ওনার হাজবেন্ডকে দেখানোর পরে বললেন যে আচ্ছা ঠিক আছে, কাঁচের টুকরোটা তুমি ফেলে দাও, যেহেতু আমাদের বাসার আশেপাশে আরো কিছু বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, সো এটা তাদের পায়ে লেগে কেটে যেতে পারে, তো তুমি এটা ফেলে দাও আর বইগুলো আপাতত ফেলার প্রয়োজন নয়, আমি একদিন পড়ে দেখব আসলে এর ভিতরে কি আছে। তো উনি ওনার হাজবেন্ডের কথা মতো সেগুলো ক্লিন টিন করে মোটামুটি যেভাবে ছিল সেভাবেই তিনি সাজিয়ে রেখেছেন। তো মাঝখানে খুব একটা প্রবলেম হয় নাই। মোটামুটি সপ্তাহখানেক পরে ঘুমের মধ্যেই মানে ওনারা কিছু স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নগুলো কিরকম, যে কিছু বাচ্চা দৌড়োদৌড়ি করছে, খেলাধুলো করছে ওনাদের বাড়ির ভেতর দিয়ে, কখনো তারা হাসছে, কখনো কান্না করছে, এরকম কিছু। তো হুট করে একদিন দুইজনই একসাথে ঘুম থেকে জাগা পেয়ে যান এবং তারা দেখেন যে ঘুম থেকে জাগা পাওয়ার পরে মানে দুইজন দুইজনকে বলছেন, আচ্ছা এই এখানে কোনো বাচ্চা কান্নাকাটি করছে, আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। এবং ওনার হাজবেন্ডও সেম কথা বলতেছে যে না আমিও তো শুনতেছি। তো একটু পরে তারা পুরো বাড়ি ঘুরে দেখেন বাট সেখানে সেরকম কেউ ছিল না। তো পরবর্তীতে ওনারা কথা বলতে বলতে শেয়ার করেন যে আজকে তো আমি এই স্বপ্নটা দেখছি এবং ওনার হাজবেন্ডও শেয়ার করেন যে আসলে আমিও তো এই স্বপ্নটা দেখেছি। তো পরবর্তীতে ওনাদের কথাবার্তার মাধ্যমে ওনারা হয়তোবা চিন্তা করেন যে স্বপ্ন দেখেছি, হয়তোবা ঘুম থেকে এভাবে ওঠার কারণে মনে হয়েছে যে আসলেও কেউ কান্না করছে, হয়তোবা এরকমটা না। তো ঠিক আছে, এরকম ভাবে চলে যায় এবং পরের দিন ওই যে বাড়ির পেছনে যে জায়গাটা সেখান থেকে বাজে দুর্গন্ধটা আবার আসা শুরু করে। তো পরবর্তীতে ওনারা দুইজন একসাথেই সেখানে যান এবং পরিষ্কার করা শুরু করেন। এবং বারবারই একটা জিনিস হয় কি যে ওই গাছের ওই যে আম গাছটা ছিল সেটার আশেপাশে বারবারই শুকনো পাতা পড়ে থাকত। তো ওনারা আবার যান, সেখানে পরিষ্কার করেন এবং সেই দিন ওনার যে হাজবেন্ড উনিও সেটা ফিল করেন যে আসলে ওই জায়গার পরিবেশটা সত্যিই অনেক গরম এবং উত্তপ্ত, মাটিটা মনে হচ্ছে প্রচন্ড উত্তপ্ত হয়ে আছে, পা পুড়ে যাবে এরকম একটা অবস্থা। তো উনি ওনার ওয়াইফকে বলেন যে না আসলেই কোনো হয়তোবা সমস্যা আছে, আমরা থাক নিজেরা এই কাজটা করবো না, আমরা অন্য কাউকে দিয়ে এটা করিয়ে নেব। পরের দিন উনি কিছু লোক ডেকে আনেন বাইরে থেকে এবং সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেন। ঘণ্টাখানিক পরিষ্কার করার পরে যে দুজন লোককে উনি নিয়ে এসেছিলেন ওনারা মানে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে ওনাদেরকে বাসায় নিয়ে আসা হয়, কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় যে আসলে ঘটনাটা কি, মানে কি হয়েছিল। তো বলছে যে আমরা আসলে ওই জায়গায় প্রচন্ড, মনে হচ্ছিল যে প্রচন্ড গরম, আগুনের ভেতরে আছি আমরা এবং আমাদের প্রচন্ড মাথা ব্যথা করছিল, দ্যাটস ওয়াই আমরা অজ্ঞান হয়ে গেছি ওই জায়গাতে। তো যাই হোক, এরপরে আর ওই জায়গাতে যাওয়া হয়নি, পরিষ্কারও করা হয়নি অনেকদিন। তো উনারা এই জিনিসটা রিভিল করতে চাচ্ছিলেন না, মানে বাইরের মানুষের কাছে বলতে চাচ্ছিলেন না যে আসলে তাদের সাথে ইদানিং কি ঘটনা ঘটছে, কারণ মাত্রই তারা সরকারের কাছ থেকে ওই বাড়িটা পেয়েছেন। এখন মানুষের কাছে এই ধরনের কথাগুলো বললে হয়তোবা বাড়িটা হাতছাড়া হয়ে যেতে পারে, সো এই ভয়ে আসলে তারা জিনিসগুলো শেয়ার করেননি কারোর সাথে। তো এরকম যেতে যেতে একদিন মানে ইমতিয়াজ সাহেবের দাদি ওই ওপরের ঘরটাতে যান এবং বইয়ের পাতা উল্টোতে থাকেন আর কি, মানে একটা বইয়ের পাতা উল্টোতে থাকেন এবং সেখানে সেই মানে সেরকম কিছু ছিল না, মানে কোনো লেখা বা কিছু নেই ওই জায়গাতে। তো উনি জাস্ট মোটামুটি বইটা মানে অতটা ইন্টারেস্টের সাথে উনি ওটা চেক করেন নাই, উনি জাস্ট বন্ধ করে রেখে নিচে চলে আসছেন। তো ওই দিনই হঠাৎ করে তাদের মনে হচ্ছে যে তাদের বাসার ভেতরে কেউ দৌড়দৌড়ি করছে, এবং সেটা কোনো বাচ্চার দৌড়দৌড়ি না, মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অথবা বড় একজন মানুষ যদি দৌড়দৌড়ি করে সেই ক্ষেত্রে যে আওয়াজটা হবে সেরকম আওয়াজ হচ্ছে। উনি বেশ ভয় পেয়ে যান এবং ওনার হাজবেন্ড যখন মাগরিবের নামাজে পরে আসেন, উনি ওনাকে সবকিছু শেয়ার করেন, উনি কিছুটা অভয় দেন এবং মোটামুটি রাতটা কাটানোর চেষ্টা করেন। তো ওই দিন রাতেই ওনারা দেখছেন যে ওই জায়গাতে, যা মানে আম গাছের নিচে বাড়ির পেছনে, আবার কেউ ঘোরাঘুরি করছে এবং বাড়ির ভেতরে প্রচন্ড আওয়াজ, কেউ চিৎকার চেঁচামেচি করছে, কেউ কান্না করছে, এই ধরনের কিছু চলছে বাড়ির ভেতরে। তো উনি আবার চিল্লাপাল্লা শুরু করেন যে কে, কারা, আপনারা কারা, কেন আসছেন এখানে। তো এগুলো বলার পরে ধীরে ধীরে জিনিসটা নর্মাল হয়ে যায়। তো ওই দিন ইমতিয়াজ সাহেবের দাদা নিজেই সিদ্ধান্ত নেন যে না, আমি আজকে যেভাবেই হোক আমি ওখানে যাব, আমি দেখব আসলে ওই জায়গাটাতে কি আছে, বারবার কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এবং উনি ওনার ওয়াইফকে নিয়ে সেখানে যান এবং আম গাছটার পাশে উনি দেখতে পারেন যে একটা জায়গায় নতুন করে মাটি চাপা দেওয়া আছে, মানে একটু ভেজা থাকে না মাটিগুলো, চাপা দিলে ওই ধরনের ভেজা হয়ে আছে এবং একটু উঁচু হয়ে আছে। তো উনি সেটাকে মোটামুটি অনেকখানি গর্ত করে ফেলেন, বাট মানে যতই গর্ত করেন সেটা ততই নিচের দিকে যেতে থাকে। উনি চেষ্টা করেন যে আসলে জিনিসটাকে ফাইন্ড আউট করার যে আসলে কি আছে, বাট একটা টাইমে ওনার ওয়াইফ ওনাকে বলেন যে আচ্ছা থাক, এটা আর খোঁড়াখুঁড়ির দরকার নেই, কারণ অলরেডি অনেক সমস্যা হয়ে গেছে। সো কি পাবা তুমি ওই জায়গাতে বা কোনো দুর্ঘটনা ঘটবে কিনা পরবর্তীতে, দরকার নেই, তুমি ওটা ছেড়ে দাও, আমরা অন্য কোনো ব্যবস্থা নেই। দেন ওনারা কিছু হুজুরের শরণাপন্ন হন, ওনা মানে হুজুর আসেন এবং আসার পরে কিছু পানি পড়া দেন, কিছু দোয়া দরুদ, অনেক কিছুই আর কি দেন, অ্যান্ড মোটামুটি জিনিসটা ওখানে সলভ হয়ে যায়। তো ওই দিন রাতের বেলা ইমতিয়াজ সাহেবের দাদা সেই ওপরের ঘরটাতে যান এবং বইটা খুলে দেখেন, মানে বাড়ির সমস্যাগুলো ধীরে ধীরে মিটেছে, বাট বাইরের সমস্যাটা যেটা পুকুরে মানে বাড়ির পেছন পাশে ছিল ওইটা মাঝে মধ্যেই দেখা দিত, বা কান্নার আওয়াজ আসতো বা চিল্লাচিল্লি করতেছে কেউ, এরকম একটা আওয়াজ আসতো। তো যাই হোক, উনি ঘরটাতে যান এবং সিন্দুকটা বের করে, মানে কাঠের যে ছোট বক্সটা ছিল সেটা বের করে উনি বইগুলো বের করে দেখতে থাকেন এবং সেখানে দেখেন যে সেখানে একটা পেজে বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকা, কিছু স্কেলেটন আঁকা এবং মানে এই ধরনের জিনিসগুলো আঁকা, এবং উনি বুঝতে পারেন যে সম্ভবত এটা জাদুবিদ্যার বই হতে পারে। পরবর্তী দিনে উনি সরাসরি চলে যান সেই হুজুরের কাছে এবং হুজুর বলেন যে আসলে আমি তো এই ধরনের কাজগুলো সেভাবে করতে পারি না, বা আমার এইটা নিয়ে সেই ধরনের কোনো আইডিয়াও নাই, বা এই মুহূর্তে আমি যাদেরকে চিনি তারাও হয়তো বা এই বিষয় সম্পর্কে কিছু বলতে পারবে না। তো উনি করেন কি, উনি বলেন যে ঠিক আছে, আপনি কোনো মতে বইটা সিল করে ওই আলমারির ভেতরে রেখে দেন, এটাকে আর হাত দেওয়ার প্রয়োজন নাই, যা হবে দেখা যাবে। ওই দিন রাতে ওনারা দুইজন, ইমতিয়াজ সাহেবের দাদি মানে হ্যাঁ ওনারা দুইজন নানানানি স্বপ্ন দেখেন আর কি, যে কিছু মানুষ এসছেন, বিশাল দেহী মানুষ তাদের স্বপ্নে এসে দুজনকে একসাথেই দেখা দিচ্ছেন যে তোরা কেন ওই জায়গাটাতে গিয়েছিস এবং জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করছিস বারবার, জায়গাটা আমাদের, ওখানে অনেক কিছু আছে যেটা আমরা পাহারা দিচ্ছি, সো ওই জায়গাতে যাওয়া যাবে না, যদি এর পরবর্তীতে ওই জায়গাতে কাউকে যেতে দেখি সেক্ষেত্রে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, এভাবে মোটামুটি মাঝে আর কোনো সমস্যা হয়নি ওই স্বপ্নের পরে, ওনারা নিজেদের মধ্যে শেয়ার করেন কথাগুলো। তো পরবর্তীতে ডিসাইড করা হয় যে না, ওখানে আর আমরা কেউ যাব না। এভাবে মোটামুটি অনেক বছর চলে যায় এবং তাদের ছয় সন্তান হয় আর কি। এবং মানে তার ইমতিয়াজ সাহেবের মা কিছু ঘটনা আছে আর কি ওই জায়গাতে, উনি কিছু ঘটনা শেয়ার করেন পরবর্তীতে। তো ইমতিয়াজ সাহেবের নানা মারা যান, ওই জায়গাতে ইমতিয়াজ সাহেবের নানা মারা যান, এবং সেখানে ছিল হচ্ছে তার নানি, মা, মামা এবং কিছু খালামণি ছিলেন। তো বয়স বাড়ার সাথে সাথে তার মায়ের বিয়ে হয়ে যায়, অ্যান্ড তার মাকে যখন শ্বশুরবাড়ি পাঠানো হয় সেখানে জানা যায় যে আসলে তার বাবা যিনি ছিলেন তিনি নেশাগ্রস্ত ছিলেন বা হচ্ছে নেশা করতেন, তো এই কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং তার মা সেই বাড়িতে পুনরায় ফিরে আসেন, এবং তার যে মামারা ছিলেন বা হচ্ছে খালামুনিরা ছিলেন তারা অন্য জায়গায় থাকতেন, এবং ভালোবাসার খাতিরেই তারা আসলে ইমতিয়াজ সাহেবের মায়ের জন্য বাড়িটা লিখে দিয়েছিলেন যে ঠিক আছে আমি আমরা এই বাড়িটা তোকে দিয়ে দিলাম, প্রথমে বাড়িটা থাকবে মায়ের, তারপরে তুই পাবি, মায়ের কিছু হয়ে গেলে সেই ক্ষেত্রে বাড়িটা তুই পাবি। তো তারা এইভাবে উইল করে দিয়েছিলেন। তো বয়স বাড়ার সাথে সাথে ইমতিয়াজ সাহেবের নানি তার একটা কৌতূহল জাগতে থাকে যে না আমার স্বামী বইটা খোলার পরে এরকম একটা স্বপ্ন আমরা দেখেছিলাম, আসলে ওই বইটার ভেতরে কি আছে আমি একদিন দেখব। তো এই জিনিসটা যখন তিনি তার মেয়ের সাথে শেয়ার করেন, ইমতিয়াজ সাহেবের মায়ের সাথে শেয়ার করেন, উনি বারবারই বাধা দেন, এবং উনি আসলে গভর্নমেন্ট জব করতেন, পড়াশোনা করেছেন অনেকখানি, তো উনি এই জিনিসগুলোকে খুব একটা পাত্তাও দিতেন না, এবং যদি কেউ বলতেও আসতো উনি সেটাকে মানে কোনোভাবে থামিয়ে দিতেন। তো উনি ওনার মাকেও সেভাবে বলেছেন যে মা এই ধরনের কাজগুলো করো না, যেটা চলে গেছে সেটা চলে গেছে, যেহেতু এখন কোনো সমস্যা নেই প্লিজ এটা নিয়ে আর কথা না বাড়াই আমরা। তো পরবর্তীতে ইমতিয়াজ সাহেবের জন্ম হয়, সেখান থেকে ওনার মা কিছুদিন হয়তো বা তার খালার বাসায় অথবা হচ্ছে তার মামার বাসায় এভাবে শিফট করতেন আর কি। তো তার মা বাড়িতে একা ছিলেন। একদিন ইমতিয়াজ সাহেব মোটামুটি তখন বড়, হয়তো বা তার বয়স 10 বা 15 এরকম, তো সেরকম সময় তার মামা একদিন তাকে বলে যে ইমতিয়াজ আমাদেরকে এক্ষুনি বাসায় যেতে হবে। তো উনি আর কোনো কথা বলেননি, উনি তাড়াতাড়ি মামার সাথে তার নানির বাড়িতে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে তার নানি স্ট্রোক করে মারা গিয়েছেন। তো ওনারা বেশ কষ্ট পান জিনিসটাতে, এবং ওনার মা ওনার মায়ের চোখে মুখে একটা ভয়, মানে ইমতিয়াজ সাহেবের মায়ের চোখে মুখে একটা ভয় যে আসলে উনি হয়তো বা জানেন যে কি হয়েছে। পরবর্তীতে ওনার মাকে জিজ্ঞেস করা হয়, ওনার মা সেভাবে কিছু শেয়ার করেন না, বাট ওই প্রসেসগুলো শেষ হওয়ার পরে গোসল, জানাজা, কবর দাফন সবকিছুর পরে ওনার মা বলেন যে আমার মা হয়তোবা সেই বইটা খুলেছেন বা কিছু একটা করেছেন যেটার কারণে এই সমস্যাটা হয়েছে, উনি স্ট্রোক করেনি আমি 100% শিওর। তো উনি ওই ঘরটাতে যান এবং যাওয়ার পরে উনি দেখতে পান যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা, এবং যে বক্সটা ছিল কাঠের বাক্সটা সেটা কোথাও একটা ফেলে মানে পড়ে আছে, নিচে পড়ে আছে, শাড়িগুলো এলোমেলো, মানে রুমের অবস্থাটা বেশ খারাপ। তো ইমতিয়াজ সাহেবের যিনি নানি ছিলেন তাকে পাওয়া গিয়েছিল নিচতলাতে, উনি দোতলায় ছিলেন না, বাট দোতলার অবস্থাটা হচ্ছে এরকম। তো পরবর্তীতে ওনারা সাথে সাথে একজন হুজুরকে কল করেন, পরিচিতই ছিল হয়তোবা, উনি আসেন, উনি এসে সবকিছু দেখে উনি বলেন যে আসলে জিনিসটা খারাপের দিকে যাচ্ছে বা ভবিষ্যতে খারাপের দিকে যেতে পারে, আমাদেরকে এখনই কোনো একটা স্টেপ নিতে হবে। তো উনি করেন কি, কিছু দোয়া দরুদ তাদেরকে শিখিয়ে দিয়ে যান এবং কিছু পানি পড়া তাদেরকে দিয়ে যান এবং বলেন যে আমি পরশুদিন আসব এবং এসে বাকি জিনিসগুলো দেখে আপনাদেরকে বলবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে। উনি আসেন, 2 দিনের মধ্যে সেরকম কোনো সমস্যা হয়নি, উনি আসেন 2 দিন পরে এবং এসে উনি সবকিছু নিজের আসর সাজিয়ে বসেন এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে বসেন, এবং ধ্যান শেষ করে উনি বলেন যে অনেকদিন আগে আপনার দাদা এবং দাদি এই জায়গাটা খুঁড়তে চেয়েছিল এবং সেখানে আমার জানার মতে কিছু গুপ্তধন লুকোনো আছে এবং সেটার পাহারাদার হিসেবে দুজনকে রাখা হয়েছে এবং যারা বারবার আপনাদেরকে বাধা দিচ্ছিল জায়গাটাতে যেতে, এবং আপনার মা যখন সেই বইগুলো খোলেন সেখান থেকে বইগুলো যতবার খোলা হবে, উনি বলেন যে বইগুলো যতবার খোলা হবে সেটার ইফেক্টটা ততটা বাড়তে থাকবে, তো বইগুলোকে এখনই পুড়িয়ে ফেলতে হবে, এবং আপনার মায়ের কারণে আপনাদের পুরো বংশটা বেঁচে গিয়েছে। কিভাবে? সেটা হচ্ছে যখন আপনার বাবা সেই জায়গাটা খুঁড়তে নিয়েছিল তখন আপনার মা আপনার বাবাকে থামিয়ে দিয়েছে, যদি ওই দিন উনি পুরোটা খুঁড়ে ফেলতেন হয়তোবা আপনাদের এই যে আপনার ভাই, আপনার বোন বা আপনার মা এতদিন হয়তোবা বাঁচতেন না কেউই, কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত। তো যাই হোক, উনি সাথে সাথে বইগুলো নিয়ে আসেন এবং বইগুলো নিয়ে এসে পুড়িয়ে ফেলেন, এবং পুড়িয়ে ফেলার পরে মানে বাড়ির ভেতরে একটা ঝড় চলে আসে, বাইরে থেকে ঢিল পড়ছে, বাড়িতে লাগছে। তো বাইরে যারা যারা ছিলেন তারা সবাই সাথে সাথে বাড়ির ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেন, এবং কিছুক্ষণ পরে বাড়ির ভেতর থেকে ঢিল পড়া শুরু হচ্ছে এবং মানে আঘাত করছে, যেভাবে পারছে আঘাত করছে সেই ঢিলগুলো। তো পরবর্তীতে হুজুর কিছু সলিউশন দেন, আয়াতুল কুরসি পড়েন এবং সুরা বাকারা পড়তে শুরু করেন। তো অনেক কিছুর পরে আসলে জিনিসগুলো থামে এবং বাইরে থেকে হঠাৎ করে, যে বাড়ির যে পেছনের অংশটা ছিল ওখান থেকে হঠাৎ করে চিল্লা পাল্লার আওয়াজ শুরু হয় যে তোরা কেন এই কাজটা করলি, তোরা কাজটা ঠিক করিসনি, ভবিষ্যতে তোদের আরো অনেক সমস্যা হবে, তোরা কিন্তু আসল জিনিসটাই খুঁজে পাসনি এবং তোরা কখনো পাবিও না, তোদের কিন্তু বংশ নির্বংশ হয়ে যাবে, এরকম ধরনের কিছু থ্রেট আসতে থাকে। এবং হুজুর তখন ইমতিয়াজ সাহেবের যিনি মা ওনাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনি কি কখনো শুনেছেন যে ওই বক্সের সাথে আর কিছু ছিল বা অন্য কিছু কোনো কিছু ছিল যেটা নষ্ট করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে? তো পরবর্তীতে উনি বলেন যে হ্যাঁ, আমার মা আমাকে একটা কাচের টুকরোর কথা বলেছিলেন যেটা উনি ফেলে দিয়েছেন কোথাও একটা। তো পরবর্তীতে হুজুর বলেন যে হয়তোবা সেই কাচের টুকরোর সাথে কোনো কিছু জড়িত থাকতে পারে বা এই যে লিঙ্ক আপগুলো সেটা থাকতে পারে। তো উনি সাথে সাথেই নিজের যতটুকু আমল মানে সামর্থ্য ছিল উনি সেটা করে জানতে পারেন যে সেই কাচের টুকরোটা বাড়ির পেছনেই অনেকটা দূরে বাট বাড়ির পেছনেই কোথাও একটা আছে এবং তিনি সেটাকে ফাইন্ড আউট করেন এবং নিয়ে এসে সেটাকে নষ্ট করেন। এবং নষ্ট করার সময় উনি বুঝতে পারেন যে ওই বাড়িটাতে যেটা মানে শুরুতে হিন্দু বাড়ি হিসেবে আমরা বিবেচনা করছিলাম সেটা আসলেই একটা হিন্দুদের পরিবার ছিল এবং সেখানে সেই পরিবারের বড় মেয়ে যিনি ছিলেন উনি জাদুবিদ্যা করতেন এবং জাদুবিদ্যা শিখেছিলেন অনেক বছর আগে এবং সেটা মানে তিনি ইন্টারেস্টের সাথেই হচ্ছে করতেন। এবং তিনি একটা জায়গায় শুনেছিলেন যে তার যে সম্পত্তি আছে বা গহনা আছে সেগুলো রক্ষাকর্তা হিসেবে বা রক্ষী হিসেবে তিনি কাউকে দায়িত্ব দিতে পারবেন সেই জাদুটা যদি তিনি শিখে ফেলেন। এবং সেই জাদুটা শেখার জন্যই বইটা তিনি নিজের হাতে লেখেন, সেটা একটা ডায়েরি ছিল সেই সময়ে এবং সেটা তিনি নিজের হাতে লেখেন এবং লিখে তিনি দুইজনকে সেই জায়গায় নিয়োগ করে ফেলেন এবং তার যে গহনা বা তার কাছে যে টাকা পয়সা সম্পদ ছিল সেগুলো তিনি সেই মাটির নিচে পুঁতে সেই জায়গাতে জাদুটাকে মানে চালিয়ে দেন আর কি। তো সেই কাচের টুকরোর মধ্যে সেই যে জিনগুলোকে বন্দি করে রাখা হয়েছে, তাদের যে ক্ষমতাটাকে বন্দি করে রাখা হয়েছে যে তারা সেই বাঁধন ভেঙে যেতে পারবে না বা তারা চলে গেলে পরবর্তীতে তাদের সমস্যা হবে, সেটা ওর মধ্যে লুকায়িত ছিল। তো পরবর্তীতে হুজুর সেগুলোকে নষ্ট করে দেন এবং সেই জিনদের সাথে হয়তোবা তিনি কোনোভাবে কথাবার্তা বলেন এবং তাদেরকে মুক্ত করে দেন। তারা কিছুটা ক্ষতি করার চেষ্টা করেছিল যেহেতু তাদের এটা ডিউটি ছিল যে এটাকে প্রোটেকশন দেওয়া, বাট তারা কোনো মতে ডিলিংস এসে সেটা চলে যান, সেখান থেকে চলে যান। তো এইভাবেই আর কি ঘটনাটা মোটামুটি ওই জায়গা পর্যন্ত শেষ হয়ে যায়। বাট মোটামুটি মাস দুই তিনেক পরে ধীরে ধীরে আসলে ওই যে কান্নার আওয়াজ বা বাচ্চারা দৌড়দৌড়ি করছে এই সমস্যাগুলো তখনও চলমান ছিল, হয়তো ব্রুটাল লেভেলে যায় নাই বা সেই রকম হন্টেড কিছু হয় নাই বা ক্রিপি কিছু হয় নাই, বাট এই ধরনের ঘটনাগুলো রেগুলারই চলত যেটা বিগত বহু বছর ধরে বন্ধ ছিল। তো এইভাবে ধীরে 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 তারা বাড়িটা চেঞ্জ করে ফেলেন, শহরের বাইরে চলে আসেন, চিটাগাংয়ে চলে আসেন। তো এইভাবেই তাদের নতুন জীবন শুরু হয় এবং আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন। এবং তিনি সবাইকে, আপনাদের যারা লিসেনার আছেন সবাইকে সালাম জানিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ, আমি আজকে এই বলেই ঘটনা শেষ করছি। থ্যাংক ইউ,
অনেক অনেক ধন্যবাদ রোমান আপনাকে, চমৎকার একটা ঘটনা শুনলাম, বেশ দীর্ঘ একটা ঘটনা, অনেক ভালো লাগলো এবং অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম আমরা, আর আপনি বলেনও খুব চমৎকার করে। এবং এই যে ব্যস্ততার মাঝখানে আপনি আবারও সময় দিচ্ছেন আমাদেরকে, আবারও আসছেন এবং একটু যুক্ত হচ্ছেন এবং আপনি একটা বিশাল একটা ঘটনা সংগ্রহ করার কাজে আছেন এই মুহূর্তে, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে, ভূত.কমের পক্ষ থেকে, আপনিও ভূত.কম এর অংশ, সুতরাং আপনি নিজেকেও থ্যাংকস দিয়ে আর কি ভূত.কম এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যদি লিসেনারদের উদ্দেশ্যে আপনি শেষে কিছু বলতে চান বলতে পারেন।
লিসেনারদের উদ্দেশ্যে শেষে বলার মতো একটাই কথা, সেটা হচ্ছে ধন্যবাদ। কজ আপনারা না থাকলে আমাদের কি হতো সেটা আপনারাই হয়তো বা ভালো বুঝতে পারবেন, আপনাদের সাপোর্টটা আমাদের কতটা প্রয়োজন সেটাও আপনারা সবচেয়ে ভালো জানেন, আমাদের থেকে আপনারা সবচেয়ে ভালো জানেন। সো থ্যাংক ইউ, মানে এর থেকে বেশি বলাটা হয়তো বা মানে সাজবে না বা আমি বলতেও পারবো না। সো থ্যাংক ইউ।
নতুন বছরের কোনো উইশ?
নতুন বছরের উইশ আমি ঘটনা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ।
থ্যাংক ইউ সো মাচ রোমান, থ্যাংক ইউ সো মাচ,
আমি ঘটনা দিয়ে আপনাদের উইশ।
থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো। এবং আসলে মানে আমি আর রোমান তো এটার মধ্যে কিছুটা আমি জানি, সে মানে সে গুপ্তা কথা বলছিল রোমানের সাথে, তখন আমি শুনেছি মানে যে ঘটনাটা আসলে রোমান সংগ্রহ করছে এই ঘটনাটা আসলে মানে খুব অদ্ভুত, মানে ভদ্রলোক যেভাবে মানে বিপদে আছেন এটা যখন আপনারা শুনবেন, শুনলে বুঝতে পারবেন এটা আসলেই খুবই অদ্ভুত একটা ঘটনা হতে যাচ্ছে। রোমান আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।
যাই হোক, আমাদের আজকে আবার হচ্ছে মানে কি বলবো যে আরেকজন অতিথি আছেন, যিনি হচ্ছে শুধুমাত্র স্টোরি টেলার না, তিনি আবার হচ্ছে কি বলবো যে ফটোগ্রাফি, তারপরে ফিল্মিং নিয়ে অনেক 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 বেশি ইন্টারেস্টেড, মানে সিনেমাটোগ্রাফি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। আমাদের সঙ্গে জয়েন করছেন আরাফাত, এবং আরাফাত শিমুলকে আমরা সবাই চিনি। আরাফাত শিমুল আমাদের মানে কি বলবো যে গতবার যখন তিনি শোতে এসেছিলেন, তিনি তখন বলেছিলেন আমাদের কি যেন কি সব উপহার দেবেন। এখনো পর্যন্ত কতটুকু ভিডিও করেছেন তিনি আমি ঠিক জানি না, বা কতগুলো ঘটনা সংগ্রহ করেছেন, বাট সাবিত সিফাত কিছু জিনিসপত্র আমাদের পাঠিয়েছেন, এবং আরাফাতের সাথে সাবিত সিফাত কিন্তু যুক্ত হয়ে একসাথে বেশ কিছু কাজ করে ফেলতেই পারেন। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আরাফাতকে একটু জিজ্ঞেস করতে চাই যে আজকে আপনি যে ঘটনাটা শেয়ার করবেন, এই ঘটনাটা আপনি কিভাবে পেলেন বা কোথা থেকে সংগ্রহ করলেন?
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাব সেটা হচ্ছে আমি আমার বড় মার কাছ থেকে শোনা, এটা হচ্ছে আমার জন্মের আগের ঘটনা বলতে পারেন।
আপনি তো ঢাকার বাইরে থেকে এসেছেন আজকে?
ঢাকার বাইরে থেকে না, ঢাকা থেকে আসছি ভাইয়া, আমি ঢাকাতেই থাকি, যদিও আমার গ্রামের বাড়ি ময়মনসিং।
আচ্ছা, তার মানে আপনি ময়মনসিং থেকে আসেননি, আপনি এখন ঢাকাতে, যেহেতু আপনি ঢাকা থাকেন, মানে ঢাকায় না গাজীপুরে সেটা বলেন তো একদম স্পেসিফিক্যালি, কি আপনি ঢাকাতেই থাকেন?
হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকা উত্তরাতে থাকি।
ওকে 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 ওকে, সো যাই হোক, আমরা এখন যেটা মানে আপনি তো বললেনই যে কার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন, তাহলে দেরি না করে আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই, চলুন শুরু করি তাহলে।
জি ভাইয়া, আমি হচ্ছে ঘটনাটা আমার বড় মার কাছ থেকে শোনা। একদিন হচ্ছে মানে সন্ধ্যার দিকে মানে এইসব গল্প শুরু হওয়াতে মানে জিজ্ঞেস করলাম কোনো গল্প আছে কিনা বা হচ্ছে, পরে বড় মা হচ্ছে আমাকে বলে আছে তোমরা যেহেতু গল্প করো আমি তোমাকে একটা গল্প শেয়ার করতেছি। গল্পটা হচ্ছে এমন, মানে আমি হচ্ছে আমাদের লোকেশনটা বর্ণনা দিয়ে নিচ্ছি আগে। ওই সময় হচ্ছে গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, তো আমাদের বাড়ি থেকে হচ্ছে বাজারটা অনেক দূর হয়ে যায়, যদি হেঁটে যেতে হয় কমপক্ষে হলেও 25-27 মিনিট লাগে, তাছাড়া রাস্তাঘাট ভালো না, মানে মাঝখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে যেতে হয়, পাশাপাশি যে ঝোপঝাড় আছে আগে আরো বেশি ছিল, এখন যদিও অনেকটা নাই বললেই চলে, রাস্তা হয়ে গেছে মোটামুটি পাকা রাস্তা এখন বর্তমানে। তখন হচ্ছে আমি মূলত হচ্ছে ঘটনায় চলে যাচ্ছি, আমাদের বাড়িতে হচ্ছে আগে হচ্ছে কাজের লোক থাকতো অনেকগুলা, মানে হচ্ছে ধানের কাজ করার জন্য অনেক লোক থাকতো, ওনারা হচ্ছে সকালে আসতো সারাদিন কাজ করতো, এমন হচ্ছে রাত্রে 10-11 পর্যন্ত ওনাদের কাজ করতে হয় আর কি। তো এইভাবে হচ্ছে একদিন হুট করে কাজের লেট হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে। পরবর্তীতে দুইজন যারা কাজ করে ওনাদের নামটা আমার একটু মনে নাই, ওনারা হচ্ছে যেহেতু হচ্ছে 10-টার উপর হয়ে গেছে, তখন মানে একসাথে যেহেতু ওনারা চলে যাওয়ার সময় একসাথে অনেকগুলা মানুষ যেহেতু আর কি 10-12 জন, তো বাইরে নিচ্ছেন হচ্ছে ওনাদের হচ্ছে দুইজনের একটু লেট হয়ে যায়, মানে বাকিরা আগে চলে গেছে সন্ধ্যার দিকে, ওনারা হচ্ছে কাজ শেষ করতে 10টা পার হয়ে যায় আর কি। পরবর্তীতে ওনারা হচ্ছে বলল যাই হোক, রাস্তার যেহেতু হচ্ছে আমরা জানি রাস্তার অবস্থা কি, আমরা আর লেট না করে আমরা চলে যাই সরাসরি। পরে বলল হচ্ছে হারিকেন দেওয়ার জন্য, যেহেতু হারিকেন নাই, পরবর্তীতে তারা মশাল হাতে মানে হচ্ছে 2টা মশাল ধরালো যাওয়ার জন্য আর কি, যেহেতু অন্ধকার রাত ছিল। পরে যাইতে যাইতে হঠাৎ করে হচ্ছে ওনারা যে রাস্তাটা পার হবে সেই রাস্তাটা প্রথমত হচ্ছে তো 2-3 মিনিট হচ্ছে একটা মাঠের ভিতর দিয়ে পার হতে হয়, তারপর হচ্ছে একটা পুকুর আছে আর বিশাল একটা মানে ঝোপঝাড় জঙ্গল বলতে পারেন। এই জঙ্গলটা হচ্ছে আমাদের আসে হচ্ছে বাড়ির পাশে হচ্ছে একটা হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়ির শ্মশানঘাটের সাথে হচ্ছে এই জঙ্গলটা আর কি। ওইদিকে একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে হচ্ছে যেতে হয় মানে সরু একটা রাস্তা। পরে ওনারা হচ্ছে লক্ষ্য করে ওই দিক দিয়ে হচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে বলতে মানে সাদা কাপড় পরা এমন কিছু একটা, মানে ওনারা বুঝতে পারছে মানে এইদিকে বারবার হচ্ছে ওনাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে অনেকটা মানে পুকুরের এই পার ওই পার, ওনারা তাও হচ্ছে এই বিষয়টা লক্ষ্য করে চলে গেছে ভয় না পায়া। চলে যাওয়ার পর আস্তে আস্তে ওনারা চলে গেছে বাড়িতে, বাড়িতে যাওয়ার পর ওনারা বললো এই কাহিনী, যেহেতু ওনারা এটা প্রতিবার দিকে অভ্যস্ত সেই অনুযায়ী হচ্ছে ওনারা হচ্ছে আবার হচ্ছে এভাবে হচ্ছে পরের দিন আসতে থাকে। আসতে থাকার পর ওনারা হচ্ছে আবার দ্বিতীয় দিনের কাজকর্ম শেষ করে আবার যাচ্ছে একসাথে, হচ্ছে অনেকজনে যাচ্ছে। তারপর তিনজনে লক্ষ্য করলো মানে হচ্ছে 4 জন ব্যক্তি একটা খাদুল্লা মানে সাদা, মানে মানুষগুলা হচ্ছে ওনারা আমার বড় মা যেভাবে বললো মানে অনেক লম্বা, মানে মানুষের আকৃতি না, মানে একটু ডিফারেন্ট, মানে বেশি লম্বাও না আবার হচ্ছে বেশি খাটো না, মোটামুটি ভালোই লম্বা। 4 জন ব্যক্তি একটা খাটুল্লা নিয়ে বারবার পুকুরের ওই পার দিয়ে হেঁটে শ্মশানঘাটের দিকে যাচ্ছে, আবার হচ্ছে শ্মশানঘাট থেকে এইদিকে আসছে, মানে এটাই হচ্ছে বারবার করে। ওনারা হচ্ছে এটা দেখে আবার চলে গেল এই দিন। পরবর্তীতে দুই দিন কাজে আসে নাই। পরে আস্তে আস্তে হচ্ছে ওনারা আবার কাজ শুরু করে, এভাবে হচ্ছে এক সপ্তাহ চলে গেছে, কোনো কারো কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে একজন হচ্ছে ঘুমের ভিতরে এই জিনিসটা বারবার মানে দেখাই দিচ্ছে আর কি একজনকে। ওনাদের যে তিনজন ছিল তিনজনের ভিতরে একজনকে ঘুমের ভিতরে এই জিনিসটা দেখাতে, কিন্তু উনি কারো কাছে শেয়ার না কইরা উনি নিজের কাছে রাখছে, হয়তো বা হচ্ছে উনি ভাবছে দেখছে এই জিনিসটা হচ্ছে রাত্রে হচ্ছে উনি ঘুমের মাঝে দেখতেছে এমন কিছু একটা বইলা উনি বিষয়টা পাত্তা দেয় নাই, রেখে দিচ্ছে এভাবে। পরে এইভাবে আরো দুই তিন দিন যাওয়ার পর ওনার হচ্ছে শরীরে অনেক জ্বর আসে, জ্বর আসার পর হচ্ছে ভালো হচ্ছে না, মানে ওনার অনেক কবিরাজ বা হুজুর দেখাইতেছে। ওই সময় তো ডাক্তারের চল বেশি ছিল না। পরে এভাবে এক করতে করতে এক পর্যায়ে একটা বড় মসজিদে হুজুরের কাছে যাওয়ার পর হুজুর হচ্ছে সবকিছু শোনার পর ওনাদের বলল আপনারা হচ্ছে এই রাস্তা দিয়ে যাবেন না, মানে আপনাদের ক্ষতি করার জন্য ওনাদের মানে আপনারা যে সময়টায় যান ওনারা হচ্ছে ওই সময়টাতে বের হয়, তো ওই জন্য হচ্ছে ওনাদের সমস্যা হচ্ছে, তাই হচ্ছে ওনারা আপনাকে এই সমস্যাগুলো করতেছে যাতে হচ্ছে আপনি এই রাস্তায় না যান। পরবর্তীতে হচ্ছে ওনারা হচ্ছে যেহেতু রাস্তা একটা এদিকে আসা যাওয়ার ওনারা বিষয়টা হচ্ছে বেশি না করে আবার হচ্ছে এই রাস্তা দিয়ে মানে যাতায়াত করা হয়, কিন্তু ওনারা আগের মতো হচ্ছে লেট না করে সন্ধ্যার আগে আগে চলে যায়। এভাবে যাইতে যাইতে হচ্ছে আবার একদিন হচ্ছে কাজে লেট হয়ে যায়, ওনারা হচ্ছে তাও মানে যেতে হবে পরের দিন আবার সকাল সকাল আসতে হবে, যদিও বাড়ির মানুষ বলছিল আপনারা যেহেতু এই সমস্যা হয়েছে আপনারা থেকে যান যেহেতু পরের দিন সকালে আবার কাজ করতে আসতে হবে, কিন্তু এই বিষয়টা হচ্ছে ওনারা মানে নাই, ওনার বাড়ি চলে যাবে মানে হচ্ছে পরে একটা হারিকেন নিয়ে ওনারা আবার হচ্ছে চলে যাচ্ছে। তিনজন হচ্ছে একই বাড়ির মানুষ ছিল তো ওই জন্য হচ্ছে একসাথেই চলে যায়। পরে এই দিন যাওয়ার সময় হচ্ছে ওনারা একটু লেট করে যেহেতু গেছে মানে যাইতে যাইতে হচ্ছে হারিকেনটা নিভে গেছে, মানে পুকুরের ওই পাড় দিয়ে যাইতে হারিকেনটা নিভে গেছে। নিভে যাওয়ার পরে ওনারা হচ্ছে কি করবে না বুঝতে পেরে আবার হচ্ছে অনুমানের ভিত্তিতে করে রাস্তা হাঁটা শুরু করছে, কিন্তু পরবর্তীতে ওনারা যখনই হচ্ছে পুকুরের মাঝখান রাস্তার মাঝামাঝি চলে গেছে মানে পুকুরের এইবার ওইপারের মাঝখানে, এই মুহূর্তেই তাদের সামনে হচ্ছে মানে এই চারজন ব্যক্তি একটা খাদুল্লা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আর পিছনে হচ্ছে আবার ওনারা আবার পিছনের দিকে তাকাইছে আবার সেম জিনিসটা দেখতে পাচ্ছে, মানে পিছনের সামনে এভাবে হচ্ছে ওনারা অনেকক্ষণ সময় দাঁড়ায় ছিল, প্রায় মনে হয় 15-20 মিনিটের মতো দাঁড়ায় ছিল। এভাবে আস্তে আস্তে করতে করতে রাস্তা হচ্ছে ইয়া হয়ে গেছে, মানে একটা সময় হচ্ছে ওনারা কিছু দেখতে পাই না, রাস্তা ফাঁকা হয়ে গেছে। পরবর্তীতে ওনারা চলে গেল, কিন্তু বাসায় যাওয়ার পর পরবর্তীতে হচ্ছে ওনারা শুনতে পায় একজনের মানে যে যার ওই যে আগে বললাম না একজনের জ্বর ছিল, ওনার আবার হচ্ছে প্রচন্ড জ্বর, আবার হচ্ছে হুজুরের কাছে গেল, মানে হুজুরে পানি বা চেয়ার টেয়ার দিল, এসবে কাজ হচ্ছিল না। দিন শেষে হচ্ছে দুই তিন দিন পরে শোনা যায় উনি হচ্ছে মারা গেছেন। এই ছিল ভয় ঘটনা।
অনেক ধন্যবাদ আরাফাত, আপনাকে আশা করছি আপনিও আজকে এনজয় করেছেন, এবং যদি লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন শেষে।
লিসনারদের উদ্দেশ্যে কি বলবো, ওনাদের কাছ থেকে একটাই চাওয়া আমাদেরকে বেশি বেশি ঘটনা শেয়ার করেন যাতে হচ্ছে সবাই ভালোভাবে এনজয় করতে পারে শুনতে পারে, এতটুকুই আর ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করব যে ভবিষ্যতে আপনাকে আমরা পাব, এবং আপনার সাথে যে আমাদের বেশ কিছু কথা হয়েছে আমি বিশ্বাস করি যে আপনি সেই কথাগুলো মানে আপনার মনেই আছে এবং আপনি সেগুলো নিয়ে কাজ করছেন অলরেডি এবং চিন্তাভাবনা করছেন। আমরা আসলে কিছু হন্টেড প্লেসের ডকুমেন্টেশন করতে চাই এবং সেগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই, সো সেটা নিয়ে আপনি এগিয়ে যান। এবং আমার মনে হয় যে আজকের মতো আমাদের যারা অতিথি ছিলেন তারা সবাই অংশগ্রহণ করেছেন, এবং আমাদের একজন অতিথি তিনি আসতে চেয়েও আসতে পারেননি। আমরা নেক্সট যে আমাদের এপিসোড হবে নেক্সট মান্থে অর্থাৎ জানুয়ারিতে যে এপিসোডটা হবে সেই এপিসোডে আমরা তাকে আমন্ত্রণ জানাবো এবং তিনি হয়তো তখন এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন। আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত শুনলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরনো একটি বছর পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নতুন বছরের দিকে, এবং নতুন বছরের প্রতিটা দিন আপনাদের জন্য সুন্দর হোক। আমরা মানে এই সময়টা আসলে পুরনো বছর নিয়েই বেশি মন খারাপ থাকে আমাদের, কারণ পুরনো বছরে আমাদের অনেক না পাওয়া থাকলেও সেই পুরনো বছরের স্মৃতি যেমন থাকে ঠিক একইভাবে সেই পুরনো বছরকে ধিরঘিয়ে থাকে আমাদের নানা ধরনের মানে কি বলবো অনেক কিছু আমরা শিখি পুরনো বছর থেকে, এবং সেই শিক্ষা গ্রহণ করে আমরা এগিয়ে যাই নতুন আরও একটি বছরের দিকে। সুতরাং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সবার জন্যই নতুন বছরের জন্য শুভকামনা তো থাকবেই, সেই সাথে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে পুরনো বছরে আপনি যা যা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে যে সমস্ত বাধা ছিল এবং আপনি যা যা শিখেছেন বা উপলব্ধি করতে পেরেছেন যে এই এই কারণগুলোর কারণে আমার আসলে এই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি, সেগুলো মাথায় রেখেই সামনের বছরের দিকে এগিয়ে যাবেন। আমরা সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আপনাদের প্রত্যাশা পূরণের, আপনাদের স্বপ্ন পূরণে আপনারা আরও এগিয়ে যান সেই আশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমের সাথে থাকুন। আজকে স্টুডিওতে যারা আসলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা আগামীতে আসবেন তাদের জন্য অগ্রিম আমন্ত্রণ। আসলে আমরা যখন ফেসবুকে যখন পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের নিচেই অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন, তাদের মধ্যে থেকেই একজনকে আমরা নির্বাচন করেছিলাম এবং তিনি আজকে আসতে চেয়েও শেষ মুহূর্তে একটা কাজে আটকে গিয়ে তিনি আসতে পারেননি। আমার মনে হয় যে তাকে আমরা নেক্সট এপিসোডে নিয়ে আসব। আর এই এপিসোডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথমবারের মতো সাবিত এবং সিফাত ময়মনসিংহ থেকে এসে ঢাকায় এসে প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে একসাথে আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন। আর সেই সাথে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।